This track was downloaded from fusionbd.com.
দেখলাম একটা ট্রাক আসতেছে, রিক্সাওয়ালারে বললাম যে এরকমভাবে আপনি টান দিন না, যেতে পারবেন না। সে আমার কথাটা শুনলো না, সাথে সাথে ট্রাক আর রিক্সা একসাথে সঙ্গ। আমি তাকাই দেখি যে রিক্সাওয়ালা ট্রাকের ভিতরে আগেই ঢুকে গেছে, তা আমি ডাইন সাইডে একটা লাফ দিছিলাম, মনে হলো যে আমি বিশাল একটা পাহাড় থেকে পড়ে গেলাম।
ক্লোজার প্রেজেন্ট, হ্যালো 8920, আজ রাত 11:20 হাজি কিবিয়ার সাথে শুধুই ABC রেডিওতে।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর জি কে প্রিয় আপনার সঙ্গে রয়েছে, এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার আর জি শাকিল, খালিদ এবং লোবান। আর বরাবরের মতোই আজকে হ্যালো 8920 তে অতিথিরা থাকবেন। অতিথিরা শব্দটা ব্যবহার করছি, তার মানে আসলে সাধারণত সিঙ্গেল একজন মানুষ এখানে থাকেন, যার জীবনের গল্প আমরা পুরো অনুষ্ঠান জুড়ে শুনি, এবং মাঝে মাঝে যেটা হয় আমরা দুজন পাই। তো আজকে দুজন মানুষ আমাদের সঙ্গে রয়েছেন, এবং তারা কে, কি তাদের জীবনের গল্প, সেটা আমরা পুরো অনুষ্ঠান জুড়ে জানার চেষ্টা করব, কারণ তাদের জীবনের গল্প নিয়েই আসলে হ্যালো 8920। তবে তার আগে বলতে চাই, আপনি যদি আপনার জীবনের গল্প এখানে এসে বলতে চান, সেক্ষেত্রে নিয়মটি হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের একটি ডেডিকেটেড একেবারে ফিক্সড একটি ফোন নাম্বার রয়েছে হ্যালো 8920 জন্য, 9115668। আমি আরো একবার বলছি, 9115668। এখানে ফোন করার পরে আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন, এবং বলার পরে আপনার যে জীবনের গল্প সেটার সারমর্ম একেবারে খুব ছোট করে 2 মিনিটে কি বিষয়ে আপনার জীবনের গল্প, এটা একটু বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, এবং আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। প্রিয় শ্রোতা, আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আমরা বলে থাকি আমাদের আড্ডার কেন্দ্রবিন্দু বলেন হ্যালো 8920 যাবতীয় এপিসোড ডাউনলোড করা থেকে শুরু করে, হ্যালো 8920 অতিথির সাথে যোগাযোগ করা থেকে শুরু করে, হ্যালো 8920 যাবতীয় তথ্যাবলী আপনি যে পেজটি থেকে পেয়ে থাকবেন, ফেসবুক পেজ, সেই পেজটি হচ্ছে facebook.com/hello8920। আমি আরো একবার বলছি, facebook.com/hello8920। ওখানে যাওয়ার পরে কিন্তু আপনি অবশ্যই লাইক দেবেন, এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। এবং যারা হ্যালো 8920 পছন্দ করেন তাদেরকে আমরা সবসময় বলি যে হ্যালো 8920 মেম্বার হয়ে যান, সেক্ষেত্রে আপনার প্রিয় অনুষ্ঠানটি কি অবস্থায় আছে, ভবিষ্যতে কি করতে যাচ্ছে, যাবতীয় আপডেট কিন্তু আপনি ওখান থেকে পেয়ে যাবেন। তো শুরু হচ্ছে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, এবং হ্যালো 8920 শুরুতেই যে কাজটি আমরা করি, যে আমাদের অতিথি যারা আছে তাদের সঙ্গে একটু পরিচিত হই। আচ্ছা, আপনি আপনার নামটা একটু বলবেন?
আমি মোহাম্মদ সৈয়দুর রহমান শিশির।
শিশির আমাদের সঙ্গে রয়েছেন, এবং আপনার নামটা যদি একটু বলতেন।
রোকেয়া বেগম।
রোকেয়া এবং শিশির দুজন আজকে আমাদের অতিথি। কি তাদের জীবনের গল্প সেটা আমরা জানবো পুরো অনুষ্ঠান জুড়ে, কিন্তু একটু বেসিকটা থাকতে চাই। তার আগে দুজনকে জিজ্ঞেস করবো যে শিশির, হ্যালো 8920 কখন শোনা হয়?
জি,
হ্যালো 8920 শোনেন। আচ্ছা, তাহলে তো আপনি জানেনই যে আমাদের কিছু বেসিক নিয়ম আছে, যেমন আপনার বয়স, পড়াশোনা, কোথায় থাকেন একটু যদি বলতেন।
আমার বয়স এখন 39।
ওকে,
আমার বাসা মতিঝিল আরামবাগ।
মতিঝিল আরামবাগে আছেন আপনি? আচ্ছা,
আমি লেখাপড়া করেছি ক্লাস 10 পর্যন্ত।
ক্লাস 10 পর্যন্ত। শিশিরকে আমরা পেয়েছি, তার বয়স হচ্ছে 39, সে মতিঝিলের আরামবাগে রয়েছে, এবং সে ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করেছে। রোকেয়ার কাছে একটু জানি আপনার বেসিক গুলো।
আমার বয়স হলো
28 বছর।
আমি ক্লাস 9 পর্যন্ত পড়েছি।
ক্লাস 9 পর্যন্ত পড়েছেন। আপনি আছেন মতিঝিলের আরামবাগ। ওকে, দুজনেই মতিঝিলের আরামবাগ থেকে এসেছেন, এবং কতটা আরামের গল্প আমাদের কি শোনাতে পারেন আসলে তাদের কাছ থেকে আমরা জানবো। শুরু করতে চাই প্রিয় শ্রোতা, একটা বিষয় এখানে প্রথমেই সবাইকে নক করছি, আজকের যে জীবনের গল্প সেই জীবনের গল্পের সেন্ট্রাল মানে একেবারে কেন্দ্রীয় ভূমিকায় থাকবেন হচ্ছে শিশির, এবং শিশিরের জীবনের গল্পে চলে আসবে রোকেয়া। চলুন আমরা শুরু করি, কোথা থেকে শুরু করবেন?
আমি ছোটবেলার থেকে। আমার ছোটবেলায় কেটেছে গ্রামের বাড়িতে।
গ্রামের নামটা যদি একটু বলতেন।
ডিস্ট্রিক্ট টাঙ্গাইল, আমার বাসাল থানা, গ্রাম হলো নাইকানি বাড়ি।
নাইকানি বাড়ি। আচ্ছা,
আমার বাবা ঢাকায় থাকতো, উনি ব্যবসা করতো।
কয় ভাই বোন ছিলেন আপনারা?
2 বোন 1 ভাই।
আচ্ছা, একটু রোকেয়ার কাছে যাই এই বিষয়টা নিয়ে, গ্রামের বাড়িটা কোথায় একটু জানি।
আমার জন্ম ঢাকাতেই, আর আমার দেশ হলো শরীয়তপুর। দাদা, আমার চাচা, তাতা সবাই ঢাকাতেই থাকে।
আচ্ছা, তার মানে আপনারা বড় হয়েছেন ঢাকাতেই বলে চলে।
আমার জন্ম ঢাকাতেই।
আচ্ছা,
আর আমি মতিঝিল আরামবাগে থাকি, ওইখানে
একদম লোকাল, একদম ওখানকার লোকাল বলে চলে। আর এই বাবা কি করতেন?
আমার বাবাও ব্যবসা করতেন।
বাহ, ফাইন। তারপর?
তারপর স্কুলে যেতাম, আমার ছোটবেলার দুটো বন্ধু ছিল, তো আমরা 3 জন একসাথে স্কুলে যেতাম। মাঝে মধ্যে ওরা আমার আগে চলে যেত, আমি পরে যেতাম। তো একটা বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় একটা ছেলে আমাকে, যেদিন আমার বন্ধুগুলো না থাকতো ওই দিনও আমাকে ধরে মারতো। একদিন ওই যে ছেলেটা আমাকে মারে, ও একদিন আমাদের এলাকায় সন্ধ্যাবেলা খেলতে আসে। তো দেশে একটা খেলা আছে সোদগোল্লা বলে, তো ওই খেলাটা খেলতে ছিলাম। তখন আমি মনে মনে ভাবলাম যে ওদের বাড়ির সামনে দিয়ে গেলে আমার মায়ের দেয়, আজকে আমি ওরে মায়ের দিব। তা আমি ওই দিন ওরে অনেক মার দিছি, ওরে এমন মারা মারছি। ঠিক তারপরের দিন যখন আমি ওর বাড়ির সামনে দিয়ে স্কুলে যাচ্ছি, আমারে ওই ছোট কালে বলতেছে বস ভালো আছেন।
তো কাঁঠাল পাকানি মার যেটাকে বলে,
এখনো আমি গ্রামের বাড়িতে গেলে ও আমার এখনো বস বলে ডাকে,
মানে ওই এক মায়ের সে সারা জীবনের বস।
সেটাই
না, এখানে আমরা একটু বলতে চাই প্রিয় শ্রোতা যারা শুনছেন, প্লিজ ডোন্ট ট্রাই দিস এট হোম। এগুলো আসলে জীবনের কোন একটা পর্যায়ে এসে শুনতে আসলে ভালো লাগে, কিন্তু কোন শিশু মারামারি করছে চোখের সামনে দেখতে একদমই ভালো লাগে না এবং করা উচিত না। হ্যাঁ,
তারপরে আমার বাবা একদিন ঢাকা থেকে দেশের বাড়িতে গেছে, বিকেল বেলা আমার বাবা বলতেছে চলো বাবা আমরা একটা নদীর ধারে মাছ ধরতে যাবো, কারণ আমার বাড়িটার পাশ দিয়ে একটা সুন্দর একটা নদী ছিল।
নাম কি ছিল?
সাধারণত আমরা মিছামতি বললেই চিনতাম। তো ওই নদীতে মাছ ধরতে গেছি, কিছুক্ষণ পরে আমার সুতা দেখলাম যে টাইনে নিতেছে। এমন অবস্থা আমি যতই সুতা টানি কিন্তু আমারটা আসে না, ওইটাই যাচ্ছে। তো আমি বিশাল জোরে বাবার বলে একটা চিক্ষি দিছি, বাবা দৌড়ে আইসা, তো বাবা সেটাকে টাইনে আইনা দেখে যে অনেক বড় একটা বাইম মাছ ছিল, যেটা আমি তখন যতটুকু হাইট ছিলাম আমার মাছটা আমার থেকে বেশি হাইট ছিল। একটা সময় আমার বাবা যেহেতু ঢাকায় ব্যবসা করতো, আমার বাবা দেশের থেকে মাল নিয়ে আসতো ঢাকায়, এই মালগুলো চিটাং এর কিছু পার্টি নিয়ে যেত ওনার কাছ থেকে।
আচ্ছা আচ্ছা,
চিটাং এর পার্টিরা দুই টাক মাল নিয়েছিল, যেগুলো তখনকার সময় ওইটার মূল্য ছিল প্রায় 3-4 লাখ টাকা, যে টাকাটা হয়তো আমার বাবা রিটার্ন পায়নি। এভাবে আমার বাবা লস খাওয়ার পরে আমার বাবা দেশের বাড়িতে চলে গেল, আর বাবা ব্যবসা করলো না। এভাবে চলতে চলতে ক্লাস 10 পর্যন্ত আসলাম। তারপরে একসময় 88-র বন্যা আসলো, তো বন্যাতে আমাদের স্কুলটা পানিতে তলায় গেল। ঠিক করতে প্রায় 1 বছর লাগছে আমাদের স্কুলটা। তো 1 বছর যে গ্যাপ হয়ে গেছে আসলে আমার আর স্কুলে যাওয়া হয়নি। তো আমার একটা খালাতো ভাইয়ের ছেলে ঢাকায় থাকতো শান্তিনগরে একটা প্রিন্টিং প্রেসে, তো ওখানে আমি কাজ শিখতে আসলাম।
তার মানে ব্যাপারটা এরকম হলো যে পারিবারিক অবস্থা খুব খারাপ হয়ে গেল, ইকোনমিক কন্ডিশন, যে কারণে আপনাকে ওই বয়সে কোন একটা কারখানায় আপনাকে কাজে যেতে হচ্ছে।
আর আর্থিক অবস্থার থেকে বেশি সমস্যাটা ছিল যে আমার ছেলে গ্রামে থেকে যাতে নষ্ট না হয়ে যায়। যখন কাজ শিখার 4 মাস হলো তখন ওনার আমার কোনো বেতন দেয় না। তো আমার এখানে একটা উস্তাদ ছিল যে আমাকে কাজ শিখাইতো, সে আমাকে খুব আদর করতো। তো 4 মাসের সময় আমার উস্তাদ বলল যে শিশির আমি তো এখান থেকে চাকরি ছেড়ে দিব। তখন আমি বললাম যে উস্তাদ আপনি চাকরি ছেড়ে দিলে আমাকে কে কাজ শিখাবে? বললো যে তুই চিন্তা করিস না, যতটুকু শিখছস আমি তোরা আমার সাথে নিয়ে নিব।
জি,
তো ঠিক উস্তাদ চাকরি ছেড়ে চলে গেল। ঠিক 15 দিন পর উস্তাদ আমার একদিন ফোন দিয়ে বললো যে শহীদ আমি অমুক জায়গায় চাকরি নিয়েছি, তুমি কালকে সকালে এখানে ডিউটিতে চলে আসবা। তো সব ঠিকই ছিল যে আমি যে প্রেসে চাকরি করতাম ওই প্রেসের মালিকের আমাদের ম্যাচ করে দিছিল, ওখানেই থাকতাম।
আচ্ছা আচ্ছা,
সেক্ষেত্রে ওখান থেকে মালিককে না বলে চাকরিটা ছাইরা যাওয়ার কারণে আমার একটা শার্ট আর একটা পেন নিয়ে যেতে হয়েছিল,
মানে বাকি সবকিছু।
আর ব্যাটিং পত্র আমি কিছু নিতে পারিনি। তো ওই দিন ছিল মাসের 21 তারিখ। 21 তারিখে যে আমি ওখানে ডিউটি করলাম হাবিবের সাথে, দুপুরে লাঞ্চ টাইম যখন আসলো, লাঞ্চ টাইমে সবাই যার যার মতো খাইতে গেল, কিন্তু আমার তেমন টাকা ছিল না, আমার ছিল মাত্র 22 টাকা সম্বল। তখন আমি চিন্তা করলাম যে আমি তো ভাত খাইলে এই টাকা দিয়ে আমার হবে না। তা আমি ওই দিন 2টা সিঙ্গারা খাইছিলাম আমার মনে আছে।
তো দুপুরে খাওয়া হলো না,
না। তারপরে 5টা বাজে সবার ছুটি হয়ে গেল। তো যে উস্তাদ আমার চাকরি দিল সে বললো না যে তুমি কোথায় যাবো, কারণ উনি জানতো যে আমি ওখানেই থাকি। তখন আমি চিন্তা করলাম যে আমি কোথায় যাব। আগে যে প্রেসে চাকরি করতাম ওখানে কিছু পরিচিত লোকের বাসা আমি চিনতাম।
আচ্ছা,
তো ওদের একজনের বাসা ছিল বংশালে, ওই বাসা উঠ থেকে হাঁটতে হাঁটতে আমি বংশাল গেছি। বংশাল যাইয়া রাত্রে একজনের বাসায় ছিলাম, সেখানে আমি রাত্রে ভাত খাইছি। তারপরের দিন আবার সকাল 7টা বাজে আমি ঘুমের থেকে ওইটা হাঁটা ধরছি, আবার যথাযথ 9টা বাজে ডিউটিতে আসছি। তো এভাবে আমার 9 দিন চলতেছিল, যেটা শুধু রাত্রে আমি কারো বাসায় ভাত খাইতাম, আর ভাত খাওয়া পড়তো না আমার। 1 তারিখে আমি বাসা উঠতে একটা ম্যাচ নিলাম, আমরা 2 জন করে লোক থাকতাম, 8 জন লোক। তখন ওই বাসা ভাড়া ছিল 500 টাকা, 1-1 জনের ভাড়া ছিল 65.5 টাকা, কিন্তু ওই টাইমে আমার বেতন ছিল 2000 টাকা।
বাসার তুলনায় কিন্তু একটু জানি যে ওই সালটার কত সাল আসলে?
1990 সাল।
আচ্ছা,
তখন 300-400 টাকা হলে অনেক ভালো ভালো খাবার খাওয়া যেত। দেশে খুব একটা টাকা পয়সা দিতে হয় না, ফ্যামিলির অবস্থা মোটামুটি ভালো, আমাদের ধানের জমি টমি ছিল।
এটা তো আপনি নতুন প্রেসে যখন জয়েন করলেন তখনকার বেতন, তার আগে তো এরকম ছিল
না? না, তার আগে তো আমি মাগনা খাটতাম।
জি।
তারপরে ওখানে আমি 2 বছর কাজ করলাম 92 সাল পর্যন্ত। তো হঠাৎ করে আমার ওস্তাদ নারায়ণগঞ্জ বিয়ে করার পর উনি চলে যায় ওখানে বৃহস্পতিবারে, তো সে শনিবার রোববার আসে না, শুক্রবার তো বন্ধই। এই হিসাবে ম্যানেজার বলতেছে যে তুমি মেশিন চালাও, তা আমি নিজে নিজে এইভাবে মেশিন চালাইলাম 6 মাস। ম্যানেজার ডিসিশন নিল যে আমার উস্তাদকে মানা করে দিবে, আমার এই ওখানে মেশিন ম্যান হিসাবে রাখবে। এর আগে আমি অ্যাসিস্ট্যান্ট ছিলাম।
আচ্ছা, মানে ওস্তাদকে বিয়ের পরে ছেড়ে দিল?
না, ছেড়ে না, ওস্তাদ হলো বিয়ের পরে বৃহস্পতিবারে যে শ্বশুর বাড়ি যায় উনি 2-3 দিন অ্যাবসেন্ট করে আবার সোমবার মঙ্গলবারে আসে, একটা গ্যাপ তৈরি হয়ে যায়,
মাঝে মাঝে অ্যাবসেন্ট হচ্ছে।
হ্যাঁ, অ্যাবসেন্ট হচ্ছে, তো অ্যাবসেন্ট গুলো আমি মেশিন চালাই নিচ্ছি।
আচ্ছা আচ্ছা।
তখন মালিক পক্ষ ডিসিশন নিল যে আমরা শিশিরকে মেশিন ম্যান বানাবো, হাবিবকে মানা করে দিব। তো আমি তখন চিন্তা করলাম যে আমার উস্তাদ এত উপকার করলো, তা আমি তো এখানে যদি উস্তাদের চাকরিটা আমার কারণে চলে যায় তাহলে এক ধরনের বেমানি হয়। তা আমি আমার এই কথাগুলো উস্তাদকে বললাম যে উস্তাদ আপনি যদি অ্যাবসেন্ট করেন এইভাবে তা আমি তাহলে চাকরি করবো না। কেন? যে এই ঘটনা, ম্যানেজার বললো যে আমার এই মেশিন ম্যান বানাবে, আপনার রাখবে না। তখন উস্তাদ বললো যে তাই, হ্যাঁ, উস্তাদ বললো যে তোমার যদি আমি ভালো একটা বাইরে আবার চাকরি দিই তুমি চাকরি করবো? আমি বললাম হ্যাঁ করবো। তখন ওই 93 আমার আরামবাগ আসা, আরামবাগে এসে আমি একটা প্রেসে চাকরি নিলাম ফুল মেশিন ম্যান হিসেবে। 93 আমার বেতন হলো 5,000 টাকা।
1993 সালে মতিঝিলের আরামবাগে আপনার ওস্তাদের হাত ধরে আপনি আসলেন,
আবার এখানে আসলাম।
93 সালে আপনি ইনকাম করছেন প্রতি মাসে 5-5.5 হাজার টাকা। ওই সময়টাতে আপনার বয়স
19 বছর।
হ্যাঁ, তারপর?
তো তারপর এভাবে একটা বছর আমি ওখানে কাজ করলাম। কাজ করার পর তখন একদিন আমি বিদ্যুৎ চলে গেছে, বিদ্যুৎ চলে যাওয়ার পরে আমি আমার অফিসের গেটের সামনে দাঁড়ায় রয়েছি। দাঁড়ায় থাকা অবস্থায় দেখি যে একটা মেয়ে স্কুল থেকে যাচ্ছে। তো মেয়েটারে আমি দেখার পরই সাথে সাথে আমার ভালো লাগলো। 4টা বাজে স্কুল থেকে যাইতো, তো ওই 4টা বাজলেই আমি মেশিন টেশিন আমার অ্যাসিস্ট্যান্টে বুঝাই দিয়ে আমি গেটের সামনে এসে দাঁড়াইতাম। দাঁড়ায় ওই মেয়েটাকে আমি প্রতিদিন দেখতাম, কিন্তু আমি মেয়েটাকে দেখতেছি, মেয়ে বুঝতে পারতেছে না যে আমি হয়তো মেয়েটাকে দেখতেছি। তো এইভাবেই যখন আমি দাঁড়ায় থাকতাম, তো একদিন হঠাৎ করে আমার অফিসের যে ম্যানেজার সে বললো যে শিশুভাই আপনি প্রতিদিন দাঁড়ায় থাকেন কেন? আমি বললাম যে না, এমনি দাঁড়ায় থাকি। তো সে বললো যে শিশুভাই আমি তো বুঝি আপনি কার জন্য দাঁড়ায় রয়েছেন, এই মেয়েটারে তো আপনি কখনো পাবেন না, কারণ ওর 6টা বোন, ওইলে সবার ছোট, আর যে ফ্যামিলির আপনার সাথে প্রেম টেম করতে পারবেন না।
মানে ও কেন আপনাকে সাজেশন দিয়েছে? ও কি আগে কখনো ট্রাই করেছে বা ও কোনো ব্যাপার স্যাপার কিছু জানে কিনা?
না, আমি এগুলো ওর আর জিজ্ঞেস করিনি। তো বলার পরে তখন বললাম যে কেন পাবো না? কোন আপনি বাসা গ্রামে আর ও ঢাকায় থাকে, ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ না ভালো, তাছাড়া আপনার যে শরীর স্বাস্থ্য, আমি তখন অনেক চিকনা ছিলাম, পাবেন না আপনি। তা আমি বললাম যে না, ট্রাই করে দেখি, কয় ট্রাই করলেও পাবেন না। তো ওর সাথে ওই টাইমে আমার একটা বাজির মতো হয়ে গেল যে যেকোনো মূল্যে হোক আমি মেয়ের সাথে প্রেম করবো। কয় প্রেম করতে পারবেন না? প্রেম না করলে আমি মেয়ের বিয়ে করবো। কয় তাও পারবেন না? তখন আমি এভাবে খুঁজতে লাগলাম যে আসলে এই ফ্যামিলিতে কথা বলতে গেলে আমার কার সাথে মিশতে হবে। ডাইনোবাই যে প্রেস গুলো ছিল ওই প্রেসের কিছু মেশিন ম্যানদের সাথে দেখতাম যে
তারা দুজনেই আজকে স্টুডিওতে আছে। এই গল্পটি কোথায় গিয়ে থামবে আমরা জানি না, তবে আমরা আশা করছি খুবই প্রেজেন্ট একটা মোমেন্টের মধ্যে আমরা থাকবো আজকে হ্যালো 8920 তে। আচ্ছা, তারপর আপনি কি করলেন?
ওর বাইরে দেখতাম যে ওই ছেলেদের সাথে চলে, তখন আমি ওদের সাথে মিশতে মিশতে ওর ভাইয়ের সাথে আমার একটা ফ্রেন্ডশিপ হলো। ওদের বাসায় একদিন ওর ভাইয়ের সাথে গেছিলাম জাস্ট 2 মিনিটের জন্য, ওরে জাস্ট দেখে আসলাম। তো ওদের বাসায় একটা মহিলা ছিল, ওদের বাসায় কাজ করতো। একদিন ওই মহিলাটাকে বললাম, হ্যাঁ খালাম্মা, আমি আপনাকে একটা জিনিস দিব যেটা একটু রুকিয়ার কাছে নিয়ে দিবেন।
আচ্ছা,
কি জিনিস? আমি বললাম না বেশি কিছু না, এই জিনিসটা শুধু ওরে দিবেন, একটা কাগজ ওনার হাতে দিয়ে আমি এটা বললাম। তো ঠিক উনি ভিতরে যাওয়ার আর 1-1.5 ঘন্টা ওনার কোনো খবর নাই। 1-1.5 ঘন্টা পরে আমি
1-1.5 ঘন্টায় আপনার অনুভূতি কেমন?
মানে আমি অনেক টেনশনে ছিলাম যে আসলে ওটা উনি দিতে পারলো কিনা, কিংবা কি হচ্ছে, কিংবা আমার কোনো রেজাল্ট আসতেছে না কেন। মানে আমি খুব ব্যস্ত ছিলাম, অনেক টেনশনে ছিলাম। তো আসলো, আসার পরে আমি তো দৌড়িয়ে যে ওনারে বললাম যে খালাম্মা কি আপনি ওইটা দিচ্ছেন কিছু বলছে? কয়েক কিছু তো বলে না, ওরা অনেক গালাগালি পারছে আর বলছে যে ওই ছেলেটা সাহস থাকলে আমার কাছে আসতো।
আচ্ছা, আমরা এই পর্যায়ে রোকেয়ার কাছে যেতে চাই। রোকেয়া, এটা তো নিয়ে এসে আপনাকে দিল, আসলে আপনার অনুভূতিটা কি হয়েছিল এই মুহূর্তে?
আমি অবাক হয়ে গেছি যে কিভাবে সে আমাকে এই চিঠিটা দিল। চিঠিটা পড়ার সাথে সাথে ওই বুয়াকে দিয়ে দিলাম যে এই তোমার সাহস এত বড় হয়েছে, যার কাছ থেকে আনছো তুমি তাকে এটা দিয়ে দাও।
হ্যাঁ,
তারপরে বুয়া মানে কি নিয়ে ওনাকে আর দেয়নি, সেটা মানে তার কাছে রেখে দিছে। ও আবার বুঝছে হয়তো যে আমি চিঠিটা পড়ে রেখে দিছি, অ্যান্সারের জন্য অপেক্ষায় ছিল
বা এরকম কিছু একটা। আচ্ছা, কি হলো তারপর?
বুয়া বলতেছে যে চিঠিটা পড়া দেখে হাতে নিয়ে আমাকে রিটার্ন করছে। তা বললাম তো চিঠিটা আমাকে দিয়ে দাও, কারণ কারো হাতে পড়লে সমস্যা আছে। তো বুয়া এখন ওইটা খুঁজতেছে, খুঁজে পায় না। তখন আমি আরেক টেনশনে পড়ে গেলাম,
যদি অন্য কারো হাতে পড়ে।
হ্যাঁ, ওর কারণ ওর বাইরে একটু অন্য টাইপের ছিল, কি মানে এমনি ভালো ছিল, কিন্তু সে
পৃথিবীর সকল প্রেমিকই কেন জানি তার প্রেমিকার বড় ভাইকে অনেক বেশি ভয় পায়।
তো ওর বাইটা এমনি ভদ্র ছিল, কিন্তু অন্যায় দেখলে সে প্রতিবাদ করতো, তো এই জন্য ওরা আমি একটু খুব ভয় পাইতাম। তো এটা যদি ওর হাতে পড়ে তখন তো সমস্যা। তো ওরও আর সরাসরি বলতে পারলাম না যে আমি তোমাকে পছন্দ করি, কারণ ওর সাথে ওর দুইটা বান্ধবী যেত, তারা আরো ডেয়ারিং ছিল, তারা মানে বুঝতে পারছিল যে আমি এই জন্য দাঁড়ায় থাকি। ওই দুটা আমার কেমন যেন একটা ভাব সব বুঝাইতো যে ওরা আমার খুব বিরক্ত মনে করতেছে। তো আমার আরেকটা ফ্রেন্ড এর সাথে একদিন ওর ব্যাপারে কথা হলো, তখন আমার ওই ফ্রেন্ড বলল যে আপনার টেনশনের কিছু নাই, ওই মেয়ের বড় বোনের সাথে আমাদের ফ্যামিলির ভালো সম্পর্ক আছে, যাওয়া আসা আছে, তো আপনি কি ওর কি প্রেম করবেন না বিয়ে করবেন? আমি বললাম যে না, প্রেম এখন আর করুন না, আমি সরাসরি ওর বিয়ে করুন,
মানে এরকম একটা চিন্তা ভাবনার মধ্যে। আচ্ছা, আমি আপনার কাছে আসবো, তার আগে একটু জানতে চাই, রোকে আপনি কি বুঝতে পেরেছিলেন শিশির আপনাকে পছন্দ করছে? কি হয়ে বুঝতে পারলেন
যখন ওনার নাম বলছে যে ওই ছেলেটা আমাকে চিঠি দিছে? হ্যাঁ, তখন আর কি বুঝতে পারলাম যে এই গেটের সামনে কিসের জন্য দাঁড়ায় থাকে। আমি মানে তাকে তেমন পছন্দ করতাম না, তার গালগুলো ছিল অনেক মানে ভাঙা, তার মধ্যে ছিল মানে ব্রণ দিয়ে পুরো গালটাই ভরা ছিল, মানে দেখতে খুবই বিশ্রী দেখা যায়,
কারণ সে সারাদিন কাজ করতো,
অনেক শুকনো ছিল। কি এই ছেলে আবার আমাকে চিঠি দেয়, আমি এরকম একটা অনুভব
আলাপ করছে যে এরকম এরকম ভালো একটা ছেলে আছে, এক ব্যাপারে এক ছেলে তো ভালো দেশে চাকরি করে, ভালো স্যালারি পায়, যদি আপনার বোনদের বিয়ে দেন তাহলে মোটামুটি ভালো হবে। তো এইটা রুকিয়ার বোনে শোনার পরে এটা শুনে ওরে চিল্লা হাল্লা করছে যে না, আমাদের তো ছটা বোন, পাঁচটার বিয়ে হয়ে গেছে, ওরা আমরা লেখাপড়া করাবো, ওরা আমরা এখন বিয়ে দিব না। তো এভাবে চলতেছিল, আর আমার ওই বন্ধুটা একটার পর একটা রুকিয়ার বোনের প্রেশার দিয়েই যাচ্ছে।
আচ্ছা,
একটা সময় রুকিয়ার বোনে বলছে ঠিক আছে তাহলে ছেলেটাকে দেখাও। যেদিন আমার আই সেই কথাটা বললো যে এতদিনে রাজি হয়েছে, রুকিয়ার বোন তোমাকে দেখতে চাইছে, তুমি একদিন আমার সাথে জাস্ট রুকিয়ার বোনের বাসায় যাবা।
ওকে, প্রিয় শ্রোতা, আমরা রোকেয়ার কাছ থেকে বর্ণনা পেয়েছি ছেলেটি ওই মুহূর্তে দেখতে কেমন ছিল। রোকেয়ার বড় বোন ছেলেটিকে দেখতে চেয়েছে। আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই, মাত্র 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920। আপনারা যদি আজকের অতিথিকে দেখতে চান তাহলে আমি বলবো আমাদের ফেসবুকে চলে আসার জন্য, খুবই প্রাসঙ্গিক ভাবে যখন আজকের এই ছবিটি আমরা পোস্ট করবো, আজকে কোনো হিডেন পিকচার থাকবে না, সবাইকে আপনারা দেখতে পাবেন ওখানে। তবে গল্পের ঠিক এমন জায়গাতে আমরা ছবিটা পোস্ট করতে চাই প্রাসঙ্গিক ভাবে যখন ছবিটা প্রয়োজন। সবাইকে আমি বলছি ফেসবুকে চলে আসার জন্য, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি অবশ্যই লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি hello8920 এর মেম্বার হয়ে যাবেন। 3 মিনিটের বিজ্ঞাপন বিরতির পরে আমরা এক্ষুনি ফিরে আসছি, সাথেই থাকবেন। 3 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স hello8920 তে। আর জিকে প্রিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে আমাদের অতিথি হয়ে রয়েছে শিশির এবং রোকেয়া। তাদের জীবনের সবচাইতে একেবারে শুরুর মুহূর্তটা জানার চেষ্টা করছিলাম, এবং তারা পরস্পর পরস্পরের জন্য না, কেবলমাত্র শিশির রোকেয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে, এবং বহুমাত্রিক প্রচেষ্টা। ঠিক সেই জায়গাটিতে আমরা রয়েছি, আমরা সেখান থেকে ফিরতে চাই, আর সবাইকে বলছি আমাদের ফেসবুকে চলে আসার জন্য। আমাদের ফেসবুকে তাদেরকে নিয়ে রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, ওখানে যদি কোনো প্রশ্ন করতে চান বা কোনো কমেন্টস করতে চান করবেন। আমরা একেবারে পুরো জীবনের গল্পটি জানার পরে শেষে গিয়ে আপনার কমেন্টস বা প্রশ্নগুলো পড়বো। এবং যেটা বলতে চাই যে রোকেয়া এবং শিশিরের কাছে কিন্তু এই প্রশ্নগুলো আমরা দিয়ে দিই, এই কমেন্টসগুলো আমরা দিয়ে দিই, সেগুলো তাদের কালেকশনে থাকবে। সুতরাং আপনার কমেন্টসগুলো কিন্তু খুবই মূল্যবান। চলে আসতে পারেন আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, that is hello8920. ওখানে গিয়ে অবশ্যই লাইক দেবেন, আর লাইক দেওয়া মাত্রই আপনি hello8920 এর মেম্বার। ওকে, আমরা যে জায়গাটিতে ছিলাম যে বড় বোনের সাথে আপনার দেখা হতে যাচ্ছে। হ্যাঁ, তারপর
তারপর ওর বড় বোনের বাসা বাসায় আমি একদিন গেলাম
সাহস করে,
সাহস করে।
এই যে ঘটনাগুলো ঘটছে আপনার বাসায় কিছু জানিয়ে?
না 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 না, আমার বাবা মাকে আমি কিছুই জানি,
কিন্তু আপনি যে প্ল্যান করেই ফেললেন যে মেয়েটাকে আপনি বিয়ে করবেন।
হ্যাঁ প্ল্যান আমি করছি, কিন্তু আমার বাবা মাকে তো আমি জানাবো।
আচ্ছা,
কিন্তু আমি তো ওই ওর কাছে যেতে পারতেছি না, ওর ফ্যামিলির কাছে যেতে পারতেছি না।
আমি একটু জানতে চাচ্ছি যে প্ল্যানটা কি বিয়ের প্ল্যান হলো এই কারণে যে ফ্যামিলির মাধ্যমে আগাতে হচ্ছে, সেই কারণে আপনাকে বিয়ের কথা নিয়ে যেতে হচ্ছে, এরকম কিছু?
না না, আমি তো ওরে প্রেম করার জন্য অনেক ভাবে চেষ্টা করছি, ওরে আমি আমার সামনে আনতে পারি না, তখন তো ফোন ছিল না, মোবাইল ছিল না।
আচ্ছা,
আসলে ওইরকম যোগাযোগ করার কোন ব্যবস্থা ছিল না,
মানে যে কোনো ভাবেই হোক ওকে কাছে আনার জন্য একটা মাধ্যম, সেই মাধ্যমটা হচ্ছে বিয়ে, রাইট?
বিয়ে, বিয়ে।
ওকে, তার মানে প্রিয়সতা আসলে ব্যাপারটি প্রেমই ছিল, কিন্তু আমরা যেটা দেখছিলাম যেহেতু কাছে আসছে না, ওকে কাছে নিয়ে আসতে হলে একটা বৈধতার প্রয়োজন রয়েছে এবং সেটা বিয়ের মাধ্যমেই করতে হবে, এছাড়া কোনো উপায় নেই, সে চেষ্টাই করছেন শিশির। তারপর
তো ওর বোনের বাসায় গেলাম, ওর বোন আমার ছেলে হিসেবে পছন্দ করলো, যে ছেলে ভালো, তাহলে ছেলের বাবার আসতে বললো। তো ঠিক, আমার বাবা আবার এক দেড় মাস পর পর আমার ঢাকায় দেখতে আসতো। তো বাবা আসার পরে আমার যে ফ্রেন্ড ছিল সেলিম, ওই সেলিম আমার বাবার আবার ওই ভাবে বললো যে আঙ্কেল ছেলেটারে বিয়ে করাই দিয়ে ছেলে ভালো একটা মেয়ে পাইছে। তো আমার আব্বাই শোনার পরে আব্বাও ওই সেলিমের উপরে চেটে গেছিল যে না, আমার ছেলের বয়স কম, আর তাছাড়া আমরা ছয়টা ভাই আমাদের বংশে আন্তরিক, আমাদের কোন ছেলের বিয়ে করাই নেই, এখন করাবো না। তো সেলিম বললো যে আঙ্কেল বিয়ে না করালেন মেয়েটা দেখেন। তো দেখার জন্য আব্বারে রাজি করাইছে সেলিম, রাজি করানোর পর আব্বা রাত্রে আমার বললো যে বাবা আমার 500 টাকা দিবা। তা আমি বললাম কি জন্য? না আমি তো জানি সে কি জন্য চাইছে 500 টাকা। তো 500 টাকা আব্বারে দিলাম। তো আব্বা সম্ভবত রুকিয়ারে দেখার জন্য আব্বা একটা ঘড়ি কিনে আনছিল, গোল্ডেন কালারের ঘড়িটা যে কিনে আনছে এটা আমি জানি না। তো রুকিয়ারে ওই বাসায় যাইয়া দেইকা ঘড়িটা দিয়ে আসছে, কারণ ওর দেখা মাত্র আমার বাবার পছন্দ হয়ে গেছে।
আচ্ছা আচ্ছা, আমি একটু এই পার্টে রোকেয়ার কাছে যেতে চাই। প্রথম আপনাকে কেউ একজন দেখতে আসলো, রাইট? একটু জানি যে আপনাকে পরিবার থেকে কি বলা হয়েছিল?
আমার বলছে যে ওর আব্বা আসবে দেখতে। সেদিন আবার আমি পিকনিকে গেছি, ওখান থেকে আসার পরে আসছে আমাকে দেখবে, আমি আবার যাইয়া অন্য ঘরে লুকাইয়া ছিলাম যে না আমি দেখা করব না, আমার তো ওই ছেলেকে পছন্দই না। তারপরে মানে আমার বোন বুঝায় টুঝায় নিয়ে গেছে, দেখলো ওর বাবা, ওর বাবা দেখে আমার হাতে ঘড়িটা পরায় দিল। তখন ওর বাবাকে দেখে তো আমি আরো রাগ, কারণ ওর বাবার চুলগুলো একটু বাবরি টাইপের ছিল, মানে বাবাকে দেখেও আমি কে এটা বই কেমন পুরুষ মানুষের এত বড় বড় চুল আমার ভাল লাগতেছে না, মধ্যে স্মৃতি দেখে মানে আরো যে কোন জায়গায় আমাকে নিয়ে কি করতেছে। যাক ঘড়ি টড়ি পরায় দিল। তারপর আমার বোন আমার বাবা মা বললো যে দেখা গেলেই তো আর বিয়ে হয় না, আমরা যাচাই টাচাই করে তারপরে বিয়ের কথা আলাপ করব।
তারপর থেকে আপনার কাছে আসে?
তারপর আব্বা দেখে এসে আব্বা আমারে বললো যে আমি তো তোমার জন্য একটা মেয়ে দেখে আসলাম। তো আব্বা যখন এই কথা বললো আমি উল্টে আমার আব্বার সাথে রাগ করলাম যে না আমি তো এখন বিয়ে করবো না, আপনি কেন আমার জন্য মেয়ে দেখলেন? আমার আব্বা বললো যে না মেয়ে দেখছি দেখে তো তোমার বিয়ে করাবো না, কিন্তু আমি তো ভিতরে ভিতরে চাচ্ছি যে তোমার বিয়ে দেখো হয়ে যাক।
জি,
আব্বা দেশে যে আমার চাচুরা ছিল, আমার মামা ছিল, আমার খালু ছিল, এদের সবাইকে বললো, বলে একটা সময় এখানে যোগাযোগ করলো যে আমরা আসতেছি আপনার বোনকে দেখ। পরে দেখি আমার আত্মীয় স্বজন সবার পছন্দ হইলো, সম্ভবত করবেন ঈদ। তো সেই ঈদে আমরা আবার ওদেরকে দাওয়াত দিলাম যে আমাদের বাড়িতে যে আমাদের বাড়িঘর দেখে আসবে। তো ওরা ঈদের একদিন পরে আমার দেশে গেল। তো আমার দেশে যাওয়ার তখন তো যাতায়াত ব্যবস্থা তো ভালো ছিল না, 3-4 কিলোমিটার জায়গা পায়ে হাইটে যেতে হইতো। ওর বড় ভাইরে আমি আমার অ্যাড্রেস ডিটেলস লিখে দিয়ে গেছিলাম। তো ওরা যখন এদিক থেকে 20-25 জন লোক বাসে যে নামলো, আমার সাথে দেখা হওয়ার পরে কোত্থেকে যে বৃষ্টি আসলো, আকাশ অন্ধকার হয়ে যে 1 মিনিটে পুরো গ্রামটার এই বাসায় ফেলালো, এরকম বৃষ্টি হয়ে গেল।
আচ্ছা,
তখন ওই বাসেল থেকে আমার বাড়ি পর্যন্ত ছিল কাঁচা রাস্তা, মাটির রাস্তা। তো এরাও বৃষ্টিতে হাঁটা শুরু করলো, কারণ বৃষ্টিতে এরা খুব পছন্দ করতে লাগছিল
শহরের থেকে। তখন
আমার ওই শকতের একটা বাইক না ছিল,
শকত মানে হচ্ছে
রুকিয়ার বড় ভাই, দেখলাম যে ওর মাথার উপরে প্রায় 2 কেজির মতো প্যাকেটে 6 কার্টন মিষ্টি।
আচ্ছা,
তো ওই কাঁচা রাস্তা দিয়ে হাইডা যেতে একটা করে পিছল খায় আর ওই মিষ্টির টুকলো একটা করে পরে।
ওকে,
আর আমি আল্লাহরে ডাকতে ছিলাম যে
শেষ পর্যন্ত একটা প্যাকেট বাসায় যাক।
আর আমি আল্লাহরে ডাকতে ছিলাম যে আল্লাহ আমার বাড়ি ঘর দিকে পছন্দ হবে, কিন্তু এই রাস্তাঘাট দিকে এই কষ্ট করা পছন্দ করবে না, তার মানে আমার বিয়েটা হবে না। তো যাই করে আমার বাড়িতে যাওয়ার পরে আমার বাচ্চা ছাড়া তো সবাই রেডি, তো এদের এমন কিছু আপ্যায়ন করলো যারা যে আমার ওই 3-4 কিলোমিটার যে রাস্তা দিয়ে হাইটে গেছে কষ্ট করে বৃষ্টিতে ভিজে, এটার তখন আর মনেই রাখেনি। আমার বাড়িঘর দেখে পছন্দ হয়ে গেল, ওখানেই কথাবার্তা হলো যে তাহলে বিয়ের কথাবার্তা আপনারা আলোচনা করেন। কথাবার্তা হইলো, তার দুদিন পরেই হইলো আপনার 3 জুন, তো ওই দিন আমার কাবিনের ডেট ফিক্সড হলো। তখন ওদের বাড়ির লোকজন বললো তাহলে আমরা ছেলেদারে নিয়ে যাই, যেহেতু আমার দুদিন পরে ঢাকা আসতে হইব। তো এইভাবে আমি ঢাকা চলে আসলাম, আসার টাইমে একই অবস্থা, বৃষ্টি বৃষ্টি, টাঙ্গাইল থেকে ঢাকা বৃষ্টি বৃষ্টি আসলাম। ওদের বাসায় আস্তে আস্তে রাত 2:30 বাজছে, তো দেখি যে রুকিয়ার বড় বোন, রুকিয়ার মা, এরা সবাই রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে, কারণ এদের ফ্যামিলির এতগুলো লোক টাঙ্গাইল গেছে, টেনশন করতে ছিল। তা আসার পরে রুকিয়ার বড় দুলাভাই রুকিয়ার আম্মারে বলতেছে যে আম্মা আপনি কোথায় রুকিয়ার জন্য ছেলে দেখতে পাঠালেন, ওই দেশের মানুষ তো সবাই ডাকায়, আমাদের সব প্যান্ট ট্যান খুলে রেখে দিছে, দেখেন আমরা লুঙ্গি পরে আসছি। রুকিয়ার মা বলতেছে তাইলে আর আমার মেয়ে ওই দেশে বিয়ে দিতে হবে না। এইভাবে এরা কথাটা তো বলতেছে, তা একটা সময় রুকিয়ার বড় বোন বলল যে তোমরা কি কথাই বলবা না যে ছেলেটারে ঘরে নিবা। তো আমার দেখার পরে আমার প্যান্ট ট্যান গুলো ভিজে গেছিল, তো সেগুলো ওরে ধুইতে দিল।
যখন আপনি বুঝতে পারলেন যে ঘটনাটা ঘটতে যাচ্ছে, তখন আপনার অনুভূতিটা কেমন?
আমি হয়তো ভাবলাম যে এই ছেলেকে আমি পছন্দ করি না, অনেক ক্রিটিসাইড করেছি, এখন হয়তো বা প্রতিশোধ নেওয়ার জন্যই বিয়ে করতেছে, না হাতে তো তাড়াহুড়ো করে বিয়ে করবে কেন। তখন আমি একটা চিঠি লিখলাম, চিঠি লিখে আমার ভাইগনার হাতে দিয়ে, আমার ভাইগনার কাছে দিলাম যে আমি মাছ চাই, হয়তো বিয়ে করে কোনো প্রতিশোধ নেওয়ার জন্য নাকি। তখন আমার ভাইগনারকে চিঠি নিয়ে ওনার কাছে দিছে।
ওকে, চিঠিটাতে কি ছিল?
যে আপনি তো আমার পিছনে অনেক ঘুরছেন, প্রেমের প্রস্তাব দিচ্ছেন যেগুলো আমি কোনোটাই গ্রহণ করি নাই, এখন আপনি আমাকে বিয়ে করতেছেন, আপনি সেই সব প্রতিশোধ নিবেন, এইভাবেই আর অনেক কিছু লেখা ছিল। তো যেটা আমি ওরে প্রেমে রাজি করাইতে পারি নাই, কিন্তু আমার ইচ্ছা ছিল যে বিয়ে করলে আমি ওরে কোনোদিন কষ্ট দিব না, সেটা আমি আবার ওরে জানাইছিলাম যে তোমার ওইসব টেনশন করার কোনো দরকার নাই, আমি তোমাকে কষ্ট দিব না, যেহেতু আমি প্রেম করে তোমার পাই নাই, কিন্তু তারপরে তোমার তো আমার অনেক ভালো লাগতো, এই জন্য আমি তোমাকে লাইফ পার্টনার করে নিতেছি।
অদ্ভুত একটা ব্যাপার প্রিয় শ্রোতা, সাধারণত আমরা যেটা দেখে থাকি যে বিয়ের আগে সাধারণত প্রেম হয় এবং তারপরে গিয়ে বিয়েটা হয়, এখানে আমরা এমন একজন মানুষকে পেয়েছি যে কোনোভাবেই মেয়েটির কাছাকাছি যেতে পারছে না, এবং সে কারণে সে যেটা করছে এনি হাউ তার মেয়েটার কাছে যেতে হবে, এবং তার জন্য সে বিয়ে করার চিন্তা ভাবনা করছে, পুরো ফ্যামিলিকে ম্যানেজ করে ফেলেছে। এবং যখন ফ্যামিলিটা ম্যানেজ হয়ে গিয়েছে, তখন মেয়েটার মনে একটা আশঙ্কা তৈরি হলো যেহেতু আমি তাকে পাত্তা দিইনি এতদিন যাবৎ, তার মানে ছেলেটাকে প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে বিয়ে করার কথা চিন্তা ভাবনা করছে। আমরা ঠিক জানি না এরপরে কি ঘটতে যাচ্ছে, আমরা সেই স্টেপে যাচ্ছি, তবে তার আগে আপনাকে বলতে চাই আপনি যদি ওদেরকে নিয়ে কোনো প্রশ্ন করতে চান বা কোনো কমেন্টস করতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, hello8920 স্পেলিংটা হচ্ছে HELLO8920, এবং লাইক দিতে হবে, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি HELLO8920 মেম্বার হয়ে যাবেন। তারপর
যেদিন কাবিন হইলো, 2 জুন ওর বোনের বাসায় আমার গায়ে হলুদ হলো, তো গায়ে হলুদে ওর বেশ কিছু বান্ধবীরা আসছিল, তো তারা আসলে আমাকে এমন ভাবে হলুদ দিয়েছিল যে হলুদ যেখানে দেওয়ার কথা সেখানে না দিয়ে ওর বান্ধবীরা এটা রাগে না কি জন্য আমি জানি না সব হলুদ আমার চোখে দিতে লাগছিল, যে বিয়ে করার সাপ বিয়ে করেন বুঝলেন এবার মজাটা। এইভাবে ওরা আমার সাথে অনেক ফান করছিল, অনেক মজা করছিল। 3 তারিখে আমাদের কাবিন হয়ে গেল, কাবিন হয়ে যাওয়ার
কত সালে 3 তারিখ,
এটা হলো 1994 3 জুন,
1994 সালের 3 জুন আপনাদের কাবিন হয়ে গেল, এবং আজকে হচ্ছে 2014 সাল, তার মানে 20 বছরের জীবন এটা সামনে পড়ে আছে। ওকে, শুনি। তারপর
কাবিনের অফিস থেকে ওদের বাসা আমাকে নিয়ে গেল, ওখানে খাওয়া দাওয়ার পরে আমি জাস্ট সন্ধ্যার দিকে আমি চলে আসলাম আমার বাসায়। 2 দিন পরে ওদের বাসার থেকে আমার দাওয়াত দিল, এই 2 দিন ওর সাথে আমার কোনো যোগাযোগ নাই, 2 দিন পরে ওর সাথে আমি 5 মিনিট কথা বলার সুযোগ পাইছিলাম এবং একটা ছবি তোলার সুযোগ পাইছিলাম।
এটা কি জীবনে ওর সাথে প্রথম কথা?
প্রথম কথা
কাবিন হওয়ার পরে?
পরে, হ্যাঁ। আর ওর পাশে যখন আমি ছবি তুলতে দাঁড়াইছিলাম তখন আমার হাতটা শরীরে লাগার সাথে সাথে ওর একটা অনুভূতি ছিল, যেটা ওই বলতে পারবে।
শুনি তোকে কি অনুভূতিটা কি ছিল, আর আপনারটা শুনবো আমি।
খাওয়া দাওয়ার পরে তা আমার বোনের বলতেছে যে ফ্যামিলিগত ভাবে বা এইভাবে ওদের ছবি তুললো, এখন মানে আমি মানে ছোট থেকেই খুবই শান্ত, আর আমি মানে মানুষের সাথে খুব তাড়াতাড়ি মিশতেও পারি না। তো ওর সাথে কাবিন হওয়ার পরে ছবি তুললো, পাশাপাশি দাঁড়াইছি, বোনের আবার বলতেছে ওর উপরে হাত দাও, হাত দিয়ে ছবি তুলো, তখন দেখি আমার শরীর হাত পা কাঁপতেছে।
অন্য কোন চিন্তা ভাবনাটা আমার মাথায় ছিল না, জাস্ট খালি ওরে আমার ভালো লাগতো,
মানে ওকে আমার পেতে হবে,
পেতে হবে, এই জন্য আসলে তো দাওয়ার তৎ খায় আমি ওর পরের দিন চলে গেলাম, কারণ ওদের বাসা আরামবাগে ছিল, আমার বাসা আরামবাগে ছিল। তা আমি ওরে নিয়ে শুক্রবার কিংবা কোনো বন্ধের দিনে কোথাও বেড়াইতে যাব এটা আমার শাশুড়ি খুব একটা পছন্দ করতো না, মানে যাইতেই দিবে না, ওরে বলতো যে না তোমার এখন নেওয়ার দরকার নেই, ওরে যখন তোমরা অনুষ্ঠান করে তুলে নিবা তখন তোমার বউ তুমি যেখানে খুশি সেখানে নিয়ে যাও।
শুরু হলো কিন্তু প্রিয় শ্রোতা, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, দেখুন ও কিন্তু স্ত্রী হয়ে গিয়েছে, কিন্তু আমরা মনে করে নিয়েছিলাম যে যাক শেষ পর্যন্ত বোধ হয় পেল, আসলে কিন্তু পাইনি, এবং না পাওয়া পাওয়ার দোলাচালে এই গল্পটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে আপনি চিন্তাও করতে পারবেন না। তবে একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, দিস ইজ এ ভেরি প্লিজেন্ট স্টোরি, এটা অনেক শান্তির একটা গল্প, এবং পুরোটুকু সময় আপনি অন্যরকম একটা ফিলিংস এর মধ্যে থাকবেন, চলুন শোনা যাক। হ্যাঁ তারপর
তো যাই হোক, আমি ওরে নিয়ে বাইরে যেতে চাই, ওরে বাইরে যাইতে দেয় না, তো এইভাবে দেখলাম যে না আর হয় না, এইভাবে এক বছর চলতেছিল, ও স্কুলে যায়, লেখাপড়া করতেছে, আমি আমার কাজ করতেছি। এক বছর পর আমার বাবা কিছুটা অনুভব করতে পারছে যে আমার ছেলে হয়তো মেয়েরে নিয়ে দিক ওদিক যাইতে চাইলে যাইতে দেয় না। তো যাই হোক, আমরা ওর ফ্যামিলির সাথে আলোচনা করলো, তারপর একটা ডেট ফিক্সড হলো, সেই ফিক্সড ওরা একদম আমি গৌরবভাবে অনুষ্ঠান করে তারপরে ওরে তুলে আমার দেশে বাড়ি নিয়ে গেছি। তো দেশে যাওয়া আসার ভিতরে আমরা দুই মাসের মতো ছিলাম, তারপরে আমরা নিজস্ব বাসা নিচ্ছি।
আচ্ছা, আমি একটু জানতে চাই যে আপনি তো ওকে লাভ করতেন অনেক আগে থেকে, যখন আপনাকে পছন্দই করতো না, কখন বুঝলেন যে ও আপনাকে লাভ করছে? এই সময়ের মধ্যে যতটুকু বলেছেন ততটুকুর মধ্যে কি ও আপনাকে বলেছে যে ও আপনাকে লাভ করে?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ও যে চিঠিটা লিখছে ওখানেই ওর অনুভূতি ছিল যে আমিও কিন্তু তোমাকে পছন্দ করতাম, কিন্তু আমার ফ্যামিলিতে এই প্রেম বিষয়টা খুবই কম, তখনকার সময় ওদের ফ্যামিলিতে আসলে প্রেমের বিষয়টা খুব কম
ছিল,
কারণ ওর পাঁচটা বোন বিয়ে হয়েছে তো একদম ঘরোয়া ভাবে, আর ও ছিল ছোট, আর ও ক্লাস সেভেনে পড়তো, তখন ওর প্রেমের কিন্তু আসলে বয়স হয়নি, তখন গায়ে এখন যে হাইটটা তখন ওই হাইটটাই ছিল। আমি যতটুকু বুঝতাম ওই বুঝতো না, এই জন্য হয়তো আমার ওখানে সারা দেয়নি, কিন্তু ওই চিঠির পরে দেখলাম যে না ও আমাকে পছন্দ করে। তারপরে আমার যখন কাবিন হয়ে গেল, তারপরে আমার প্রতি ওর অনেক দুর্বলতা ছিল, আমি কাছে গেলেও আমাকে সময় দিতে চেষ্টা করতো, কিন্তু ওর আম্মুর জন্য পারতো না।
কি করতো ওকে একটু শুনি, মা কি বলতো?
আমার আম্মুর ধারণা যে অন্য দেশে বিয়ে দিব, ছেলেকে তো আমরা ভালোভাবে চিনিও না জানিও না, এমন তো ঘটনা হয় যে বিয়ে করে নিয়ে যায়, নিয়ে বেচা ফেলায় বা মাইরা ফেলায় বা ফেলায় রেখে চলে যায়, যে অপরিচিত একটা ছেলের কাছে বিয়ে দিব, যদিও গ্রামের বাড়িতে গেছি তারপরও যদি আমার মেয়ের কোনো দুর্ঘটনা ঘটে, এর জন্য আমার আম্মা বাহিরে যাওয়াটা পছন্দ করতো না। তারপরে মানে আমার বাবা আবার মানে একটু পাঁচক্ত নামাজ পড়তো, কথা বলার বা নামাজের জন্য সবাই তাকে সম্মান করতো, আমিও চাইতাম না যে আমার বাবার সম্মান নষ্ট করে কিছু করার জন্য।
অদ্ভুত একটা ব্যাপার, মানে ভালোবাসা আছে, পবিত্র সম্পর্ক আছে, এবং একটা যাওয়ার একটা অন্যরকম একটা আকুলতা আছে, সেখানে পরিবারের যে ফিলোসফি বা আমাদের ফ্যামিলিগত যে পারিবারিক যে ফিলোসফি গুলো নিয়ে আমরা প্রতিনিয়ত বড় হচ্ছি সেটাও আছে, কোনো কিছুকে কিন্তু সাইড করতে হচ্ছে না। আমরা আজকের যে জীবনের গল্পটা এখানে প্রচার করছি প্রিয় শ্রোতা, ছোট 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 স্যাক্রিফাইস, আপনি যদি খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে প্রথম একেবারে শিশির থেকে শুরু করি, শিশির রোকেয়াকে পছন্দ করে ফেললো এবং বুঝে গেল যে এই মেয়েটিকে স্বাভাবিকভাবে যে প্রেম নিবেদন বা সাধারণত যে প্রেমের ব্যাপারগুলো ঘটে সেটা সম্ভব নয় এই মেয়েটির সাথে, কিন্তু তাকে পেতেই হবে, এবং এই জন্য সে পারিবারিক ভাবে এগোলো, একটা ভিন্ন পথ বেছে নিল, চিন্তা করলো যে এভাবে তো প্রেম করতে পারবো না, বিয়ের পরেই প্রেমটা করি, বিয়েটা করলো। বিয়েটা করার পরে সেখানে যে ফ্যামিলির বাধ্যবাধকতা, এবং ফ্যামিলি চাচ্ছে না এইভাবে মিশুক, কারণ মুসলিম নিয়ম অনুযায়ী কিন্তু কাবিন মানে বিয়ে হয়ে গেছে এবং স্বামীর একদম পুরোপুরি হক আছে স্ত্রীর উপরে, যেটা আমরা বুঝে থাকি, কিন্তু সেখানেও দেখলাম যে পারিবারিক একটা ভিন্ন ধরনের বাধা আসছে, কিন্তু সেটাকে তারা খুব বেশি প্রতিকূল অবস্থার মধ্যে নিচ্ছে না, এবং সেটাকেও একটা মোটামুটি মানিয়ে চলার একটা ব্যবস্থা বা মানিয়ে চলার মতো একটা মানসিকতা দুজনের মধ্যে ছিল। আমরা তারপরে সামনে দেখে যেতে চাই, তারপর
তো তারপর বাসা টাসা নিলাম, আমি চাকরি করি, ও বাসায় থাকে, কিন্তু আমার বাসা থেকে ও লেখাপড়া করছে, তখন স্কুলে যেত,
কোন ক্লাসে পড়তো?
ও তখন ক্লাস নাইনে পড়তো,
খুবই অল্প বয়স,
ক্লাস নাইনে পড়তো, সকালে আমি 9টা বাজে অফিসে চলে যেতাম, ও 11টা বাজে স্কুলে যেত, তো দুপুরে আমার আইসা নিজের খাইতে হইতো, আর সময় রাত্রে আমরা বাইরের থেকে বেশি খাবার এনে খাইতাম, কারণ দুজন ছিলাম তো। আর তখন আমি ওরে নিয়ে এদিক ওদিক ঘুরতে, এখানে সেখানে অনেক জায়গায় ঘুরতে যাইতাম, বেড়াইতাম, মজা করতাম। এইভাবেই সুখে দুঃখে আমাদের 1999 সনে আমাদের একটা সন্তান হইলো। আমার প্রথম সন্তান
বিয়ে করলেন, 5 বছর পর আপনাদের প্রথম সন্তান
নিলাম। তো সেই সন্তানটা আমি তখন নিতাম না। একদিন আমি অফিস থেকে বাসায় আসছি, বাসায় আসার পর দেখলাম আমার ওয়াইফ কাঁদতেছে। বললাম কান্না করতেছো কেন? তো পাশের ঘরে একটা ফ্যামিলি থাকতো, ওর একটা বাচ্চারা নাকি কি বলছিল, তো এই জন্য আর খারাপ একটা বাসা গালি দিছে। তখন আমি আমার সন্তান নিতে আগ্রহ হইলাম,
মানে শুধুমাত্র ওর কষ্টটা লাগো,
ওর কষ্টটা লাগার কারণে।
প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, প্রেম, প্রেমের পরবর্তীতে বিয়ে এবং সন্তানের এই জায়গাটিতে আমরা ঠিক আবারও ফিরে আসবো। বারবারই বলছি যে আজকের এই যে হেলোইন 920 আপনি শুনছেন, এটা একটা শান্ত শান্তির একটা গল্প, এবং এখানে 20 বছরের যে দাম্পত্য জীবন, সেই দাম্পত্য জীবনকে অদ্ভুত সুন্দর ভাবে প্রকাশ করা হচ্ছে। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং সঙ্গে রয়েছে আমার টিম আরজে শাকিল, খালিদ এবং লোবান। আর যারা জীবনের গল্প এখানে বলতে আসতে চান আজকের এই রোকেয়া এবং শিশিরের মতো, তাদেরকে বলছি আমাদের হ্যালো 8920 ফিক্সড ফোন নাম্বারে ফোন করবার জন্য। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। এখানে ফোন করার পরে আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন, এবং তারপর আপনার জীবনের গল্পের যে সারমর্মটুকু রয়েছে সেটা বলার পরে বলবেন, আপনার সঙ্গে যোগাযোগ করতে আমরা যোগাযোগ করব। প্রিয় শ্রোতা, চলে আসতে পারেন ফেসবুকে, ফেসবুকে তাদেরকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, ওখানে যাবতীয় ডকুমেন্টস গুলো পেস্ট করা হবে, আপনারা যদি দেখতে চান, একই সাথে যদি মেম্বার হতে চান আমাদের হ্যালো 8920, চলে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, আবারও বলছি facebook.com/hello8920, ওখানে যাওয়ার পরে কিন্তু লাইক দিতে হবে এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক 12:06। প্রিয় শ্রোতা, সংবাদের পর 12:06 হচ্ছে সময়। আর জিকে প্রিয়া এবং শাকিল এবং আমার যে টিম মেম্বার রয়েছে খালিদ এবং লোবান, তাদেরকে সাথে করে আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2, এবং আজকে তাদের জীবনের গল্প বলার জন্য, দুজনের জীবনের গল্প আসলে এক বৃন্তে একটা ফুল আমরা বলতে পারি, এবং একই জীবনের গল্প, সেই জীবনের গল্প বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছে রোকেয়া এবং শিশির। তাদের জীবনের যে অসাধারণ প্রেম এবং অসাধারণ দাম্পত্য জীবন, সেই দাম্পত্য জীবনকে আজকে আমরা এখানে তুলে ধরছি। আমরা সবসময় বলে থাকি যে হ্যালো 8920 তে এমন কোন গল্প প্রচার করা হয় না যেখান থেকে আপনি চাইলে কিছু শিখতে পারবেন না। যাদের শেখার ইচ্ছা রয়েছে আজকের এই অসাধারণ 20 বছরের দাম্পত্য জীবন, এই 20 বছরের দাম্পত্য জীবনে অদ্ভুত কিছু ব্যাপার রয়েছে যেগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনলে আপনারা আপনাদের জায়গা থেকে অনেক কিছুই নিতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, যেটা আপনার জীবনে চলার পথকে অনেক বেশি মসৃণ করবে। আমরা ফিরে যাচ্ছি আমাদের অতিথির কাছে, তবে তার আগে বলতে চাই যারা ফেসবুকে বিভিন্ন কমেন্টস করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, আমরা শেষের দিকে গিয়ে প্রশ্নগুলো করব, কারণ আপনার প্রশ্নগুলি আমরা মূলত আমাদের অতিথিকে করে থাকি। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, hello8920 স্পেলিংটা হচ্ছে HELLO8920, এবং ওখানে যাওয়ার পরে লাইক দিয়ে দিলে আপনি কিন্তু সারা জীবনের জন্য আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিচি যেখানটাতে ছিলাম, হ্যাঁ, আপনারা সিদ্ধান্ত নিলেন যে আপনারা বেবি নিয়ে নিবেন, সেটাও একটা ইনসিডেন্টের কারণে, একটা ঘটনার কারণে।
তো আমরা সিদ্ধান্ত নিলাম,
বেবি সিদ্ধান্ত নেবার আগে আমি একটু জানতে চাচ্ছিলাম যে 5 বছরের সংসার জীবন একেবারেই থাকে না কিছু মিষ্টি মধুর স্মৃতি, ওখান থেকে যদি আমাদের কিছু একটা শোনাতেন।
এই 5 বছরের মিষ্টি মধুর স্মৃতি আমাদের অনেক আছে, যেটা বিশেষ করে ও তো ছোট মানুষ, ও তো রান্না করতে পারতো না, কারণ সকালে যে রান্না করতো আমি খাইয়া অফিসে যেতাম, ও 11টা বাজে স্কুলে যেত, আর রাত্রের খাবারটা আমি ম্যাক্সিমাম টাইমই বাইরের থেকে নিয়ে আসতাম, কিংবা ওর বন্ধের দিনে ভালো লাগতো না, আমরা নিয়ে ঘুরতে যেতাম, কোথাও যাব, খাইতে যাব, যে কোনো জায়গায় এইভাবে যেতাম, আমরা দুজন মন যখন যেদিকে চাইতো আমরা চলে যেতাম, কোনো বাধা ছিল না। আর সব থেকে মজার বিষয় কি, ওর একটা বান্ধবী ছিল, তারও ওর মতো বয়সে বিয়ে হয়েছে, সে আবার আমার পাশের বাসায় ভাড়া থাকতো।
আচ্ছা আচ্ছা।
ওনাদের দুইটা বান্ধবী একসাথে থাকতে পারতো, ওই ছেলেটাও কাজে চলে যেত, আমিও কাজে চলে যেতাম, এদিকে ওর একটু সময়টাও কাটতো। তো ওর সাথে আমি একদিন সোনার গায়ে বেড়াইতে গেছি, ওর বান্ধবী, বান্ধবীর হাজবেন্ড আর আমি, আরো তো চারজন আমরা বেড়াইতে গেছি। চারজন বেড়াইতে যাওয়ার পরে ওদের দুজনকে বললাম যে তোমরা বসো, আর আমি আর ওর বান্ধবীর হাজবেন্ড ডাব আনবো, রৌদ্র ছিল তো, আমরা ওখানে ডাব বেচতেছি, দূরে দেখা যায় নিয়ে আসি। তো ডাব আনতে গেছি, তো আমরা সোনার গায়ে ছোট্ট একটা সাঁকো আছে, কিন্তু তো ওই সাঁকোর উপর দিয়ে যখন যাইতেছি, তখন ওর বান্ধবীর জামাইটাও চিকনা ছিল, আমিও চিকনা ছিল, তো দুইটা মেয়ে বলতেছে দেখ একটা রবিউল একটা টেলিসামার যাইতেছে।
ওকে,
তো যাই হোক, আমরা ডাব কিনাই না, ওদেরকে বললাম যে জানো আজকে আমারে রবিউল বলছে আর হাসান ভাইরে টেলিফোন বলছে, তোরা অনেক হাসতে ছিল, মজা করতে ছিলাম। আমি আমার দেশের বাড়িতে যেতাম 2-3 মাস পর পর। আমার বাবা মা আবার ওরে খুব পছন্দ করত, এবং আমার দুইটা বোন ছিল ওরে খুব পছন্দ করতো। তখন ভাইয়ের থেকে ভাবি ভালো বেশি, আর আমার দেশে ওর খুব নাম আছে। আমার চাচারা এবং আমার নানুর বাড়ির লোকজন, আমার দাদি আছে এখন, সবাই খুব ওর আদর করতো।
মানে পরিবারের একবার
শুধু পরিবার না, আমার বাজারে 1 কাপ চা খাইতে কিন্তু গেছি, কিন্তু আমার বিল দিতে 20 কাপের, কিন্তু প্রশংসা শুনতে হইব আমার বউয়ের, যে তোমার বউ এত ভালো এত ভালো এটা করে এটা করে বাসায় গেলে। পরে আমার চাচারা ওই যে গ্রামে হাটে জানা, গ্রামে হাটে গেলে তো কিছু না কিছু নিয়ে আসে বাচ্চাদের জন্য, তো ওর জন্য আমার এক চাচু চানাচুর কিনে আনতো। সে গ্রামের বাড়িতে রাইতে সে 7টা 8টা 9টা বাজে, তখনকার সময় আমি তো কেউ 12-1টার আগে ঘুমায় না, তো তখনকার সময় ওরে 9টা বাজে মা কয়ে ডাক দিয়ে সে চানাচুর দিয়ে যেত আমার চাচা। আমার বাবাও মা ছাড়া কথা বলে না।
বাহ, চমৎকার।
কিন্তু আমারা আমার বাবা আমার নাম ইদুরে ডাক দিব, কিন্তু মা বইলে ডাক দিব।
আচ্ছা,
ও এখানে আমি আগে আরেকটু বলতে চাই যে বাচ্চা নেওয়ার যখন ডিসিশন নিলাম, কিন্তু হঠাৎ করে আমার চাকরি চলে গেল। আমি একটু জিদি ছিলাম, আবার আমার কোনো মালিক যদি একটু আমার মনে আঘাত দিয়ে কথা বলতো, তা আমি তো নিজেই চাকরি ছেড়ে দিতাম যে কাজ আমি করবো, কারণ আমি এখন চাকরি ছাড়লে 2 ঘন্টা পরে আমার চাকরি হয়ে যেত। মানে এরকম,
মানে আপনি কাজে খুব দক্ষ ছিলেন, ইমোশনাল ছিলেন।
আচ্ছা, চাকরি চলে যাওয়ার পরে আমি ওরে নিয়ে দেশে গেলাম। 2-4 দিন থাকার পরে আমার একটা দুঃসম্পর্কের চাচা ছিল, সেই চাচা বললো যে আমি একটা এনজিও তে কাজ করি, ওখানে প্রচুর পেন্টিং এর কাজ হয়, তুমি যদি এখান থেকে পেন্টিং এর কিছু কাজ নিয়ে করতে পারো তাহলে তোমার তো অনেক লাভ হবে। তো আমি বললাম চাচা তাহলে ওই লোকের অ্যাড্রেসটা আমাকে দেন। তো ওই লোকের অ্যাড্রেসটা আমাকে দিল, আর চাচা আগে আলাপ করে রাখছিল। তো আমার পাশাপাশি থানাই, তো আমি গেলাম। যাওয়ার পরে ওই ভদ্রলোক দেখে ওই দিন আমার এসে কথাবার্তা বলার পরে 5,000 ক্যালেন্ডার অর্ডার দিয়ে দিল। আমি ঢাকা আসলাম, ওই ক্যালেন্ডার করলাম, ডেলিভারি দিলাম, আর আমি ডিসিশন নিলাম আর চাকরি করবো না, আমি এইভাবে এই কোম্পানির কাজই করবো। মালিক আমার আশ্বাস দিল যে আমার 3 মাসে প্রায় 1-1.5 লাখ টাকার প্রিন্টিং কাজ হয়। তো আমি হিসেব করে দেখলাম যে পার্সেন্টেজ আছে, আমার মাসে 20-25 হাজার টাকা থাকবে। আমার আর চাকরি না করলেও চলবে। এইভাবে কাজ করতে ছিলাম। আর ওই যে বাচ্চা নেওয়ার ডিসিশন নেওয়ার পর, তো আমাদের বাচ্চা ওর পেটে আসলো। আসার পরে ওরা যে বাড়িতে ভাড়া থাকতো, ওই বাড়ির যে বাড়িওয়ালার যে ছেলে, সে আমার খুব ক্লোজ বন্ধু হয়ে গেল। ওরে নিয়ে আমি প্রতি সপ্তাহে শুক্রবারে টাঙ্গাইল যেতাম মাল ডেলিভারি দেওয়ার লিগে, ওগুলো ডেলিভারি দিতাম। আর ওদের সাথে মিশতে গিয়াই আমি তখন, যেহেতু চাকরি করি না, অর্ধেক বেলা কাজ করলেই, আর বিকেলে আমি ক্রিকেট খেলতাম ওদের সাথে। আমি একটা ক্রিকেট খেলতে খেলতে আমি একটা ক্রিকেট ক্লাব করলাম, 30-35 জন বন্ধু বান্ধব হয়ে গেছে আমার ক্লাবের মেম্বার। 7-8 মাস চলতে ছিল, চলতে চলতে একটা সময় আমার মেয়ে ডেলিভারি হবে। ডেলিভারি হওয়ার সময় তখন আমি ব্যবসা করি, আমার কাছে টাকা আছে, ভালো টাকা। প্রায় যেদিন আমার মেয়ে পৃথিবীতে আসে সেদিন আমি আমার বাসায় শুধু রাখছিলাম প্রায় 80-90 হাজার টাকার মতো। আমার প্রথম সন্তান আসতেছে, যেদিন ওর পেন হইলো বাচ্চা হওয়ার, ওই দিন ছিল বৃহস্পতিবার ছিল, ওর ব্যথা উঠলো। আমার দেশের থেকে লোক চলে আসছে আগেই, বৃহস্পতিবার 7টা দিন গেল, শুক্রবার 7টা দিন গেল, কিন্তু আমার একটু মেডিকেলে নিতে দেন আরে।
ওহো,
কিন্তু এই 10 মাস কিন্তু আমি ওর মেডিকেল চেক আপে রাখছি, এবং ওর প্রাইভেট ডাক্তার বলছে যে আপনার বাচ্চা নর্মালি হবে, কিন্তু আপনার বাসায় হবে না, মেডিকেলে হবে।
আচ্ছা,
কিন্তু ওদের পক্ষের মুরব্বী আমার পক্ষের মুরব্বী ওরে মেডিকেলে নিতে দেয় না।
কেন
নিতে দিচ্ছে না? যে মেডিকেলে নিলে কাটা ছিঁড়া করতে পারে, এই জন্য বাসাই হোক নর্মালই হোক।
আচ্ছা আচ্ছা,
কিন্তু একটা পর্যায়ে আমার জেটাস বলতেছে যে শিশির তোমার কাছে কি টাকা পয়সা নাই যে তুমি আমার বোনটারে মেডিকেলে নিচ্ছ না? তখন আমি বললাম যে আপনারা কি বলেন, আমি তো নিতে প্রস্তুত, আপনাদের কাছ থেকে তো আমি কোনো সাড়া পাইতেছি না। পরে হসপিটালে কাট করা ছিল, ওরে নিয়ে গেলাম 4তলা সিঁড়ি দিয়া, আমি ওরে কুলে করে নিয়ে নামলাম, আবার দেখি লিফট বন্ধ, আবার সেই 5তলায় আমি ওরে কুলে করে নিয়ে উঠলাম। উঠার পরে তখন আমার জেটাস আমার একটু ব্রেন কাটাই বললো যে ওর যে বেদনাটা 2 দিন আগে উঠছে এটা তুমি বললো না। তো গেলাম, যাওয়ার পরে তোর সব দিকে টিকে আমার একটা স্লিপ দিল, ওষুধগুলো নিয়ে আসলাম। আর ডাক্তার বললো যে আপনারা এত দেরি হয়ে গেছে, তো 2-3 ঘন্টা বলাতে ডাক্তার বলতেছে দেরি হয়ে গেছে, আর 2 দিনের কথা বললে তোরা রাখবেই না।
জি,
তো যাই হোক, আমার ওষুধগুলা নিয়ে আসার পরে আধা ঘন্টা পরে আমার মেয়ে হইলো, একটা মেয়ে সন্তান হইলো। তখন আসার পরে দেখলাম যে আমার মেয়েটা হওয়ার সাথে সাথেই ওখানকার এক সিস্টার আমার জেটাসের কুলে দিছে, তারপরে আমার জেটাস নিয়ে আসলো, আইনে আমার কুলে দিল। দেখলাম যে আমার মেয়ের নাক দিয়ে 2টা পাইপ ঢোকানো, রক্ত বেরোচ্ছে। তখন কিবরিয়া ভাই আমার এত মানে একে আনন্দ আর এত কষ্ট লাগছিল আমার, যে আমার পৃথিবীতে প্রথম সন্তান আসছে কিন্তু তার শরীরে রক্ত কেন, আমি খুব কষ্ট পাইছিলাম তখন। তো পরে দুই মিনিট আমার কুলে রাখেন, আমার মেয়েটারে নিয়ে গেল, কারণ ওর অক্সিজেন দিতে হবে, ওর কাছের গ্লাসে রাখতে হবে। ভিতরে যদি আর আধা ঘন্টা পর ওরে নিয়ে যেতাম তাহলে হয়তো মা মেয়ে দুটাই মারা যেত। আর এইদিকে আমি আমার বন্ধু বান্ধব যে আমার ক্রিকেট খেলতাম, ওরা প্রায় 20-30 জন চলে গেছে, আমার ফ্যামিলির লোক চলে গেছে, ওদের ফ্যামিলির লোক চলে গেছে, এখানে মেডিকেলে যেদিক তাকে দিয়েছিলাম আমার লোক। ওই টাইমে তো আমি মিষ্টি টিষ্টি আইনা সবাইকে খাওয়াইলাম, বাসায় খাওয়াইলাম। দুদিন পরে আবার মেয়ের জন্ডিস ধরা পড়লো, জন্ডিসটা যখন টেস্ট করতে নিয়ে গেছি তখন এক সিরিজ ব্লাড নিছে ডাক্তারে। তখন ওই এক সিরিজ ব্লাড নেওয়ার কারণে আমার বাবা এমন চেঁচাচেঁচে ডাক্তার উপরে, ডাক্তার বললো আপনার তো নাতি, বুঝতে পারছি আপনার কষ্ট লাগতেছে কিন্তু ব্লাড এতটুকু নিতেই হবে। তো জন্ডিসে তেমন কিছু ধরা পড়ে নেই, আমি মেয়ে তো নিয়ে বাসায় চলে আসলাম। ওই যে আমার বন্ধু বান্ধব ওরা একদিন ডিসিশন নিল যে এভাবে তার ক্রিকেট খেলা হয় না, আমরা একটা ক্লাব করব, তো ক্লাবের নাম রাখব। সেই নাম ডিসিশন করলো আমার মেয়ের নামে, আমার মেয়ের আবার নাম রাখলাম সূচনা। তো সেই মেয়ের নামে আমরা একটা ক্লাব করলাম, সূচনা ক্রিয়া সংঘ।
আচ্ছা,
যখন নাম সিলেকশন করলাম আমি ওখানে খেলোয়াড় প্লাস ওই ক্লাবের প্রেসিডেন্ট বানাইলো আমারে।
আচ্ছা, এই ফাঁকে আমি একটু রোকে আকাশ যেতে চাই। এই যে হাজবেন্ড কাজ করছে, ঘরে নতুন অতিথি আসলো, অদ্ভুত সুখের একটা সংসার, ক্রিকেট করছে, ক্রিকেট খেলছে, এগুলোকে আপনি কিভাবে দেখতেন? যে ক্রিকেট বা অন্যান্য যে ছেলেপেলেদের সাথে মিশতো, সাধারণত কিন্তু বিয়ের পরে মেয়েরা এই জিনিসগুলো পছন্দ করে না, মানে আপনার দিক থেকে ওপিনিয়নটা কেমন ছিল?
খেলাধুলা বা তার ওর যে বন্ধুগুলো ছিল সবই মানে আমার জন্ম তো ওই এলাকায়, মানে সবাইকে আমি চিনতাম, আর ওর বন্ধু মানে আমার ভাইয়ের বন্ধু, সবাই খুব ভালো অমায়িক ছিল, এর জন্য আমার কোনো কমপ্লেইন ছিল না। কিন্তু মাঝে মাঝে টিম নিয়ে চলে যেত অনেক দূরে, তখন টেনশন লাগতো, এছাড়া সবই ভালো ছিল।
আমি একটা মানে শুরু থেকে এখন পর্যন্ত বারবার যে বিষয়টাতে সবাইকে নক করছি, যে সবাইকে নিয়ে একসাথে কাছাকাছি থেকে অনেক ভালো থাকা যায়। একটা কথা আছে না, দি ক্লোজার দ্য বেটার, মানে আপনি যদি কাছাকাছি থাকেন এবং এই মানুষগুলো যদি মনের মতো হয়, হ্যাঁ, এবং যাকে আপনি কাছে রেখেছেন তাকে রাখার মতো কোয়ালিটি যদি আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু অনেক ভালো থাকা যায়। যে ফ্যামিলিকে শিশির কাছে নিয়েছে, এখানে দেখুন শিশির তার ভালোবাসা মানুষকে পাওয়ার জন্য শিশির তার শ্বশুর পক্ষের ফ্যামিলিকে কাছে রেখেছে, তার নিজের ফ্যামিলিকে কাছে রেখেছে। সাধারণত আমরা দেখি যে লাভ স্টোরির ক্ষেত্রে এই জিনিসগুলো ক্ষেত্রে অনেক ধরনের বৈরিতা তৈরি হয়। আজকের এই গল্পটা পুরোপুরি সেই জায়গাটা থেকে একটা এক্সেপশনাল স্টোরি আমরা বলতে পারি, যে ভালোবেসে সবাইকে নিয়ে অদ্ভুত সুখের একটা সংসার তৈরি করা সম্ভব। 20 বছরের আমরা বলতে পারি 20 ইয়ার্স এর যে লাভ জার্নি, সেই জার্নির কিন্তু আমরা কেবলমাত্র 6 থেকে 7 বছরে রয়েছি, এবং আপনি চিন্তাও করতে পারবেন না যে এই গল্পটি শেষ পর্যন্ত কোথায় এসে দাঁড়িয়েছে। চলুন শোনা যাক তারপর।
তো তারপরে কিন্তু আমার একটা জিনিস ছিল যে আমার ওয়াইফ আমার বাচ্চা ওদেরকে আমি 1 বছর সকালে ফল ফ্রুট ছাড়া আমি ওরে কোনো নাস্তা করতে দিতাম না, ওর জন্য ডিম দুধ সেগুলো কন্টিনিউ ছিল।
আচ্ছা,
মানে ওর প্রতি আমার কেয়ারিংটা আমার মেয়েটা হওয়ার পর আরো বেশি হয়ে গেল। আর আমার মেয়ে তো দেখতে মতো মাশাল্লাহ খুব সুন্দর হয়েছিল। তারপরে এইভাবেই আমি বন্ধু বান্ধবের সাথে ক্রিকেট খেলতেছি, চলতেছি, মেয়ের যখন যা লাগতেছে দিতেছি। তারপর আমার দেশে গেলাম মেয়ে হওয়ার পর, ওখানেও সবাই দেখলো খুশি হইলো। একটা সময় আমি মোটামুটি একটা আর্থিক দিক দিয়ে একটা ভালো সচ্ছলতায় চলে আসলাম। এবং আমার মেয়ের যখন 6 মাস বয়স তখন আমি ঢাকায় একটা জায়গাও নিলাম।
বাবা,
মেয়ের
বিশাল বড় লোক আপনি। কত সালে এটা?
1999 সালে
আপনি ঢাকার কোন একটা জায়গায়
জায়গা নিলাম। তো নেওয়ার পর এইভাবে 1-1.5 বছর আমার চলতেছিল, কিন্তু এখন আমার মনে একটা আশা জাগলো যে আমি একটা ব্যবসা করব। আমি নিজে একটা প্রেস করব, আর ওদিকে টাঙ্গাইলের ব্যবসা তো আমার চলতেই আছে। হিসাব করে দেখলাম যে আমার কাছে যে টাকা পয়সা লাগবে তাতে আমি যে জমিটা রাখছি 6 মাস আগে আমার জমিটা বিক্রি করে দিতে হবে। আমার ওয়াইফের সাথে আলাপ করলাম, আমার ওয়াইফ বললো যে দেখো যেটা ভালো মনে হয় তুমি সেটা করো, আমার কোনো আপত্তি নেই। সবার কাছে আমি জিজ্ঞেস করলাম, তার আমার একটা জিনিস ছিল আমি যা কিছু করতাম ফ্যামিলির সবার সাথে আলোচনা করেই করতাম। তো সেখানে ব্যবসাটা আমি পার্টনারে করলাম, পরে একটা মেশিন নিলাম। তো আমাদের দুজনের যে ইনভেস্ট করতে হলো তাতে সেটার পরিমাণ ছিল প্রায় 14-15 লক্ষ টাকার মতো,
দুজনে মিলে 15 লাখ টাকা দিয়ে একটা প্রেস খোলার চিন্তা ভাবনা করছেন। কত সালে এটা?
2002 সালে 2002 সালে
প্রেসটা
ছিল আরামবাগে। তো কিছু টাকা নিজে ছিল প্লাস আমার ওই জমিটা বিক্রি করে দিলাম, আমি কিছু টাকা ঋণও করলাম। 6 মাস আরামবাগে প্রেসটা ভালো চালানোর পরে আমার যে পার্টনার ছিল উনি বললো যে চলেন আমরা অফিসটা নিয়ে মালিবাগ চলে যাই। তো যখন আমি মালিবাগ গেলাম তো মালিবাগটা ছিল ওনার এলাকা। যাওয়ার পরে আরো দুই তিন মাস পর উনি আমার সাথে খুব দুর্ব্যবহার করতো, উল্টাপাল্টা খারাপ ব্যবহার করতো। তো এদিকে আমার ক্যাশ ক্যাপিটাল যা ছিল সবটা আমি এখানে ইনভেস্ট করছি, কিন্তু আমি জাস্ট আমার সংসার চালানোর জন্য কিছু নিচ্ছি ব্যবসার থেকে, আর আবার কিছু নিতে পারতেছি না। তো আমার বাসায় ভাড়া দিতে পারি না, প্লাস আমার যে একটা বাচ্চা সেটার ভালো কেয়ারিং করতে পারি না, ওর খোঁজ খবর নিতে পারি না, বাসায় ঠিক মতো বাজার করতে পারি না। তখন একদিন আমার ওয়াইফ বলছে যে তুমি চাকরি করতা, এত টাকা ইনকাম করতা, তুমি এখন এখানে ব্যবসা করো, তোমার নিজের ইনভেস্ট আছে, প্লাস তুমি নিজে শ্রম দিচ্ছ, কিন্তু এখন আমার সংসার চলতেছে না, তাহলে আমার এই ব্যবসা করে লাভ কি? এইভাবে আমি তার সাথে একসময় ব্যবসা ডিসিশন বাদ দিলাম। তার বেশ কারণ ছিল যে একদিন আমি বাসায় এসে দিয়ে আমার মেয়েটা খুব অসুস্থ, এত অসুস্থ যে আমার মেয়ের আমি ডাক্তার দেখাবো এই টাকাও আমার পকেটে ছিল না। তো সকালে আমার মেয়ে খাটের থেকে নামবে, আমার মেয়ে খাটের থেকে নাইমা দাঁড়াইতে পারতেছে না। তখন আমার এত খারাপ লাগলো যে আমি চাকরি করলে মাসে 20-25 হাজার টাকা ইনকাম করতে পারি, আমি এত টাকা ইনভেস্ট করে ব্যবসা করলাম, এখন আমার কাছে টাকা নেই। আমি ওই দিনই ডিসিশন নিলাম যে আমি আজকে যে বলবো যে আমি আপনার সাথে ব্যবসা করব না। সত্যি আমি অফিসে গেলাম, যাওয়ার পরে আমি বললাম যে আমি আর ব্যবসা করবো না আপনার সাথে, কারণ ওই লোকটার নাম আমি বলতে চাচ্ছি না। তো সে বললো যে দেখেন আমি যদি ব্যবসা একা করতে পারতাম তো তার আপনার সাথে নিতাম না, আর আপনি এখন 6 মাস 1 বছর যদি চলে যান তা আমি তো আপনার এখন বেশি টাকা রিটার্ন করতে পারবো না। আর এদিকে আমি যে কিছু টাকা লোন করছিলাম যেগুলোর জন্য প্রতিদিন পাওনাদাররা আমার বাড়িতে আসে, আমার ওয়াইফকে বলে, কিন্তু আমার ওয়াইফ আমারে কিছু বলে না, তার মন কিংবা মুভমেন্ট দেখলে আমি বুঝতে পারি যে কেউ হয়তো বাসায় এসে আল্লাহকে চিল্লাহাল্লা করছে। তো ও আমাকে মুখে বলতো না, হয়তো ব্যবসা করতে গিয়েছে এক সময় সে দাঁড়াবে। তো আমি ব্যবসাটা ওনাকে বলার পর উনি বললো আমি তো এই মুহূর্তে আপনার টাকা রিটার্ন করতে পারবো না। তো ঠিক আছে আপনি যতটুকু পারেন ততটুকু দেন। আর আমি তারপরের দিন আর একটা চাকরি ঠিক করে ফেলছি। তো চাকরিটা ঠিক করে ফেলছি বলতে আমাদের চাকরিটা এমন ছিল যে আমি কোথাও চাকরি নিতে গেলে আমার অগ্রিম অ্যাডভান্স দিত মালিক পক্ষ। তো সেক্ষেত্রে এক জায়গার থেকে আমাকে 20,000 টাকা অগ্রিম দিবে আমি কথাবার্তা বলে ফেলছি। তো যতটুকু টাকা সে রিটার্ন করলো ওই টাকাটা দিয়ে আমি কিছু ঋণ মানুষের শোধাইলাম আর আমি চাকরি করা শুরু করলাম। তো এমন এক অবস্থায় একটা লোক আমাকে বলতেছে যে তুমি তো ব্যবসা ট্যাবসায় অনেক লস খাইছো, তো তুমি যদি কিছু কাজ করো তাহলে এই লস গুলা তাড়াতাড়ি পুষাইতে পারবা। তা আমি বললাম কি কাজ? কয় না কাজটা একটু সিক্রেট, তুমি যদি করো তাহলে বলো, নাহলে আমি তোমাকে বলবো না।
ওকে,
তা আমি বললাম যে না আপনি বলেন, না বললে তো আমি বুঝতে পারবো না। তো উনি বললো যে তুমি যদি রাজি হও তাহলে আমি তোমারে বলবো। তা আমি বললাম কাজটা আমি একরাইতে করলে কি রকম টাকা আপনি আমাদের দিবেন? কয় মনে করো তোমাদের 10-20 হাজার টাকা দিব। তো এখন আমি চিন্তা করলাম আমার তো কিছু টাকা ঋণ আছে, আচ্ছা আপনি বলেন দেখি আমি শুনি করুন যান। তো উনি বললো যে আমার তো স্ট্যাম্প আছে না, স্ট্যাম্প প্রিন্ট করে দিতে হবে। বুঝছেন
মানে জাল স্ট্যাম্প প্রিন্ট করবে?
আমি বললাম যে না এটা আমার পক্ষে সম্ভব না। তখন উনি আমারে বললো যে তোমার তো আমি আগেই বললাম যে তুমি করবা কিনা, তো তুমি এই হ করলা কেন? আমি বললাম হ করছি, আপনি বলছেন আমি করবো না, কাজটা ভালো করলাম আমি, কাজটা ভালো নাই নেবা। এটা অবশ্য আমি আমার ওয়াইফের সাথে শেয়ার করছিলাম, আমার ওয়াইফ আমার সাপোর্ট দেয় না কর
কি। আমি একটু শুনতে চাই আপনাকে, সে কি বলেছিল, আপনি কি বলেছিলেন?
উনি বাসায় এসে বললো, তখন আমি বললাম যে দেখো আমরা খাই বা না খাই এতে কিন্তু শান্তি আমার কোনো টেনশন নেই কেন, এটা তো 2 নম্বর কাজ, এটাতে ভয়ও আছে, তুমি 2 নম্বর কাজ করবা আর মাথা টেনশন নিয়ে আমার থাকতে হইবো কখন কোন ঘটনা ঘটে। অনেকে আছে সত্যামি করেও ধরায় দিতে পারে, দরকার নেই আমরা যেরকম আছে ওরকম আমরা থাক, আস্তে আস্তে ঋণ দিতে পারবো, কিন্তু এই কাজ তুমি করো না। তখন বললো যে হ্যাঁ আমিও চিন্তা করছি যে এটা আমি করবো না।
আপনি আপনার স্ত্রীর কথায় রাজি হলেন?
হ্যাঁ রাজি হলেন।
তারপর
তো তখন খুব ভালো একটা প্রতিষ্ঠানে চাকরি নিলাম যেটা তেজগাঁও অফিস ছিল। এইভাবেই 1.5-2 বছর চাকরি করতেছিলাম। চাকরি করা অবস্থায় আমি সব ঋণ আমার সদায় ফেলেছি, আমার আর কোনো ঋণ নাই
এবং কোনো অন্যায় পথে আপনাকে যেতে
না না না। তো ওই যে বলছিলাম না যে ওর বাড়িওয়ালার ছেলে আমার বন্ধুর মতো যাদের সাথে আমি ক্রিকেট খেলি, তো ও আমার সাথে চাকরি করে আমার অ্যাসিস্ট্যান্ট। ওই আমার অ্যাসিস্ট্যান্টের আমার ওই বন্ধুটার বোনের বিয়ে ঠিক হলো এক জায়গায়। তো বিয়েতে আমার দাওয়াত দিল, আমার মালিক পক্ষ সবাইকে দাওয়াত দিল। ওই দিন ও আমাকে বললো যে চলো আমার ওই বোনের জামাইয়ের বাড়িতে কিছু কাপড় চোপড় দিয়ে আসতে, যে ছেলেরা যেটা দেয় বিয়ের আগে কিছু দিতে হয় না, এগুলো দিয়ে আসতে হবে যেহেতু ফ্রেন্ড না করা যায় না। তো যাওয়ার পরে ওই দিন ওগুলো দিয়ে আসতে সময় আমাদের দুজন র্যাফে ধরছে, র্যাফ তখন আমার তো মোবাইল র্যাফে নিয়ে নিয়েছে, আমার ওয়াইফ অনেক ফোন দিতেছিল, আমি ফোন রিসিভ করতে পারতেছি না। একটা পর্যায়ে যেহেতু আমি আমার যা যা জিজ্ঞেস করছে সব বলছি, ছেড়ে দিছে, রাখে নাই। তো এইদিকে আমার ওয়াইফ তো ফোন দিতেই আছে, ফোন দিতে আছে, সে অনেক টেনশন করতেছিল। বাসায় আইসা দেখি ও কান্না করতেছে, আমি কান্না করতেছে কেন, তোমার ফোন দিতেছে তুমি ফোন ধরতেছ না, এই টেনশনে ওর মন খারাপ হয়ে গেছে যে আমার রাস্তাঘাটে কোনো বিপদ হইল কিনা। তারপর রাত্রে আইসা আমি তখন কন্টিনিউ নামাজ পড়তাম, তো রাইতে আইসা আমরা দুই স্বামী স্ত্রী আমি আবার তাহাজ্জাতের নামাজও পড়লাম ওই দিন।
আচ্ছা আচ্ছা।
নামাজ টামাজ পড়ে আমরা খাইয়া দিয়ে ঘুমায় রইলাম, আমি সকালে অফিসে গেলাম। আমার আবার হোটেলে তখন বাইরের খাবার আমার খুব প্রিয় ছিল, বিয়ের সময় যতটুকু চিকনা ছিলাম তখন আস্তে আস্তে আবার আমার স্বাস্থ্য ভালো হয়ে গেছে, মোটামুটি একটা সুন্দর একটা অবস্থানে আসছে। বিকেলে মালিককে বললাম যে আজকে তো আমার যে বন্ধুর বইনের গায়ে হলো, আমাদের তো সবাইকে দাওয়াত দিছে আপনি রে সহ, হ্যাঁ তাহলে ফ্যাক্টরি তুমি বন্ধ করে দাও, ওই গায়ে হলুদে যাও। অথচ এত কাজ থাকে, আমি যদি কখনো ছুটি চাই সে আমার ছুটিও দেয় না। তো পরে মানে বাসায় আসলাম, বাসায় আসার সময় আমি ওর আসার সময় তেহারি কিনে নিয়ে আসছি। আমার ওয়াইফ বলতেছে তুমি গায়ে হলুদে যাও, ওখান তো তোমার তেহারি খাইতে দিব, তো তুমি তেহারি কিনে আনছো কেন? আমি বলে আমার তেহারি খাইতে মন চাচ্ছে, আমি এই জন্য কিনে আনছি, কয় খাও। তখন কিন্তু গল্পের মাঝখানে আমার কিন্তু আবার আর একটা ছেলে হয়েছে 2002 এ।
আচ্ছা, মানে মেয়ে হওয়ার 3 বছর পর?
3 বছর। আমি আমার ছেলে মেয়ের নিয়ে গায়ে হলুদে গেলাম, আমার ওয়াইফে বললাম, বললো যে না আমরা কালকে বিয়েতে যাব, আর আজকে তুমি তাহলে গায়ে হলুদে যাও। তো গেলাম ওই ফ্রেন্ডের বোনকে গায়ে হলুদ দিলাম, দিয়ে টিয়ে তারপরে আমি আমার বাচ্চা দুইটারে নিয়ে চলে আসলাম। আমার বাচ্চারা কিছু খেলনা টেলনা কিনল, ওদের আবার খেলনা খুব প্রিয় ছিল। আমার বাচ্চাগুলো আমার সাথে রাস্তায় বেরোলে যখন যা চাইতো আমি আমার সমর্থ মতো দিতাম, এবং আমার ছেলেটার খেলনা প্রতিদিন ওরা আমার একটা করে গাড়ি কিনে দিতে বেরোইলি। তো ওই দিন ওরা দিলাম, দেওয়ার পরে একটা সময় আমার বাচ্চা দুইটারে বাসায় পাঠাই দিলাম, আর আমি রাস্তায় বন্ধু বান্ধবের সাথে গল্প করতেছি। তো গল্প করা অবস্থায় একটা ফোন আসলো আমার মোবাইলে যে ছেলের গায়ে হলুদ দিতে যেতে হবে। আবার 10 মিনিট পরে আমার আরেকটা ফ্রেন্ড ফোন দিছে, ফোন দিয়ে বললো কই আমরা এতগুলো মানুষ তোর জন্য দাঁড়াবেছি, তুই আসস না। তারপর আমি গেলাম, ছেলের গায়ে হলুদ টলুদ দিলাম। তখন রাত 11টা বাজে, তো রাস্তায় বেরিয়ে দিয়ে একটাই রিক্সা, তো আমি উঠলাম, আমার আরেকটা বন্ধু উঠলো, তো আরেকজন উঠলাম, আমরা 3 জন এক রিক্সায় উঠলাম। ওঠার পর মুগদার থেকে কমলাপুর আসার সময় ওখানে পুলিশে ধরলো আমাদেরকে, পুলিশে ধরে বললো যে কোথায় থেকে আসলেন আপনারা। বললাম যে আমরা একটা গায়ে হলুদ অনুষ্ঠানে গেছি। চেক টেক করলো, তো আমার গায়ে পাঞ্জাবি পরা ছিল আর পায়জামা ছিল, তো দেখে আমাদেরকে ছেড়ে দিছে। তো কমলাপুর থেকে ওই রোড আসতেছিলাম, তো আমার একটা ফ্রেন্ড ছিল, ও আবার বাংলাদেশ ব্যাংক কলোনিতে থাকে, তো ঠিক বাংলাদেশ ব্যাংক কলোনির গেটে ওরা আমি নামায় দিলাম। নটরডেম কলেজ থেকে একটু সামনে আসলে যে মোড়টা, তো একটা সাইড রাস্তা পাড়ি দিলাম, পাড়ি দেওয়ার পরে দেখলাম যে একটা ট্রাক আসতেছে। তখন আমার ওই রিক্সাওয়ালারে বললাম যে মুরব্বী আপনি টান দিয়েন না, যেতে পারবেন না। সে আমার কথাটা শুনলো না, সে টান দেওয়ার পরে সাথে সাথে ট্রাক আর রিক্সা একসাথে সঙ্গ। আমি তাকে দেখি যে রিক্সাওয়ালা ট্রাকের ভিতরে আগেই ঢুকে গেছে, তা আমি ডাইন সাইডে একটা লাফ দিছিলাম, তো দিয়ে মনে হলো যে আমি বিশাল একটা পাহাড়ের থেকে পড়ে গেলাম। তারপর দিয়ে রাস্তার একটা সাইডে আমি পড়ে আছি, তো আমি পিছনে হাত দিয়ে ওঠার চেষ্টা করলাম, আমি উঠতে পারলাম না। আমার মোবাইল মানি ব্যাগ আমি নিজে টেনে টেনে জোগাড় করলাম, আর এদিকে আমার পাঞ্জাবিটা উঠে গেল, দেখলাম কিন্তু অনেক ব্লাড। তো পিছনেও রিক্সা ছিল, সামনেও রিক্সা ছিল, আর আমি এমন জায়গায় এই অ্যাক্সিডেন্টটা হইলো যেখানে আমার মহল্লার অনেক লোকজনে আমার চিনে এবং বন্ধু বান্ধব ছিল, তারা সাথে সাথে আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেল। ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর আমার যখন টলিতে শুয়াইলো, তখন অনেক লোকেই বলতেছিল যে পাওটার যে অবস্থা হয়েছে, পাওটা হয়তো রাখা যাবে না।
প্রিয় শ্রোতা, এই জায়গাটিতে আমরা 4 মিনিটের একটা বিজ্ঞাপন বিরতি নিতে চাই। আমরা যে সরল গল্পের মধ্য দিয়ে এখানে এসে উপনীত হয়েছি গল্পের ঠিক এই জায়গাটিতে, সেখানে অদ্ভুত সুন্দর একটা জিনিস আমরা দেখেছি শুরু থেকে এখন পর্যন্ত, সেটা হচ্ছে খুব সফট এবং খুবই সুন্দর একটা বন্ডেজ, একটা ভালোবাসা, একটা লাভ। দুটো মানুষই যারা এখানে আছেন, শিশির এবং একই সাথে আমি বলতে চাই রোকেয়া, তারা দুজনই যৌথ পরিবারে বড় হয়েছে, এবং শিশির প্রথমে এককভাবে ভালোবাসলেও পরবর্তীতে রোকেয়াও অদ্ভুতভাবে শিশিরকে ভালোবেসেছে। কিন্তু এই ভালোবাসা কখনোই কোনো মানুষকে আলাদা করে নেয়নি। আমরা দেখি যে একজন মানুষ যখন ভালোবাসেন বা প্রেম করেন তখন স্বভাবতই কেউ না কেউ পথের কাঁটা হয়ে দাঁড়ায় এবং সেই পথের কাঁটাগুলোকে তাদেরকে সাইড করে দিতে হয়। আমরা এখানে দেখেছি যে দুজন দুজন মানুষের কাছাকাছি এসছেন, তাদের চারপাশের যে পরিবেশটা ছিল, যে পরিবার ছিল, আত্মীয় স্বজন ছিল, সেই মানুষগুলোকেও কাছাকাছি নিয়ে এসছেন। এবং একই সাথে যেটা বলতে চাই সেটা হলো, সংসার যখন শুরু হলো তার পর থেকে বিভিন্ন চড়াই উতরাই, অর্থনৈতিকভাবে বিভিন্ন সমস্যার মধ্যে পড়া, বিজনেস করতে যাচ্ছে সেই বিজনেসেও ঠিক মতো সাকসেস করতে পারছে না, চাকরি হচ্ছে সে চাকরিতেও খুব বেশি ভালো করার বা খুব বেশি দিন টিকে থাকতে পারছে না। কিন্তু একটা মানুষ, এবং দেখলাম যে অনেক ধার দেনার মধ্যে জড়িয়ে যাচ্ছে আমাদের শিশির, সেই সময় তার বউয়ের যে সাপোর্ট তাকে অসৎ পথ থেকে দূরে সরিয়ে নিয়ে আসলাম। এই যে ছোটখাটো জিনিস চোখে যেটা পড়ে না কিন্তু যেগুলো হলে জীবনে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, সেই দুর্ঘটনার হাত থেকে শুধুমাত্র তাদের দুজনের প্রতি রেসপেক্ট, ভালোবাসা এবং কাছে থাকা তাদেরকে অদ্ভুত সুন্দর একটা ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছিল। কিন্তু সেই সময়টাতে প্রকৃতি কেন জানি সুখটা সহ্য করতে পারলো না। আমরা জানি না যে শিশিরের পাটা ঠিক মতো থাকবে কিনা, শিশিরের বর্তমান যে অবস্থা সেটা হচ্ছে তার কাজ না করলে কিন্তু পরিবারের মুখে অন্ন জুটবে না। এই অবস্থায় শিশিরের এরকম একটা অ্যাক্সিডেন্ট, বুঝতেই পারছেন যে সামনের যে সময়টুকু কতটা ভয়াবহ হতে যাচ্ছে। আমরা চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2, আর জিকেপি আপনার সঙ্গে রয়েছে, এবং সঙ্গে রয়েছে শিশির এবং রোকেয়া, তাদের জীবনের গল্প নিয়ে এবং তাদের জীবনের কাছে থাকার গল্প এবং তাদের জীবনের অদ্ভুত সুন্দর প্রেমের গল্প, সেই গল্প রয়েছে আজকে। আমরা একটু পরেই ফিরে আসবো প্রিয় শ্রোতা। আপনি যদি তাদেরকে দেখার জন্য এবং তাদেরকে নিয়ে যদি কোনো কমেন্টস করতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাওয়ার পর অবশ্যই লাইক দিতে হবে এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। বিরতির পরই ফিরে আসছি, সাথেই থাকুন। চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর প্রিয় শ্রোতা আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আমি আরজে কে প্রিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং আজকে জীবনের গল্প বলার জন্য আমার সঙ্গে রয়েছে শিশির এবং রোকেয়া। তাদের জীবনের যে 20 ইয়ার্স লাভ জার্নি আমরা বলতে পারি, এবং অদ্ভুত সুন্দর সংসার জীবন, শেষ পর্যন্ত শুনলে আসলে রেসপেক্ট করতে হবে, এই সংসার জীবনের গল্প আমরা আজকে এখানে তুলে নিয়ে এসেছি। আমরা এই সমাজের এমন দুজন মানুষকে হাজির করেছি যারা এক্সেপশনাল কোনো কিছু না, আপনারই মতো মানুষ, আমারই মতো মানুষ, এবং যারা একদম পথে হাটে মাঠে ঘাটে ঘুরে বেড়ানো একদম সাধারণ মানুষ, তাদের মধ্যে থেকে দুজন, কিন্তু তারা ওই জায়গাটায় সাধারণ হয়েও তাদের জীবনের গল্পে অসম্ভব রকমের অসাধারণ মানুষ। আমরা তাদের কাছে ফিরতে চাই, এবং যেটা বলছিলাম যে আমরা ছবিটা আসলে এমন সময় পেস্ট করব যেটা গল্পের সাথে প্রাসঙ্গিক। আপনারা চাইলে এখন চলে আসতে পারেন আমাদের এই কাপলকে দেখার জন্য, আমাদের ফেসবুকে তাদের ছবি দিয়ে দেওয়া হয়েছে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলি facebook.com/hello8920। ওখানে যাওয়ার পর একটি লাইক দিয়ে দেবেন, এবং লাইক দেওয়ার সঙ্গে কিন্তু আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। শিশির আমরা ফিরছি, তারপর লোকজন বলছিল যে হা পাটা কোথায় থাকবে না,
তো তখন ঢাকা মেডিকেলে নিয়ে আমার প্রাথমিক ট্রিটমেন্ট করছে। আমি স্পটে যখন এক্সিডেন্ট হয়েছি তখন ঠিক আমি কিন্তু সেন্সলেস হইনি, আমার সেন্স কাজ করতেছে।
রিক্সাওয়ালাটার কি হলো?
রিক্সাওয়ালাটা ওর বডির উপর দিয়ে রিক্সা গেছে, ওখানেই বর্তা হয়ে গেছে। চেহারা চিহ্ন ছিল না, সাথে সাথে পুলিশ আসছিল, পুলিশ ওরে ওই বেলসে দিয়ে অবস্থায় ভরে নিয়ে গেছে। আর ট্রাকটাও যেতে পারে নাই, ট্রাকটাও আটকা পড়ে গেছিল আইল্যান্ডের মাঝখানে, তো সবাই ট্রাক ধরতে গেছে, তো ট্রাক ড্রাইভার পালাই গেছে। তো ট্রাকটা আমি কিন্তু এই সিন গুলো দেখতেছিলাম, সবাই বলতেছিল যে রিক্সালাতে শেষ, আর আমি তখন পানি পানি করতেছিলাম কিন্তু আমাকে কেউ পানি দেয়নি। ওখানে আমার একটা ফ্রেন্ড ছিল, আবার জানতো যে এক্সিডেন্টের রোগীরা পানি দিতে হয় না।
আপনার জানা মতে ওই সময়টাতে ট্রাকের কোন একটা চাকা কি আপনার পায়ের উপর দিয়ে গিয়েছিল নাকি?
আমি এই রিক্সাটা বাড়ি খাওয়ার পরে আমার খালি মনে হলো যে বিশাল একটা পাহাড়ের দিকে কেউ আমাকে ফেলে দিচ্ছে। তা আসলে আমি বুঝতে পারিনি যে কোন ট্রাকের চাকা গেছে না কি গেছে, আমি সেটা বুঝতে পারিনি।
ওকে,
কিছু প্রাথমিক ট্রিটমেন্ট করে আমাকে দেখলাম যে আবার একটা অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। তখন আমি ভাবলাম যে হয়তো আমাকে কোনো অন্য মেডিকেলে চেঞ্জ করতেছে, তো নিয়ে গেল পঙ্গু হসপিটালে। তখন আমার বাবা মা, আমার ফ্যামিলি সব তো দেশে থাকে, কারণ এখানে থাকার ভিতরে আমার চারটা স্বাস্থ্য ভাই আছে, ওদেরকে আমি ঢাকায় আনছি, ওরা এখানে থাকে, আর আমার শ্বশুর বাড়ির লোকজন আর আমার বন্ধু বান্ধব। আর যেহেতু আরামবাগে আমি আজকে 20-22 বছর ধরে আছি, তো ওই হিসেবে এখানে সবার সাথে আমার একটা ভালো রিলেশন, প্রেস মালিকদের সাথে আমার ভালো রিলেশন। তো পঙ্গুতে আমার ওই টাইমে প্রচুর লোকজন আমাকে কেউ ব্লাড দিচ্ছে, কেউ এটা দিচ্ছে, কেউ ওটা দিচ্ছে। তারপরে তো মনে আমার ওয়াইফ গেছিল, আমার ওয়াইফ তো আমাকে দেখে সেন্সলেস হয়ে গেছে।
আমি একটু আপনার কাছে যেতে চাই রোকেয়া, কখন খবরটা পেলেন এবং আপনি যাওয়ার পরে কি দেখলেন?
রাত্রে শুয়ে ছিলাম, আমার ঘুম আসতেছিল না, আমি খাটের এই পাশ ওই পাশ করতেছি, ফোন দিতে দিতে ধরতেছি না, তখন আমার ভিতরে যেন কেমন লাগতেছে, কি ব্যাপার এত রাত্র তো হয় না, গায়ে হলুদ গেছে, আয়সা তো পড়বে, তারপরে মানে ফোন দিতেছি ফোনও ধরতেছে না, তার বন্ধুটাকেও ফোন দিতেছি বন্ধুটাও ধরতেছে না, আরো ঘাবড়ে গেছি, তখন মানে আল্লাহ আল্লাহ করতেছি, এখন আমি নামাজ পড়তেছি, দুই রাকাত নফল নামাজে যখন দাঁড়াইছি তখনই ওর একটা বন্ধু আয়সা আর কি বলল যে আমি হসপিটালে গিয়েছি, আমি ওর চেহারা দেখতে পারিনি, আমার ভিতরে এত কষ্ট লাগছে যে আমি কিভাবে ওর চেহারাটা দেখবো, তারপরে আমার দেবর ওর মুখে ধরা নিয়ে বলতেছে ভাবি বাইরে অবস্থা আপনি যায় না, আপনি দেখতে তো পারবেন না, আমি জানি কেমন হয়ে গেছি, ওর বন্ধুরা সবাই হসপিটালে, আমার বোন বোনের হাজবেন্ড সবাই হসপিটালে, আমার সবাই সবাই ধরা ধরা বুঝাইতেছে, তখন আর কি বলো বলি করতেছে যে তারে পঙ্গুতে নিয়ে যাবে, তখন আমার বোন বলতেছে যে ওর যাওয়ার দরকার নাই, ওর এ নিয়ে আরো টানা টানি লাগবে, আমরাই নিয়ে যাই, সবাই মানে পঙ্গুতে গেছে, আমাকে আর নেয় নাকি, আমার এক বোন আর আমার জায়ের সাথে আমার বাসায় পাঠা দিছে, অবস্থা খারাপ দেখাম, তারপরে আমি আয়সার সাথে সাথে ইয়াছি ছুরা পড়তেছি আর দোয়া করতেছি যে আল্লাহ ওরে তুমি ভালো রাখো, ওর যাতে কোনো দুর্ঘটনা না হয়, আসার পরে আবার ফোন আসলো, আমি কাশি পড়তেছি যে ও আমার দেখতে চাইতেছি, তখন এই রাতে তিনটার দিকে আবারও সেই পঙ্গু হসপিটালে গেল, গিয়ে দেখি ওর পেটটা ফুলে এরকম হয়ে গেছে, আমি তাও পাওটা দেখি নাই, পাওটা আর কি ইয়ে হয়ে গেছে যে চ্যাপ্টার হয়ে গেছে, দুইটা কাক দিয়ে ব্যান্ডেজ করে রাখতে, পাটা বুঝতে পারি নাই যে পাটা এই অবস্থা হয়েছে, আমি শুধু চেহারার দিকে তাকায় কান্নায় অস্থির হয়ে গেলাম, কেমন জানি লাগতেছে, বমিও আসতেছে, সাথে সাথে ওর আবার ওর থেকে সারাই নিয়ে আবার আমাকে বাসায় নিয়ে আসছে, তারপরে পঙ্গুতে নেওয়ার পরে ওর পাটা কাটছে, কাটার পরে আবারও সেই ঢাকা মেডিকেল ট্রান্সফার করছে যে ওর পোষা পায়খানা বন্ধ হয়ে গেছে, এটার জন্য ওকে তাড়াতাড়ি অপারেশন করতে হইব, না হয়তো রোগী বাঁচাতে পারবো, তারপর মানে তিন চার দিন আমি আমার বড় বোন আবার আমাকে পিয়ে দিতে, উনি বলতেছে যে ও এই সিনারি দেখতে পারবে না, ও ছোট মানুষ, ওর বিয়ে আমি দিছি, ওর হাজবেন্ডের যদি কিছু হয় আমি আল্লাহর কাছে কি জবাব দিব, ওর কাছে কি জবাব দিব, ওরে সুস্থ করব আমি, আমি ওর পাশে থাকবো, ও যে পর্যন্ত একটু ভালো না দেখা যাবে সে পর্যন্ত আমার বোনকে আমি হাসপাতালে আসতে দিব না, আমি ওই দুই তিন দিন হাসপাতালে যাই নাই, তারপরে ওর অপারেশন টপারেশন হইলো, তিন দিনের দিন আমি গেছি, তার পাশে মানে পাইপ নাকের মধ্যে পাইপ, এখানে পাইপ, তার হাতে এই হাতে রক্তের স্লাইন, এই হাতে স্লাইন, এই হাতে রক্তের পাইপ, চারোদিকে পাইপ, মানে তার মানে কিছুই খুঁজে পাই না, খালি চেহারাটা দেখলাম, ও আর আমার সান্ত্বনা দিতে আমি কান্না করতেছি, তুমি চিন্তা করো না, তুমি শুধু আমার সন্তান বেটারে দেখো, তারপর আমার বোনেরা সবাই আর কি বুঝাইলো তুমি কান্না করতেছো কেন, তোমার হাজবেন্ড তো তোমার সাহস দিতেছে, তুমি যে থাকে তোমার হাজবেন্ডের সাহস দিবা, তুমি ভাঙা পড়ে নড়ে তুমি সাহস দাও, তারপর মানে ওইখান থেকে মানুষ সরাই আনে।
জীবনের এই যে কঠিনতম মুহূর্ত, এই কঠিনতম মুহূর্ত যারা ফেস করেছেন তারাই কেবল বুঝতে পারবেন যে আসলে এটা কতটা কষ্টের এবং কতটা ভয়াবহ। চিন্তা করে দেখতে পারেন প্রিয় শ্রোতা, আমাদের যে শিশির আজকে এখানে আছে সে কিন্তু রিক্সাওয়ালাকে বলেছিল যে মুরব্বী আপনি পারবেন না, আপনি এভাবে যেন না, আমরা ঢাকা শহরে অহরহ এরকম ঘটনার মুখোমুখি হই, দেখা গেল যে হয়তো রিক্সাওয়ালা খুব জোরে চালাচ্ছে, আমরা তাদেরকে বলি যে প্লিজ ভাই জোরে চালাবেন না, আপনার উপরে আপনার ফ্যামিলি কিংবা যে রিক্সাতে আরোহী আছে তার উপরে তার ফ্যামিলি অনেকখানি ডিপেন্ডেন্ট, এবং একই সাথে প্রিয় শ্রোতা হয়তো রিক্সাওয়ালা খুব আস্তে চালাচ্ছেন, আমরা তাদেরকে জোর করে জোরে চালানোর জন্য এই সামান্য কয়েক মিনিটের ব্যবধান একটা সুখের সংসারকে দুমড়ে মুচড়ে স্ম্যাশ করে দিতে পারে।
This track was downloaded from fusionbd.com.
কিন্তু কথা হচ্ছে যে স্ম্যাশিং এর মধ্য দিয়ে শিশির এবং রোকেয়া আজকে এই জায়গাটিতে এসছে, বা যে স্ম্যাশিং এর মুখোমুখি হলো তারা, সেটা তাদের লাভকে তাদের কাছে থাকার ব্যাপারটাকে কতটুকু স্পর্শ করতে পেরেছে। তখন তো কিছুই নেই, শুধুমাত্র ভালোবাসাটুকু ছাড়া। চলুন তাদের কাছে ফিরে যাই। আমি শিশির আপনার কাছে ফিরি। আমি বুঝতে পারছিলাম আপনার ওয়াইফের ওই মুহূর্তের মুখোমুখিকে এটা আসলে এক্সপ্লেন করার মতো না। ওই সময় আপনার মাথায় কি জিনিসগুলো কাজ করছিল যে ডাক্তার তো ধরে নিয়েছিল যে পা তো থাকবেই না, কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে?
তো আমি যখন পঙ্গুতে ছিলাম তখন আমার একটাই যে আসলো, আমার কাছে এসে তো কেউ বলে নাই যে আমার পা কেটে ফেলতে হবে, সবাই তো ব্যস্ত। আর আমার এই ধরনের কথাগুলো আমার কাছে এসে কেউ বলে নাই। আমার সুস্থ হইতে হবে, আমার খারাপ লাগতেছে, আমার দুনিয়া অস্থির লাগতেছে। একটা সময় যখন আমার মালিক কিংবা আমার বন্ধু বান্ধব কিংবা আমার শ্বশুর বাড়ির লোকজন, আমার স্বাস্থ্য ভাই যারা ছিল, বিশেষ করে আমার একটা স্বাস্থ্য ভাই ছিল বাবলু, আমার একটা ভাই ছিল ওর নাম ছিল শুকুর, এরা অনেক চেষ্টা করতে ছিল আমার যাতে পাটা রাখা যায়। তো কোনো মতে কাজ হলো না। তা আমার যখন অপারেশন থিয়েটারে ঢুকাইলো, ঢুকানোর পরে আমার পাশে সম্ভবত আরেকটা লোকের অপারেশন করতে ছিল, আমাকে নিয়ে ওইভাবে তারা বেডে রেখে দিছে। প্রায় 2 ঘন্টা পরে আসছে আমার কাছে, আমি একবার সেন্সলেস হয়ে যাই, আবার আমার সেন্সটা ফিরে আসে। ডাক্তাররা আমার কাছে যখন আসলো, আমার পাটা মাপজুক করতেছিল, সম্ভবত একটা মহিলা ডাক্তার ছিল, সে বললো পাটা কেটে ফেলতে হবে, ছেলেটার অল্প বয়স। তো আমার তখন এটা অতটা ই ছিল না যে আমার খারাপ লাগতেছে, এটা সুস্থ হইতে। তো পাটা কখন ফালাইছে, আমার পাটা কেটে ফেলতে হয়েছে আঠুর উপরে, বলতে পারবো না। তারপর আমার পুরো সব বন্ধ হয়ে গেছে, পায়খানা বন্ধ হয়ে গেছে, আমার পেটটা ফুলে এই অবস্থা হয়ে গেছে। তারপরে সকালে যখন আমার পুঙ্গুর থেকে বের করে, তখন আমার সাথে আমার যে পাঞ্জাবি পায়জামা ছিল ওগুলো তো সব ছিঁড়ে গেছিল, আমার গায়ে একটা কাপড় ছিল না। আমার একটা ভাই ছিল বন্ধুর মতো, ওর একটা গেঞ্জি দিয়ে আমার এই জায়গাটা ডেকে দিতে হয়েছে। ওখানে তারপরে অ্যাম্বুলেন্স করে আমার আবার ঢাকা মেডিকেলে নিছে, সারাটা দিন আমার ঢাকা মেডিকেলে ভালো রাখছে। কারণ আমার যে ইঞ্জুরি, এই ইঞ্জুরিতে মেডিকেল সায়েন্সের ডেট ঘোষণা করা হয়। তো রাত্রে আমার যে লোকজন ছিল এদের পেশারে, রাত্রে আমার অপারেশন থিয়েটারে নিয়েছে, নিয়ে আমার পুরসব বাইপাস আলাদা করতে হয়েছে, আমার পায়খানা রাস্তা আলাদা করতে হয়েছে, আর আমার এই পাটা তো কেটেই ফেলছে, আমার এই পায়ের গোড়ালিটা অনেক জায়গা ফেটে গেছিল। তারপর অপারেশন করে আমারে আবার যখন পরের দিন বেটে আনছে, তখন আমি জ্ঞান ফিরার পরে দেখি যে আমার দেহে খালি তার আর তার, আমার পাটা নাই। তখন যে কষ্টটা আমি পাইছিলাম, আমার ওয়াইফ গেছিল, তখন আমি আমার ওয়াইফকে বলছিলাম যে তুমি কোনো চিন্তা করো না, আমার জন্য দোয়া করো, আল্লাহ যদি আমার বাসায় রাখে তাহলে আমি তোমার জন্য সব করতে পারবো, আমার একটা পা নাই তো গিয়েছে, তুমি চিন্তা করো না। তারপর আমার যে কিছু বন্ধু বান্ধব ছিল, এরা প্রতিদিন খোঁজ খবর ডাক্তার এটা সেটা, ওর তো টাকা পয়সা কোথেকে কিভাবে আসতেছে আমি কিচ্ছু বলতে পারবো না, সব আমার ওয়াইফ খরচা করতেছে। আমি যেদিন অ্যাক্সিডেন্ট হই, ওদিন আমার বাসায় 10-12 হাজার টাকা ছিল, এর বেশি ছিল। আমি চিন্তা করলাম যে এত টাকা কোথেকে আসতেছে, আমার ওয়াইফ বলতেছে এগুলো তোমার চিন্তা করতে হবে না, এগুলো জোগাড় হচ্ছে। কিন্তু আমার ওয়াইফ কাউকে বলে নাই যে আমার 10টা টাকা দিতে হবে, কিন্তু সব আমার বন্ধু বান্ধব দিচ্ছে, আমার প্রেস মালিক পক্ষ দিচ্ছে, আমার প্রেসের মেশিন ম্যানরা দিচ্ছে, এরা একটা সংগঠন করে ফেলছে আমার জন্য এদিকে এই মহল্লা, 4টা সংগঠন আমাকে দিচ্ছে। তারপর আমার দেশের থেকে অনেক লোকজন আমাকে দেখতে আসছে, তো এরা বললো যে এখন তো অর্থনৈতিক সাপোর্ট দেওয়া লাভ নাই, ওর যাতে ট্রিটমেন্ট ভালো হয় এরকম লোক দরকার। তো এরা মনে করেন সবাই মিলা বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় গেল, কাদের সিদ্দিকীর বাসায় যে আমার কথাটা বললো যে আমার একটা ভাতিজা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি যে ধরে যে খালি বলে আসতেন যে ট্রিটমেন্টটা যাতে ভালো হয় দেখে আসতেন। তো যেহেতু আমার একটা চাষা চেয়ারম্যান ছিল, তো ওই হিসাবে উনি আসছে, আইসিয়া ঢাকা মেডিকেলে 2005 সালে তো উনি রানিং এমপি ছিল, আমাকে বলে দিল 1.5 ঘন্টা আমাকে দেখলো, দেখে দেখে ডাক্তারদেরকে বললো যে আমার ভাতিজা হয় ট্রিটমেন্ট যাতে না হয় এরকম ফোন যাতে আমার কাছে না যায়। তো তখন 10-15 দিন ছিল আমি, এই টাইমে সময় গেছিল। তো আর বাকি 3.5 মাস যে ট্রিটমেন্ট হয়েছে, ঢাকা মেডিকেলে মানুষ বলে ট্রিটমেন্ট হয় না, এটা আমি শিশির মানতে রাজি না। তো তারপর একটা সময় 20-25 দিন পর ডাক্তার আইসা আমাকে বলল, আমার ওয়াইফ কে আর আমার আব্বা ছিল উনি তো একদম স্টেট ছোঁয়া, তো আপনি ওনার একটু মাথাটা জাগায় দিন যাতে পিছন দিয়ে হাওয়া যেতে পারে। যদিও আমার ফ্রেন্ড সার্কেলরা আমার জন্য একটা বেড কিনে আনছিল, যেটা ওই যে হাওয়াও একটা আপ ডাউন করে একটা নামে একটা বেড কিনে আনছিল, ওইটা যখন একদিন বিকেল বেলা করতেছিল তখন আমার ওয়াইফ আমার পাশে আমার গাড়টা জাস্ট খালি একটু উঁচা করছে, তখন আমার মনে হলো যে আমার প্রসাবের রাস্তা দেয় কিছু বেরোচ্ছে, তখন আমি তাকিয়ে দিই যে আমার প্রসাবের রাস্তা দেয় ডাইরেক্ট ব্লাড বেরোচ্ছে। এইভাবে ব্লাড বেরোচ্ছে, আমার ওয়াইফ চিকি দিস, তারপরে ডাক্তার আইসা, একটা ডাক্তার আমার এই ইটা নিজে উনি ধরে ফেলছে। আমি দেখতেছি যে ধরার পরও কাজ হচ্ছে না, ওনার হাত ব্লাডে ভরে গেছে। আমি তো নিজে ফেস করতেছি যে হয়তো কিছুক্ষণ পরে হয়তো আমি চলে যাব এই পৃথিবীর থেকে, আমার ওয়াইফের দিকে আমি তাকাইতে পারলাম না। তারপর এভাবে যখন মহল্লায় খবর আসলো যে শিশিরের প্রসাবের রাস্তাতে ব্লাড বেরিয়েছে, এই দিক থেকে আমার বন্ধু বান্ধব আমার লোকজন সবাই গেছে এবং কেউ জানতে পারছে যে শিশির মারা গেছে, এরকম খবরও গেছে অনেকের কাছে। প্রাথমিক কিছু ট্রিটমেন্ট করে ডাক্তার আমার এই ব্লাডটা এক দেড় ঘন্টা পরে ফ্রেল, আমার এই দিকটা কিন্তু ব্লাড চলতেছে এটা যাওয়ার কারণ, আমার ব্লাড ব্যাংকে সবসময় আমার রেডি ব্লাড থাকতো। তারপরে প্রাথমিক ট্রিটমেন্ট করে নিয়ে ওই দিন আর আমার কিছু করলো না, পরের দিন আমার অপারেশন থিয়েটারে নিয়ে আমার নাভি নিজে কেটে দেখলো যে আমি যে অ্যাক্সিডেন্টের সময় ব্লাডার প্রেশারে আমার মূত্রথলিতে কিছু দূষিত রক্ত জমছিল, যে রক্তগুলো বেরিয়ে গেছে মানে এটা আমার আরো ভালো হয়ে গেছে।
আচ্ছা আচ্ছা,
তো সব দিক দিয়ে আল্লাহর একটা রহমত ছিল, কিন্তু একটা সময় ডাক্তারদের ধারণা ছিল যে হয়তো আমার সেক্স পাওয়ারটা নষ্ট হয়ে যাবে। তো এখানে এটা আমার বোন আমার ওয়াইফ এরা শোনার পরে একটু আল্লাহ বিল্লাহ করছে, কান্নাকাটি করছে, এরা বলছে যে আল্লাহ তুমি একটা পা নিয়ে গেল, যদি আবার এটাও নষ্ট করে দাও তাহলে তার আর কোনো মূল্য রইল না। তিন মাস ঢাকা মেডিকেলে থাকার সময় আমার ওয়াইফ সকালে যায় সারা দিন আমার পাশে থাকে, আমার বাচ্চাটার তখন 2 বছর বয়স, ছেলেটার তখন ছেলেটার দুধ খায়, আমি আমার ওয়াইফের মুখের দিকে তাকাইতে পারি, তখন আমি খালি বেটে শুয়ে শুয়ে চিন্তা করি যে আল্লাহ আমি তো তোমার কাছে কোনো পাপ করি নাই, কারণ আমি আমার জীবনে মানুষের ভুল ত্রুটি থাকে কিন্তু আমি এই আঘাত পাওয়ার মতো কোনো কাজ করি না, কারণ আমি এমন একজন মানুষ। আজকে আমি আমার স্ত্রীর সামনে বলি যে আমার লাইফে আমার প্রথম নারী হলো আমার স্ত্রী, আমি তো কারো কোনো ক্ষতি করি না, তাহলে আমি কেন এই আঘাত পাইলাম? আসলে আমি আজ পর্যন্ত এটার প্রশ্ন কোথাও পাই নাই, কিন্তু মাঝে মধ্যে মনে হয় যে আল্লাহ যা করে সব ভালোর জন্য করে।
ওই সময়টাতে সংসার কিভাবে চলতো আপনার? তো
আমি মেডিকেল, আমি কিছুই বলতে পারবো না, এগুলো সব আমার ওয়াইফ বলতে
পারবে। আচ্ছা আমি একটু আপনার কাছে যাই, ওকে, আয়ের মানুষের তো এই অবস্থা, সংসার কিভাবে চলতো?
আমার আত্মীয়স্বজন ও আত্মীয়স্বজন তারপর বন্ধু বান্ধব যারাই আছে মানে সবাই হেল্প করছে, বিশেষ করে আর বন্ধুরা, মানে সে যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটার অনুভূতিটা আমি বুঝতে পাই নাই তাদের জন্য, ওরা চারপাশ দিয়ে ঘিরে থাকতো সব সময়। ওর বন্ধুরা দেখতো আমার ছেলেটা ছোট, প্রতিদিন একটা করে গাড়ি ভাঙতো, ও সন্ধ্যার দিকে বাসে আসলেই বাচ্চাটা বাহিরে যেত একটা করে গাড়ি, কিন্তু সেটা রাতে ভেঙে আবার সকালবেলাতে কিনবে। প্রতিদিনই দেখতো যে ওই বাচ্চাদের কত ভালোবাসে, তাই অ্যাক্সিডেন্টের পরে ওরাই আর কি বাচ্চাটারও আমার ছেলেটাকেও নিয়ে এরকম গাড়ি কিনে দিত, খাবার টাবার কিনে দিত। তারপর যেইখানে বলতো যে ভাবি আপনি কোনো চিন্তাই করবেন না, ঢাকা মেডিকেলের একটা ডাক্তারখানা ছিল ওইটা মানে ইয়ে করে দিছে যে যখন যা প্রয়োজন ওষুধের যখন যেটা লাগবে শুধু এসে নিয়ে যাবেন, দিলে আমরা দিব, ওটা কন্ট্যাক্ট করে নিয়েছিল। তারপর বাজারে চিন্তাও করবেন না, আর মোটামুটি মানে সবসময় আমার হাতে টাকা দিয়ে যাইতো, যে আসতো আমার আত্মীয় হোক বা ওর আত্মীয় হোক বা মানে ওর বন্ধুরা যখন যে পাত্র আইসা টাকা দিয়ে যেত।
আচ্ছা এই বন্ধুরা কি এখন শুনছে?
হ্যাঁ,
আমি আপনাদেরকে স্যালুট করতে চাই হ্যালো 8920 থেকে। আই এম রিয়েলি রিয়েলি অনার যে এরকম মানুষ আমাদের সোসাইটিতে আছে, এখনো নিশ্চয়ই আছে। বন্ধুরা তো বন্ধুর বিপদ দাঁড়াবে না তো কারা দাঁড়াবে? কিন্তু একটা বিষয় আমার কাছে অবাক লেগেছে যে আমি মনে করেছিলাম যে এটা হচ্ছে শিশির এবং রোকেয়ার ভালোবাসার গল্প, কিন্তু আমি দেখলাম যে না, শিশির এবং রোকেয়ার ভালোবাসার সাথে চারপাশের মানুষের যে ভালোবাসা জড়িয়ে আছে, এবং শিশিরের বন্ধু বান্ধব থেকে শুরু করে রোকেয়ার ফ্যামিলি থেকে শুরু করে শিশিরের ফ্যামিলি থেকে শুরু করে সবার ভালোবাসার গল্প, এবং সবার ভালোবাসা এই পরিবারের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে শেষ পর্যন্ত। আমরা ফিরতে চাই আপনার কাছে আবার, সে সময়টা তো শুধুমাত্র বন্ধুরাই সাপোর্ট দিয়ে যাচ্ছে, ব্যাপক সাপোর্ট যেটাকে বলে, এবং ওই সময়টাতে আপনার সহধর্মিনী আপনার ভাষাতে কি করেছে আপনার জন্য?
আসলে ও যা করছে সেটা এমনি বলে বোঝাতে পারবো না, কারণ ওর ডিউটিটাই ছিল তখন এরকম যে সকালে 7টা বাজে আমার কাছে আসবে, পেটে ব্রাশ করাবে, পুরা শরীর মুছে দিবে, খাবার দাবার দিবে, সারা দিন আমার পাশে থাকবে, আমি কখন কি খাইতে মন চাইতেছে, কারণ এত অসুস্থতার মাঝে আমার কোনো খাবারে বাধা ছিল না। একটু পরপর জিজ্ঞাসা, তুমি কি খাবা, কোনটা খাবা, কোনটা ভালো লাগবে, কি খাইলে তোমার ভালো লাগবে, এগুলো জিজ্ঞেস করতো, আর বলতো তুমি একটু কোনো টেনশন করো না, আমি ওর সংসারটা নিয়ে বেশি টেনশন করতাম না, সংসারটা কিভাবে চলতেছে। আর সবচেয়ে বড় কথা হলো যে আমি যে মালিকের আন্ডারে থাকা অবস্থায় স্টুডেন্ট ছিলাম, আমার বেতনটা রানিং ছিল, আমার বেতন তো মালিক বন্ধ করে নাই, প্রতি মাসের 5 তারিখ হলে মেডিকেলে আমার ওয়াইফ রাতে বেতন দিয়ে যেত। তো তারপরে আমার এই পোরসা পায়খানা এটা সেটা সব কিছু নিজে পরিষ্কার করছে, ফালাইছে। রাত্রে আমার বাবা থাকতো, আমার একটা জেঠা ছিল, উনি যেটা করছে আপন ভাইয়ের জন্য এরকম কেউ কিছু করে না। আর ব্লাডের ব্যাপারগুলো তো আমার বন্ধু বান্ধব, আমার ব্লাডের পজিটিভটা ছিল, এই গ্রুপটা ছিল বি পজিটিভ,
বি পজিটিভ, ওকে।
বন্ধু বান্ধব মানে বলতে দেরি দিতে দেরি তো না, আমার একটা ফ্রেন্ড আছিল, ওর নাম আলমগীর হোসেন রাজু, এরকম ঠিক না, ও আমার এক ব্যাগ ব্লাড দেখে দেওয়ার পরে 2 মিনিট পরে আবার ব্লাড লাগবে, কিন্তু ওই টাইমে লোক জোগাড় করতে পারে না, ও ডাক্তারে বলতেছে আমার ব্লাড আবার নেই, ডাক্তার ওর ব্লাড নেয় নেই, তো চালাকি করে আর এক জায়গায় গেছে ব্লাড দেওয়ার লেগে, যে দেখে যে ছেলেটা আবার ব্লাড দিচ্ছে, কই যে আপনি একটু আগে এক ব্যাগ ব্লাড দিলেন, আপনি তো বাঁচতেন না, কয় আমার বাঁচতে নাকি আমার বন্ধুরে বাঁচেন, আমার বন্ধুটা ওর দুটো বাচ্চার দিকে তাকাইলে আপনারা বুঝতে পারবেন যে ও কত মূল্যবান আমাদের কাছে। তা আমি কি বলবো, আমি আমার সেই সব বন্ধুদের ঋণ কোনো দিন শোধ দিতে পারবো না, ওরা আমার জন্য যা করছে
অসাধারণ, চোখ দিয়ে যাচ্ছে জলে। আসলে এখানে তিনজন মানুষ আছি আমরা, আমি বিশ্বাস করি যে লাখো লাখো শ্রোতারা আজকে এই বিষয়তে কান পেতে আছেন, কোন গল্পটা আসলে কোথায় এসে দাঁড়িয়েছে আমাদের সবার চোখের পানি। প্রিয় শ্রোতা, আর কিছুই বলার নেই, ও যা বলেছে সেটাই আসলে প্রত্যেকটা ভালোবাসার মানুষের মনের কথা, তার ভালোবাসার মানুষটি তার সাথে থাকুক, বেঁচে থাকুক, যেভাবেই থাকুক, মাথার উপরে ছায়া হয়ে থাকুক। আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, ঠিক রাত 1টার যে টাইম চেক সেটার পরপরই আমরা ফিরে আসবো। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। অসাধারণ এই কাপলকে যদি আজকে আপনারা দেখতে চান, আমাদের ফেসবুকে চলে আসতে পারেন, আমাদের ফেসবুকে তাদের একটি ছবি দিয়ে দেওয়া হয়েছে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে গিয়ে অবশ্যই লাইকটা দেবেন, এবং লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আপনার প্রিয় অনুষ্ঠান হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। রাত 1টা বাজার সঙ্গে সঙ্গে ফিরে আসছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন।
Close up presents Hello 8920. Close up. The closer, the better.
প্রিয় শ্রোতা, সময় এখন রাত 1টা, এবং আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং আমার সঙ্গে রয়েছে, আমার হাতের ডান পাশে বসে আছে আর যে শাকিল, এবং আমার টিম মেম্বার খালিদ উলবান, এবং আজকে আমার মুখোমুখি আমার সামনে দুজন বসে আছে আমাদের অতিথি, যাদের জীবনের গল্প আমাদেরকে মুগ্ধ করছে, এবং শেষ পর্যন্ত আমি বারবারই বলেছি যে আজকে একটা অসম্ভব রকমের শান্তি নিয়ে সবাই ঘুমোতে যাবে এই জীবনের গল্পটা শোনার পরে, আমরা সেদিকেই এগোচ্ছি। আমাদের সঙ্গে রয়েছে 20 বছর ধরে একসাথে থাকা ঘরের মানুষ দুজন, অন্তরের মানুষ কাপল, শিশির এবং রোকেয়া, যাদের সংসার জীবন 20 বছরের এবং প্রেমের সম্পর্ক ছিল বছর খানেকের মতো, সবকিছু মিলে 21 বছর আমরা বলতে পারি। এই 21 বছরের জীবনে যে চড়াই উতরাই কোনো কিছুই তাদেরকে হার মানাতে পারেনি, তাদের ভালোবাসার কাছে সবকিছু হার মেনেছে, এবং পাশে ছিল তাদের ফ্যামিলি এবং পাশে ছিল তাদের বন্ধু বান্ধব, সবকিছু মিলিয়েই তারা তাদের যে চড়াই উচ্চাইগুলো আছে সেগুলোকে এত সুন্দরভাবে পার করেছে, এবং আল্লাহর রহমত তো অবশ্যই তাদের উপরে ছিল। আমরা ফিরতে চাই তাদের কাছে। তবে তার আগে বলতে চাই, আপনি যদি তাদেরকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকে তাদের ছবি দিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে নিয়ে অসংখ্য কমেন্টস চলছে সেখানে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাওয়ার পরে আপনি অবশ্যই লাইকটা দেবেন এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ, তারপর
তারপর আমার আরেকটা বন্ধু, তখন আমি একটি দামি ঢাকা মেডিকেলে কাটি রোজারিতে। তো ওই দিন সকালবেলা আমার ওয়াইফ যায় নাই, তো আমার বাবা বললো যে বাবা আমি নামাজ পড়ে তারপরে তোমার জন্য ঈদের খাবার নিয়ে আসতেছি। বাবা আসার পরে আমি সকালে মেডিকেলে ঘুমায় রয়েছি। সকালে একটার সময় আমার এক ফ্রেন্ড যায়, আমার ঘুম ভাঙেছে। আমি বললাম যে কি রে বন্ধু তুই এত সকালে? দোস্ত আমি এক মুহূর্তের গোসল করি নাই, কারণ আমি আগে তোরে দেখতাম। আমি ভাবলাম যে আমার এত ভালো ভালো বন্ধু বান্ধব থাকবে, আমার একটা পাওয়ার এসে তো গিয়েছে। যে বন্ধু ঈদের দিন গোসল না করে আমার মেডিকেল আগে দেখতে গেছে, তো এরকম বন্ধু কয়জনের ভাগ্যে হয়? আমি কি বলবো কি বিয়া ভাই, আমি রাত্রি তিনটা বাজে হিন্দুর ছেলে দিয়ে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে, কারণ আমি জারের দিয়ে সবসময় চুল কাটাইতাম। সেই ছেলে তিনটা বাজে আমি যখন চোখ খুলছি রাত্রে দেখি সে তাকায় রয়েছে। তো তারও দেশ টাঙ্গাল, তার আমি দেশি বলে ডাকতাম, যদিও তার নাম শিবলু। তো আমি বলতাম দেশি আপনি এখানে কি করছেন? কয় দেশি আপনি মহল্লাই নাই, আপনি চুল কাটতে যান না, আমার ভাল লাগে না, এই জন্য আমি আপনার দেখতে উঠছি ঘুম ভাঙার পরে। অনুভূতি আমার, আমি তাদের জন্য অবশ্যই কিছু করতে পারিনি, কিন্তু এখন আমি তাদের সাথে একসাথে চলি বসি চা খাই গল্প করি।
আপনি কত ভাগ্যবান! আমি আমার চোখেও পানি, আমি মানে বোঝাতে পারবো না যে মানুষ বিপদে পড়লে, ওই যে কথা আছে না যে বিপদে বন্ধু চেনা যায়। আমরা সবসময় দুঃখের গল্প শুনি, কষ্টের গল্প শুনি, আজকে আমরা আসলে এটা কি শুনছি, এটা কষ্টের গল্প না আনন্দের গল্প জানি না, কিন্তু সবার চোখে মানি আপনি অনেক ভাগ্যবান। এবং আপনার সেটাই আসলে মনে করা উচিত, একটা পা আপনার হারিয়েছে তো কি হয়েছে, আপনার সাথে এত ভালো ভালো বন্ধু আছে। এবং সবাইকে আমি আরো একবার স্যালুট জানাচ্ছি যারা এখন এই যে এই বন্ধুরা যারা শিশিরের পাশে রয়েছেন, এবং আপনারা না থাকলে আসলে এই গল্পটা, এই জীবনের গল্পটা এত সুন্দর হতো না। আসলে আপনাদের এই জীবনের গল্প, এটা আপনাদের ভালোবাসার গল্প, অসাধারণ। তারপর
তারপর তো একদিন আমার একটা বড় ভাই ছিল, সে যদি আমার ফ্রেন্ড, নাম ছিল শুকুর ভাই, এই ফ্রেন্ড সার্কেলটার সে আবার ছিল লিডার। সে সবাইকে বলতো যে তুমি এদিকে সাপোর্ট দাও, তুমি এদিকে সাপোর্ট দাও, তুমি এদিকে দেখো। তো সে কিন্তু আমার ব্লাড কালেকশন না, জাস্ট খালি মহল্লার বড় ভাই। তো শুকুর ভাই একদিন দেখি মেডিকেলে ডাক্তারদের সাথে আলাপ করতেছে আর সে কান্না করতেছে। আমি সে কান্না করার পরে আমি বেটে শুয়ে শুয়ে দেখতেছি, ডাক্তারের সাথে আলাপ শেষে শুকুর ভাই চোখ মুছতে মুছতে আমার কাছে আসে। তো আমি শুকুর ভাইরে বললাম যে আপনি কান্না করলেন কেন? কয় ভাই এটা আমি তোমাকে এখন বলবো না, এটা আমি তোমাকে পরে, এতে তুমি রিলিজ হয়ে আল্লাহ যদি তোমাকে সুস্থ করে নেয় আমি তখন বলবো তোমারে। কারণ সেই তখন প্রথম শুনছিল যে হয়তো আমার সেক্স পাওয়ারটা নষ্ট হয়ে যেতে পারে।
আচ্ছা,
সে কথাটা আমারে পরে বলছে, সে বলে নাই। এভাবে যখন আমি ঢাকা মেডিকেলে ছিলাম থাকা অবস্থায় আমার যখন 3 মাস রাত যেদিন হেদিন,
আমি এখানে একটু রুকে আপনার কাছে যেতে চাই। আপনিও তো শুনেছেন যে আপনার হাজবেন্ডের এই যে শারীরিক সক্ষমতা সেটা নষ্ট হয়ে যেতে পারে, তো যখন এটা শুনেছেন এবং সেও এটা জানতো, কারণ আপনারা দুজনই অনেক ইয়াং ছিলেন, যদিও ঘরে দুটো ছেলে মেয়ে আছে, তারপরও আপনার জায়গা থেকে ওনাকে বলার কি ছিল, আপনি কি বলতেন? যদি এটা ড্যামেজই হয়ে যায় তাহলে আপনি ওনাকে সান্ত্বনা কি দিতেন?
আমি তখন সেই মুহূর্তে এসব নিয়ে ভাবিনি, আমি সবসময় আল্লাহর কাছে বলছি এবং সবার কাছে বলি যে মানুষের দেহে ওই সবকিছু না, তার আসল হলো ভালোবাসা, তার মনের মনত্ববোধ। আমি দেহ দিয়ে কি করব, আর তার যে পা নাই সেটা নিয়েও আমি অসন্তুষ্ট না, আমার আল্লাহ সবই দিছে। হয়তো আমার কপালে ছিল না বলে হয়তো তার একটা পাও হারাইছে। আর মানুষ সবসময় দেহকে ভালোবাসে না, মানুষের মনকেও ভালোবাসে। আমি চাই যে ও সুস্থ থাকুক, ভালো থাকুক, বাঁচা থাকুক, আমার সন্তানদের উপরের মাথা ছায়া হইয়া থাকুক।
শিশির, আমি জানি যে এই গল্প আসলে এই যে অ্যাক্সিডেন্টের যে 3 মাসের গল্প, এটা আসলে 1-1.5 ঘন্টায় বলে শেষ করা যাবে না। এর যে অবর্ণনীয় কষ্ট এবার যে অনুভূতি গুলো খুব ছোট ছোট করে আমরা জেনেছি, এর পরের জীবনটাতে আমরা একটু আসতে চাই। তারপর কি হলো?
তারপর আমি 4 মাস মেডিকেলে ছিলাম। 4 মাস মেডিকেলে থাকা অবস্থায় আমার প্রস্রাবের অপারেশনটা মেডিকেলে, ঢাকা মেডিকেলে হয়নি, কিন্তু আমার পায়খানার অপারেশনটা ঢাকা মেডিকেলে এরা করে দিছিল। ওইটা ঝামেলাটা ওখানে শেষ হয়ে গেছিল। তারপর আমি বাসায় এসে প্রস্রাবের অপারেশনটাও করছি, যে প্রস্রাব অপারেশনটার সময় আমার এখানে একটা ক্যাথেটার ছিল যেটা সপ্তাহ সপ্তাহ চেঞ্জ করতে হইতো, সেটাও জন্য আমার ওয়াইফ অনেক কষ্ট করছে। কারণ আমি এখন একটা ক্যাথেটার লাগাইছি, 10 মিনিট পরে সেই ক্যাথেটারটা ব্লক হয়ে গেছে, দেখা গেলো বাইরে বৃষ্টি পড়তেছে কিন্তু আর দৌড়িয়ে যায় সেটা আনতে হইতো। তারপর এভাবে আমি 4 মাস আবার বাসায় রেস্ট রইলাম, আমি কি করব, ব্যবসা করব চিন্তা ভাবনা করলাম। তারপরে আমার ফ্রেসের কিছু বন্ধু বান্ধব ছিল, তারা আমাকে একদিন ফোন দিল, ফোন দিয়ে বললো যে শিশির তুমি একটু আমাদের অফিসে আসো। পরে হেদের অফিসে আমি গেলাম, গেলে পরে হেরা আমারে বললো যে এখন তো তুমি আসছো সুস্থ হইয়া, তাহলে কি করবা? পরে বললাম যে আমি একটা ব্যবসা করুম, কারণ ওই মালিকও আমার চাকরি করার জন্য অফার দিছিল কিন্তু আমি আর রাজি হইনি চাকরি করার জন্য। তারপর ব্যবসা করবার তো টাকা পয়সার কি অবস্থা, আমি কইলাম যে আমরা তো সবাই মেশিনম্যান ছিলাম, দেখি কতটুকু কি সংগ্রহ করে ব্যবসা না।
এই যে আপনি যখন আসলেন এবং আপনি মোটামুটি হাঁটাচলা করতে পারছিলেন, একটা ফলস পা লাগানো হলো, এবং আপনি আপনার স্ত্রীর কাছ থেকে কি জানতে পারলেন যে কি পরিমাণ টাকা ধার দেনা হয়েছে বা
না? ধার দেনার ভিতরে আমি আমার স্ত্রী যখন প্রথম যেদিন আমি মেডিকেল থেকে বাসে আসি ওই দিনই আমি ওরে জিজ্ঞেস করছিলাম যে আমার যে ট্রিটমেন্ট করলে কি রকম টাকা লাগছে, বললো যে 8-9 লাখ টাকার মতো লাগছে। তো এই টাকা দিল কে? বললো যে না এগুলো কোনোটাই লোন করি নেই, তো প্রেস মালিক পক্ষ দিছে 2 লক্ষ টাকা, আমার ফ্রেন্ড সার্কেল দিছে 2 লক্ষ টাকা, তারপর আমার ফ্যামিলি দিছে, আমার বন্ধু বান্ধব দিছে, সবাই দিছে, যেখানে আমার ওয়াইফের কোনো নিজস্ব কোনো টাকা খরচ করতে নেই, আমার তো কোনো লোন করতে হয়নি।
এবং তার মানে টাকাগুলো আপনাকে শোধও করতে হয়
না? এই টাকাগুলো আমার শোধও করতে হয়নি।
বাহ,
এই টাকাগুলো আমার শোধও করতে হয়নি। কিন্তু এই টাকাগুলো শোধ করার জন্য কি ধরনের রাস্তা আছে আমি একটা হুজুরের কাছ থেকে জানছি, এখন আমি সেটা করি অবশ্যই।
আপনি কি করেন সেটা?
আমি সেটা এখন যদি আমার সামনে কেউ এরকম দরিদ্র আসে তাদেরকে আমি হেল্প করি, কিংবা কারো বিয়ে দিতে পারতেছে না আমি টাকা 2-4 হাজার টাকা পালো,
এবং সেই সামর্থ্য আপনার আল্লাহর রহমতে আছে। আচ্ছা, সেই সামর্থ্যের জায়গাটা আমরা ধীরে ধীরে আসি। হ্যাঁ, তারপর কি করলেন আপনি?
তো তারপর ওই বন্ধুরা আমারে বললো যে তাহলে তুমি চিন্তা করো না, আমি এটার জন্য তোমার ডাকছিলাম। তো আবার 3 দিন পর ওরা ফোন দিয়ে বলছে যে আমাদের মহল্লার একটা বড় ভাই আছে, ওনার নাম রহমান ভাই, বললো যে তুমি রহমান ভাইয়ের দোকানে আসো। পর রহমান ভাইয়ের দোকানে গেলাম, তোরা আমারে ওই দিন 48,000 টাকা দিল, 48,000 টাকা দিল রহমান ভাই রাতে। বললো এটা কিসের? বললো যে আমরা এটা শিশিরের জন্য দিলাম, শিশির ব্যবসা করবে আর তো আদার্স নিজে জোগাড় করবে, কারণ আমাদের তো সব দেওয়া সম্ভব না। তো রহমান ভাই আবার এনে আরো 2,000 টাকা দিয়ে 50,000 টাকা মিলে বললো তাহলে তুমি একটা গন নাও। তারপরে আমি আরামবাগে একটা অফিস নিলাম, তারপরে আমার আরো কিছু আমার শ্বশুরবাড়িতে কিছু টাকা পয়সা দিল, সবকিছু নিয়ে আমি ব্যবসায় বসলাম। ব্যবসায় বসার পর আমি প্রথম যেদিন ব্যবসায় বসলাম ওই দিনই আমার আগে পূর্ব পরিচিত ছিল একটা প্রতিষ্ঠানের ম্যানেজার, ওই ম্যানেজারে বললো যে আপনার কাজের জন্য কোনো চিন্তা করতে হবে না, সব কাজ আমি আপনাকে দিব। তো সে আমার যে কাজ দিল, প্রথম দিনে আমি 2,800 টাকার কাজ করলাম। পরে ওই কোম্পানি আমাকে একের পর এক কাজ দিতেই থাকলো, এভাবে আমি করতেছিলাম। পরে ছোট একটা রুম নিলাম, পরে সেখান থেকে আমি আর একটা অফিস, মানে আর একটা অফিস বাড়াইলাম।
এই পাটা নিয়ে চলাচল করতে সমস্যা হতো না?
না, এই পাটা আমি 1 বছর পরে লাগাইছি, এই পাটা নিয়ে চলতে আমার কোনো অসুবিধা নেই।
স্ক্র্যাচে ভর দিয়ে আপনি চলতেন?
হ্যাঁ, তার আগে আমি ক্রেসে ভর দিয়ে হাঁটতাম, এবং এই ক্রেসে ভর দিয়ে হাঁটতে গিয়ে আমার খুব খারাপ লাগতো, বিশেষ করে আমি মহল্লার বাইরে গেলে আমার বেশি খারাপ লাগতো। কিন্তু মানুষ হয়তো আমার ফেস দিকে বুঝতে পারতো যে আমি নরমাল না, এই জন্য অনেক সময় পঙ্গু মানুষদের কোন মার্কেটে গেলে কিন্তু ঢুকতে দেওয়া হয় না। কিন্তু আমার জন্য বরঞ্চ আমি একবার কর্ণফুলী সিটি গার্ডেন মার্কেটে গেছি, নিচে আমার দিকে উপরে থেকে এক দারোয়ান দৌড়ে আসছে, আপনি মার্কেটে ঢুকবেন? আমি বললাম জি। আমাকে সে উঠাইলো, আমি যেহেতু অনেকগুলো কাস্টমার একটা দোকানে, তখন দোকানদার আমারে বলতেছে ভাই আপনি আসেন, আপনি আসেন কি নিবেন? আমি বললাম না ওনাদেরকে আগে দেন, কেনা ওনারা তো নিবেন না, নিবেন তো আপনি, কারণ আপনার দরকার দেখে আপনি এত কষ্ট করে উপরে আসছেন, আপনি আমার কাস্টমার। তো পরে সত্যি আমি জিনিসটা নিলাম, পছন্দ করলাম। তো এরকম আমি রাস্তাঘাটে একটু বিপদে পড়লাম, অনেক মানুষ সহযোগিতা করছে। আমি আজ পর্যন্ত, মানে আমরা সাধারণত যারা পঙ্গু হই তাদেরকে মানুষ একটা তার দুর্বল জায়গাতে একটা গালি দেয়, সে আঘাতটা আজ পর্যন্ত আমার পিছনে কেউ দিছে কিনা আমি জানি না, কিন্তু আমার কানে এই শব্দটা আজ পর্যন্ত আসে নাই, মানে এটা আমি পাই নাই। আমি এখন তুই কারো খারাপ কোন আচরণ চলার পথে আমার এটা আসে না, এই দুর্বলতাটা সুযোগ আমার আর কেউ নেয় নেই পাতা হারানোর পর।
মানুষের প্রতি শ্রদ্ধাবোধ বেড়ে যাচ্ছে আপনার জীবনের গল্প শোনার পরে। তারপরে কি হলো?
তারপর ব্যবসায় বসলাম, ব্যবসায় বসার পরে যেভাবে ধীরে ধীরে চলতেছিল ধীরে ধীরে চলতেছে আর আমার ধাপে ধাপে উন্নতি হইতেছে। এখন আমি কিছু কিছু কোম্পানিতে যাই, গেলে যদি আমি যে কাজগুলো করি তখন এরা আমারে বলে যে আপনার তো কাজ দেওয়া সোয়াব, কারণ আপনি ব্যবসা করে খাইতেছেন, আপনি যদি ব্যবসা না করতেন তাহলে তো আমাদের হেল্প করা লাগতো, কারণ এইসব ব্যবসায়ীগুলো আমার আমার পূর্ব পরিচিত ছিল। আমি চাকরি করা অবস্থায় কিংবা মাঝখানে যে ব্যবসা করেছিলাম তখন তাদের সাথে আমার পরিচয় ছিল। যেরকম এখানে ব্যবসায়িক কিছু প্রতিষ্ঠানের কিছু ম্যানেজমেন্ট আছে, যেমন একটা প্রতিষ্ঠান আছে রাসেল, ওদের প্রতিষ্ঠানের থেকে প্রতি মাসে আমার যে অ্যামাউন্ট দেওয়া হয় মিনিমাম আমি ওদের অফিসে প্রতি মাসে 40-50 হাজার টাকার কাজ করি। এরকম আমার 5-7টা অফিস আছে। এখন আমার প্রতিষ্ঠানে 6 জন কর্মচারী, আমি শুধু ভাড়া দিই 27,000 টাকা, সবকিছু মিলিয়ে এখন আমার 1-এর উপরে খরচ আছে প্রতি মাসে
1 লাখের উপরে।
হ্যাঁ, আমার 6 জন কর্মচারী আছে, তাদের খুব অমায়িক ব্যবহার, কারণ আমি আজকে 8 বছর ধরে ব্যবসা করি, এই 8 বছর যেদিন মেশিন উড়াইছি ওইদিনকার কর্মচারীও আমার প্রতিষ্ঠানে আছে। সুজন নামে একটা ছেলে আছে, আমি অফিসে না থাকলে পুরো অফিসটা ওই কন্ট্রোল করে, ও মনে করে যে আমি ওর ভাই, কিন্তু ওদের সবার সাথে আমার খুব ভালো ব্যবহার। আমার একটা স্বাস্থ্য ভাই আছে, প্রতিনিয়তই প্রতি 1-2 ঘন্টা পর পর আমার খবর নিতেছে, ও ব্যবসা করে আরামবাগে, ওর নাম বাবলু। এরা সবাই আর আগের জীবন বন্ধু সবাই আমার অফিসে আসতেছে, সবাই বসতেছে, গল্প করতেছি, মজা করতেছি। আমার বেশ কিছু
ফ্রেন্ড। আপনার অফিসের বয়স কত বছর এখন?
8 বছর।
8 বছর। এটা কি মানে কি ধরনের অফিস?
এটা হলো প্রেস, প্রিন্টিং প্রেস।
এটাও প্রিন্টিং প্রেস? এটার মালিক আপনি?
জি, এটার মালিক।
তার মানে যেই প্রিন্টিং প্রেস বা যে প্রেসের কর্মচারী ছিলেন আপনি এবং সেই প্রেসেরই মালিক আপনি এখন, এবং সেটা আপনার অধ্যবসায় এবং পরিশ্রম দিয়ে। দিস ইজ কল স্টোরি। প্রিয় শ্রোতা, কি ছিল না এই জীবনে? চড়াই উতরাই, ভালোবাসা, স্ট্রাগল, পা হারানো, নিয়তি প্রতিকূলে চলে গেছে, এবং এই একটা হারানো পা নিয়ে সে কিভাবে উঠে দাঁড়াবে, কি করবে, শরীরের অনেক কিছুই অকেজো। এই জায়গাটা থেকে সে তার যে সংকল্প ছিল সে জায়গাটা সে পৌঁছে গেছে, সে একটা প্রেসের মালিক হয়েছে, এবং মালিক হয়েছে, মালিক হওয়ার পরে মালিক শ্রমিক সম্পর্কটা দেখুন ভাই ভাই সম্পর্ক, কারণ সে জানে যে বিপদে পড়লে এই মানুষগুলোই তার পাশে দাঁড়াবে, বিপদে পড়লে এই মানুষগুলোই নিজের জীবন বাজি রেখে এই মানুষটাকে সেভ করবে। আমরা এখন একবারে বর্তমান সময় চলে আসি, এখন আপনার দিনাতিপাত হয় কিভাবে, কয় ছেলে মেয়ে এখন আপনার?
এখন আমার এখানে আরেকটু কাহিনী আছে।
জি বলুন বলুন।
যেমন যেমন আমার আরেকটা ফ্রেন্ড আছে এখন বর্তমানে, ওরা ওই টাইমেও ছিল, এখন যেমন এখন একটা ফ্রেন্ড আছে সোহেল, আমি যদি ওরা 2টা বাজে বলি সোহেল আমার এখন 50,000 টাকা লাগবে তখনই দিয়ে দেয়, না করে না। আমার আমি মেশিন যখন কিনি তখন আমার 2টা মেশিন ছিল, তারপরে 3 নম্বর মেশিনের সময় ওর কাছ থেকে আমি যেমনি বললাম যে দোস্ত আমার তো 50,000 টাকা লাগবে এই মেশিনটা কিনতে, আমি দিয়ে দিব তোমারে, দিছে, আমি আবার ওরা রিটার্ন করে দিছি। তারপর আমার আর একটা বন্ধু আছে, ও প্রতিনিহতই আমার সঙ্গ দেয়, তার নাম দিল্লাল, ওরা সব সময় আসে আমার এখানে বসে গল্প করে। আর একদিন আমার একটা বন্ধু ছোট্ট একটা গল্প বলতেছিল, আমি শুক্রবারে বিকেলে অফিসে বসে রয়েছি, বয়ে থাকার সময় আমার বন্ধুটা বলতেছে, আইসে একটা হাসি দিছে, হাসি দিয়ে বলতেছে, আমি বললাম দোস্ত তুই হাসতেছিস কেন, কয় দোস্ত হাসতেছি আগে চা খাওয়া তারপরে বলবো, আমি কই না বল, পরে সত্যি আমি চায়ের অর্ডার দিছি, চা আসছে, চা খেয়ে কয় দোস্ত তুই তো জানস না, ওই ওই বন্ধুটা আবার আমার ওয়াইফের নাম ধরে ডাকতো, কয় তুই দোস্ত জানাস না যে রুকিয়া তোর যেদিন পুরসাহের রাস্তায় ব্লাড বেরোইলো ওই দিন রুকিয়া ঢাকা মেডিকেলে সিঁড়িতে গড়িয়া কাঁদতেছিল আর বলতেছিল যে আল্লাহ আমার স্বামীটারে কোনো রকম থুয়া যেও, কোনো রকম থুয়া যেও, কিন্তু ওই কথাটাই দোস্ত মনে হইলো তোর চেহারাটা আজকে এত সুন্দর লাগতেছে যে তোর বউর ওই ডাকটা আল্লাহ শুনছিল যে তোর এত সুন্দর করে রেখে গেছে দোস্ত, তুই রুকিয়ারে কোনোদিন কষ্ট দিস না। আমার যখন ঢাকা মেডিকেল থেকে রিলিজ দেয় তখন একটা সিস্টারও বলছিল যে দেখ তোর বউ তোর জন্য যা করছে তুই তো এগুলো বলতে পারবি না, তুই তোর বউরে কোনোদিন কষ্ট দিস না, তুই তোর বউ যদি খারাপ ফ্যামিলির মেয়ে হইত তাহলে তোরে ফালায় চলে যেত, সুতরাং তুই তোর বউরে যতটুকু পারার সুখে রাখিস। তুই সত্যি কিবরিয়া ভাই, আল্লাহ আমাকে পাটা নিয়েছে, কিন্তু আল্লাহ যখন যা করে ভালোর জন্য করে। আমার ভিতরে এখন কোনো কষ্ট নাই, দুঃখ নাই, কারণ আমি এখন সব কিছু করতে পারি। কি আমার ক্রিকেট খেলার খুব নেশা ছিল, আমার খেলা দেখার খুব নেশা ছিল, আমি এখনো আমার এই পঙ্গু পানি আমি বঙ্গবন্ধু স্টেডিয়াম ফুটবল খেলা দেখতে যাই, আমার কোনো বাধা নেই। আমি গত 1.5 বছর আগে সিলেট শাহজালালের মাজারে গিয়ে ট্রেনে যাইয়া বেড়ে আসছি আমার ফ্যামিলি নিয়ে, আমার কোনো বাধা নেই। এখন আমার একটা মেয়ে এবার জিএসসি পরীক্ষা দিছিল, আমার বড় মেয়েটা সূচনা, ও জিপিএ 5 পেয়েছে। তারপর আমার মেয়ে যে ছেলেটা, আমার ছেলের ভিত্তি যেটা বড়, ওই ছেলেটা এবার ক্লাস 5 উঠছে। আর আমার অ্যাক্সিডেন্টের পরে একটা ছেলে হয়েছে, তার নাম রেশাদ রহমান জয়, যে ছেলেটা ক্লাস নার্সারিতে পড়তেছে, ওর রোল নম্বর 2 হয়েছে।
বাহ,
আমার সবগুলো বাচ্চা কাচ্চাই, আমার জান, আমি বাইরে যা কিছুই করি, আমি যখন বাসায় আসি সব কিছুই ভুলে যাই। আমার এখন ভবিষ্যৎ, আমার বাচ্চা কাচ্চা, আমার ওয়াইফ, ওদের সুখী রাখাটাই আমার এখন কাম্য।
এবার রোকে আপনার কাছে আসি, আপনি কতটা সুখী মানুষটার সাথে?
আল্লাহর কাছে শুকরিয়া যে আমার সন্তানদের নিয়ে, আমার স্বামীর নিয়ে আমি ভালো আছি, কোনো টেনশন এখন নাই। আর সব সময় আল্লাহর কাছে এটাই দোয়া করি যে আমার জীবনের বিনিময়ে হোক, আমার স্বামীর যাতে আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে, আমার সন্তানদের বাবার ছায়া হইয়া থাকে, এটাই আল্লাহর কাছে দোয়া করি। আর এখন তো আমার কোনো টেনশন নাই, আগেও টেনশন ছিল না অ্যাক্সিডেন্টের আগে। আমি যেখানেই যাই, যেইভাবেই থাকি, মানে এই আমার সবসময় সহযোগিতা করছে। এখনো মানে অ্যাক্সিডেন্টের পর আর আগ নেই, আগেও যেমন ঘুরতে নিয়ে যেত, বেড়াইতে নিয়ে যেত, বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে যেত, এখনো সেভাবে নিয়ে যায়। বাচ্চাদের কোনো কমপ্লেইন নাই যে আমার বাবা পঙ্গু, এর জন্য আমাদের কোথাও যাওয়া হইতেছে না, নিয়ে যেতেছে না, এই তাই নিজে যাইতেছে, ঘুরতে যাইতেছে, যখন যে ওকেশন আসে সেই ওকেশন নিয়ে ঘুরতে নিয়ে যায়। এর জন্য বাচ্চাদেরও কোনো কমপ্লেইন নাই, আমারও কোনো কমপ্লেইন নেই।
প্রিয়শ্রোতা, আমরা এই পর্যায়ে আরজে শাকিল, তার কাছ থেকে একটা প্যাকেজ শুনবো, তার বাচ্চাদের আমরা ফোনে কানেক্ট করছি এবং ফোনে তাদের কাছ থেকে আমরা কিছু শুনতে চাই বাবা মা সম্পর্কে, চলুন শোনা যায়।
শিশির ও রোকেয়ার 20 বছরের দাম্পত্য জীবনে নানা চড়াই উতরাই পেরিয়ে জয় হয়েছে তাদের ভালোবাসার, আর তাই তো মৃত্যু দুয়ার থেকে ফিরে এসেছে শিশির। 2 ছেলে আর 1 মেয়ে নিয়ে রোকেয়া শিশিরের সুখের সংসার। শিশিরের বড় মেয়ের নাম সূচনা, আবেগ জড়ানো কণ্ঠে সে যা বলছিল,
আমি এবার 9 উঠছি, আব্বু বলছে ডক্টর বানাবে, ডক্টর হতে চাই, আব্বু অনেক কাজে করে, আব্বু যা বলি তাই করে, যে জায়গায় নিয়ে যেতে বলি নিয়ে যায়, যখন যা কিনে নিতে বলি কিনে দেয়, আব্বু যেটা বলে সেটাই করি, আব্বুকে আদেশ মতো চলতে চাই, আম্মু অনেক কাজে করে, যখন খারাপ কাজ করি তখন শাসন করে, বাসায় অনেক মজা করি, আব্বুদের মধ্যে যে আব্বু যেন সবসময় ভালো মতো চলতে পারে, সুস্থ থাকে।
সূচনার প্রাণ প্রিয় বাবা যেন দীর্ঘায়ু পায়, সে দোয়া আমরাও করি। শিশিরের ছোট ছেলের নাম জয়, অবুঝেই শিশু কথা বলতে লজ্জা পায়, তবে বড় ছেলে রিফাত বলছিল তাদের আলো ঝলমলে জীবনের কথা।
আমি এখন পাইছি, আবু বলেছে পাইছি, আমি যাওয়ার পাইলে খেতে চাই, চকলেট এনে দেয়, চিপস এনে দেয়, কোক এনে দেয়, অনেক কিছু যাতেই তাই এনে দেয়, দু তিনটা করে গাড়ি কিনে দেয়, খেলি তারপরে ভেঙে ফেলি। আমি আমার আব্বু আমার ছোট ভাই, আবু আমার সাথে ব্যাডমিন্টন খেলে, অনেক সময় আব্বু জিতে আমিও জিতি, তখন জিতলে আমার অনেক ভালো লাগে, আব্বু জিতলে আমার অনেক ভালো লাগে। আমি আব্বুর জন্য সবসময় দোয়া করি যে আমার আব্বু সবসময় সুস্থভাবে থাকুক।
তাই যেন হয়, সব স্বপ্ন পূরণ করতে রিফাতের বাবা যেন সুস্থ রয়। শিশির যখন দুর্ঘটনায় অসুস্থ হয়ে যায় তখন তার পাশে ছিল খুব কাছের বন্ধু রাজু, তিনি জানাচ্ছিলেন ওই সময়ের অবস্থা।
একদম বললেন যায় হলি দেখেছে, ওখানে আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমি যাইনি, যে আসার সময় আর কি জীবনের দুর্ঘটনা, যে ওর অবস্থা খুবই খুবই খারাপ ছিল, মানে যে দেখছে কেউ বলে না যে ও বাঁচবে, মানে সবাই বলছে যে কবারই সম্ভব না বাঁচানো, অতি সময় শুধু শুধু মানে সন্ধ্যা যে বা টাকা দিয়ে অনুষ্ঠিত করো এটাই, কিন্তু আমরা বলছি না বন্ধু যতটুকু পর্যন্ত আরে আমরা করতে পারি করি, মানে আমি রক্ত দিয়েছিলাম 2 ব্যাগ, আর টোটাল 23 ব্যাগ না 21 ব্যাগ রক্ত লাগছে যায় এলাকায় আইসা, পরে আমরা আর কি টেস্ট গুলাতে গেছি ওই জন্য সাহায্যের হাত বাড়াইছি।
আল্লাহ শিশিরকে যার জন্য রেখে গেছে সে হলো রোকেয়া। রাজিও বলছিল একই কথা।
আমি মনে করি যে মানে এইদিকের তুলনায় ওর দৃষ্টি অনেক সহনশীল, মানে অন্য কোনো মেয়ে হলে বোঝা আর কিন্তু যে না এটা সম্ভব নয়, তবে ওর ওয়াইফটা থাকলে হয়তো ওর বাঁচানো কষ্ট করে হয়ে যেত। আমি ওদের জন্য আল্লাহর কাছে এটুকুই প্রার্থনা করি যে ওরে যেন আল্লাহ আর কোনো বিপদের সম্মুখীন না করে, ও সন্তানগুলো যাতে ক্ষতি না হয় আর ভবিষ্যতে যাতে চলতে পারে বাচ্চাগুলো এই পরিস্থিতি পর্যায়ে যেন যেতে পারে।
এগিয়ে যাক শিশির, এগিয়ে যাক তার আদরের সন্তানেরা। পরিশ্রমী ও প্রবল আত্মবিশ্বাসী শিশির এখন একটি প্রেসের মালিক, যেখানে কাজ করে সুজা নামে এক কর্মচারী। শিশিরের সম্পর্কে সুজা যা বলল,
সবকিছুতে আমি যেমন অসুস্থ ছিলাম এক সময় নিজে হাসপাতালে চিকিৎসা দিয়ে তারপরে টাকা পয়সা সবকিছু নিজেই দিচ্ছি, তাকে ধন্যবাদ দিলে অনেক ছোট দিয়ে দেব, তাকে আমি সবার উপরে রাখি, কথাটাকে আমি স্যালুট জানাই।
আমরাও শিশিরকে স্যালুট জানাই। বুধবার আসলেই শিশির তার কর্মচারীদের নিয়ে রাত জেগে হ্যালো 8920 শোনেন। সুজাও আমাদের সে কথাই জানাচ্ছিলেন।
বুধবারে বলতে আমরা, আমি এবং আমাদের মালিক, আমাদের ছয়টা ইচ্ছা আছে, সবাই মিলে একই জায়গায় শুনি। কাজ থাকলে সবার ধারণা মতো হবে, একটা স্পিকার আছে সেটা সাউন্ড দিয়ে সবাই শুনি আর কাজ করি, না কাজের কোনো ক্ষতি হয় না, বরঞ্চ আমি মালিকের উৎসাহ দেয়।
সোজা সুরে বলতে চাই সবাই যেন দোয়া করে, তারা যেন সুখে থাকে, এটা টিম হ্যালো 8920-র প্রার্থনা।
অনেক ধন্যবাদ শাকিল। আচ্ছা, আমি শেষ যে প্রশ্নটা করতে চাই আপনাদের দুজনকে, সেটা হচ্ছে যে আমরা এই 20 বছরের জীবন দেখলাম, অদ্ভুত সুন্দর একটা জীবন, কিন্তু সেই জীবনে ভালো থাকবে মন্দ থাকবে না তেমন তো না, নিশ্চয়ই মনোমালিন্য হয়, তর্কাতর্কি হয়, ঝগড়াঝাটি হয়, এরকম কি কখনো হয়েছিল?
হ্যাঁ হয়েছে, এটা হয়েছে তো অবশ্যই। একদিন আমার বাচ্চাটা কি করছিল, আমি আমার বেডরুমে শোয়া ছিলাম, তো আমি বুঝতে পারছিলাম যে বাচ্চা হয়তো কিছু করছে, তো বাচ্চাদের ও ছাপুর দিছিল নাকি, আমার বাচ্চাটা অনেক কান্না করতেছিল, তখন ওর কাছে যাই আমি, বাচ্চার কান্না দেখে ওরে আমি একটা থাপড় দিছিলাম, গায়ে হাত তুলছিলাম, তো যার কারণে ও অনেক, ওখানে আরো কিছু ঘটনা ছিল যার কারণে ও আমারে, আমি আবার ওরে গায়ে হাত তোলার পরে আমি আমার রুমে এসে শুয়ে পড়ি, তখন ওই দিন আবার আমার ভাইরার মেয়ে আমার বাসায় ছিল, তো এক ঘন্টা পরে ওরে জিজ্ঞেস করলাম তোমার আন্টি কই, আন্টি তো তখন আপনি রাগ করার পরে চলে গেছে আর আসেনি, কোথায় গেছে কাঙ্গ বাসায়, আমি আচ্ছা, পরে আমি আবার অফিসে চলে গেছি, পরে বিকেলে দিহাম বাসায় আসছি।
আপনাদের এই 20 বছরের দাম্পত্য জীবনে একটাই মাত্র ঘটনা?
একটাই ঘটনা আমার জানা মতে, আর ওই ধরনের কোনো ঘটনা নাই, এটাই ছিল। আর যেটা ওই যে আরেকদিন আমার সাথে রাগ করছিল যে আমি মেয়েটা হওয়ার সাথে সাথে জমি কিনলাম, সেই জমিটা বিক্রি করে ব্যবসা করতে গিয়ে লস খাইছিলাম, তো আমি তো আবার অ্যাক্সিডেন্টের পরে ওর আমি বলছিলাম যে তুমি টেনশন করো না, ওই জমি তোমাকে আমি আবার রাইখে দিব। তো সত্যি কথা গত বছর আমি আবার প্রায় ওরে যে জমিটা রেখে দিছি সেটার দাম প্রায় 12 লাখ টাকা, আমি গত বছর ওই জমি আবার রাইখে দিছি।
তো রাগারাগি করেছিল এবং সেটা রেজাল্ট দিয়ে দিয়েছেন আপনি। আর এই যে বললেন যে আপনি ভুল করে হোক বা যে কোনো কারণে হোক 20 বছরের দাম্পত্য জীবনে একবার মাত্র গায়ে হাত তুলেছিলেন এবং সেটার জন্য রাগ করে তার বোনের বাসায় চলে গিয়েছিল, কতক্ষণ থেকে ছিল?
2 ঘন্টা।
এই 20 বছরের জীবনে মাত্র 2 ঘন্টা দূরত্ব?
2 ঘন্টা দূরত্ব,
আর কোনো দূরত্ব নেই প্রিয় শ্রোতা, এই 20 বছরের দাম্পত্য জীবনে মাত্র 2 ঘন্টার দূরত্ব। এবং আমরা সবসময় সেই জন্যই বলি ক্লোজ আপের একটা কথা আছে, দ্য ক্লোজার দ্য বেটার, কাছাকাছি থাকতে হবে, এবং কাছাকাছি থাকলে আসলে যত সমস্যাই থাকুক না কেন সবাই মিলে যদি সেই সমস্যাগুলোকে আমরা মোকাবেলা করার চেষ্টা করি তাহলে অনেক অনেক সুন্দর একটা ভবিষ্যতের দিকে যাওয়া যাবে। আমরা দেখেছি আজকে যে এই দম্পতি তাদের ব্যক্তিগত জীবনে অনেক সমস্যায় পড়েছে কিন্তু কখনো দুজন দুজনের প্রতি যে ভালোবাসা ছিল সেখান থেকে দূরে সরে যায়নি, তাদের ভালোবাসাকে কোনোভাবেই সেই কষ্ট দ্বারা কলুষিত করেনি, এবং একইভাবে তাদের চারপাশের যে মানুষ ছিল, তাদের পরিবার থেকে শুরু করে তাদের যে ফ্রেন্ড সার্কেল, তাদের যে সাপোর্ট, ও মাই গড, দ্যাট ইজ রিয়েলি রিয়েলি অসাম, ওটাকে আসলে ওই জায়গাটাই এক্সপ্রেস করে বোঝানো যাবে না যে এটা আসলে কত বড় সাপোর্ট ছিল। আমরা শুধু শেষ বেলাতে তাদেরকে ধন্যবাদ জানিয়ে এই দুজন মানুষকে অনেক অনেক শুভকামনা করে, তাদের পরিবার পরিজন সহ অনেক বেশি ভালো থাকবে তারা এই শুভকামনা করে তাদের জীবনের গল্পটা শেষ করতে চাই। এবং একটু পরেই আমরা তাদেরকে নিয়ে যে কমেন্টস গুলো এসছে সেই কমেন্টস গুলো ফেসবুক থেকে আমরা পড়বো। আপনাদের কি শেষ বেলায় কিছু বলার আছে, দুজন দুজনকে কিছু বলার আছে? আপনি আপনার স্ত্রীকে কিছু বলতে চান লাখো মানুষকে সাক্ষী রেখে? শিশির,
না আমার স্ত্রী তো আসলে কি বলবো, ওর ওর তুলনায় আসলে আমার সামনে কিছু না, কারণ ও আমাকে যে সাপোর্ট দিয়ে আসছে আর যে সাপোর্ট দিচ্ছে এগুলো আসলে বলার মতো না। আর এগুলোর প্রশংসা একদিন করলে শেষ হবে না, কারণ এখনো আমি যদি রাত্রে 2টা বাজে বাসায় যাই, ও আমারে এখনো ঘুমে তুইটাই পায়ের জুতাটা খুলে দেয়, গরম পানি করে দেয়। তো এগুলো আসলে এই যে এই বর্তমানে কয়জন ওয়াইফ তার হাজবেন্ডের জন্য করে দিক দিয়ে, আর আমি চাই যে আসলে ওদেরকে আমার ছেলে মেয়েকে আর আমি আমার ওয়াইফকে আমি এমন একটা জায়গায় রাখতে চাই যে আমাদের তো এই পৃথিবীর থেকে সবার একদিন যেতেই হবে, কারণ যেহেতু জন্ম নিলে মৃত্যু হবেই। তো আমি জানি না আমার ওদের আগে যাবো কিনা, কিন্তু আমি ওদের এমন একটা অবস্থানে রাখা যায় যাতে ওরা বলতে পারে যে না আমার বাবা কিংবা আমার হাজবেন্ড যা কিছু করে গেছে যা রেখে গেছে তাতে আমরা ওর প্রতি খুশি,
আমার সালামত থাকতে পারবো, থাকতে পারবো। ওকে রোকে, আপনার কাছে যাই, আপনার হাজবেন্ড কে কিছু বলার আছে?
আমার হাজবেন্ডকে বলার তো কিছু নাই তেমনি, শুধু আমি আল্লাহর কাছে এটাই বলি যে সে সুস্থ থাকুক, আর কিছুই চাওয়ার নাই।
প্রিয় শ্রোতা, শেষ হচ্ছে শিশির এবং রোকেয়ার জীবনের অদ্ভুত সুন্দর গল্প, এবং আবারও বলছি অনেক অনেক শুভকামনা থাকছে তাদের জন্য। তাদেরকে দেখার জন্য চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকে তাদের একটি ছবি দিয়ে দেওয়া হয়েছে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে গিয়ে কিন্তু লাইক দিতে হবে এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি hello8920 মেম্বার হয়ে যাবেন। একটু পরে ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স hello8920 তে।
আমাদের এই ঘরে সংসার স্বপ্ন ঘেরা যেন ভালোবাসা,
আজ খুশির দিনে কত সুখেল প্রাণে, আমাদের এই ঘরে সংসার স্বপ্ন ঘেরা যেন ভালোবাসা, আজ খুশির দিনে সবাই হাসি গানে, আজ খুশির দিনে কত সুখেল প্রাণী।
প্রিয় শ্রোতা আপনারা সবাই শুনছেন হ্যালো 8920 ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920 চলছে বিশ্ব রেডিওতে আরজিকে প্রিয়া এবং আরজিকে প্রিয়ার টিম আপনার সঙ্গে রয়েছে একটা থেকে বত্রিশ হচ্ছে এর সময় এবং আপনারা নিশ্চয়ই জানেন যারা আমাদেরকে ফোন করেন নিয়মিত তাদের মধ্যে থেকে বেস্ট তিনজন কলার আজকে পাবেন ক্লোজ আপ আকর্ষণীয় গিফট চ্যাম্পার আমরা একটু পরে তাদের নাম ঘোষণা করছি এবং আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668 ফেসবুকে কমেন্টস নিয়ে আসলে কিবা বলার আছে কারণ অসংখ্য অসংখ্য শ্রোতা যারা রয়েছেন তাদের চোখ ভিজে গিয়েছে আমরা কিছু কমেন্টস পড়তে চাই মোহাম্মদ রাজু ডিপিএস লিখেছে কি সুন্দর তাদের প্রেম আমি এরকম কিছু একটা চাই অনেক ধন্যবাদ আপনাকে রেহান পাটোয়ারি মুন্ডা থেকে লিখেছে আপনাদের জীবন সুখের এবং সুন্দর হোক এই কামনা করি আর রাশেদ অনন্ত লিখেছে অনেক কষ্ট লাগলো অ্যাক্সিডেন্টের কথা শুনে ফেরজানা ইসলাম লিখেছে কান্না ধরে রাখতে পারলাম না বিপ্লব না সম্ভবত বিপদ রুম্মান নামটা অদ্ভুত রকমের লিখেছে খুব কষ্ট বাট ভালো লাগছে আমি দোয়া করি শিশির ভাইয়ের জন্য এবং যারা হেল্প করেছে তাদের জন্য আর তার ওয়াইফের জন্য অনেক ধন্যবাদ ভাই আপনাদের দোয়া তো সবসময় তার জন্য অনেক বড় পাথেয় মেহেদি হাসান মুল্লা লিখেছে চোখ থেকে পানি ঝরে গেল খুবই কষ্টের একটা গল্প আসলে কি তাই খুব কষ্টের একটা গল্প আমার তো মনে হয় না সোহাগ শেখ লিখেছে শিশির ভাইয়ের অবস্থা শুনে শ্বাসরুদ্ধ অবস্থা কিছু বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি সেই সব বন্ধুদের সালাম জানাই যারা শিশির ভাইয়ের পাশে ছিলেন এবং আছেন শামীম হোসেন লিখেছে ভাবছিলাম লিখবো না এখন কাঁদছি আর লিখছি আমার চোখের জল গড়িয়ে পড়ছে পিউ সানোয়ারা লিখেছেন আমিও সালাম জানাতে চাই এই ফ্রেন্ডদেরকে যারা এইভাবে বিপদে এগিয়ে এসছেন অনেক কমেন্টস শিবু খান লিখেছে অনেকদিন পর একটা ভালোবাসার গল্প শুনলাম এরকম ভাগ্য কয়জনের হয় তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা তিতাস আহমেদ লিখেছে দ্যাট ইজ ওয়াই ফ্রেন্ডশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট অনেক ধন্যবাদ মোহাম্মদ আমিন লিখেছে এগেইন প্রুভ দ্যাট ম্যান ইজ ফর ম্যান ফর দিস এভরিওয়ান হেল্প ইচ আদার স্যালুট ব্রো ওকে মাইকেল রায়হান লিখেছে সালাম রোকে আপু এবং সকল বন্ধুদেরকে শামীম হোসেন লিখেছে থ্যাংকস এবিসি রেডিও ফর পাবলিশ দিস অসম স্টোরি অনেক ধন্যবাদ নাইম আনসারে লিখেছে সব বন্ধু যেন এমনই হয় জুনায়েদ রহমান জুনায়েদ লিখেছেন হচ্ছে শিশির ভাই আমারও ডান পা ভেঙেছিল আমি বুঝি কষ্টটা আমি আপনার বন্ধু হতে চাই সজীব রানা লিখেছে সত্যি চোখের পানি ফেলতে বাধ্য হলাম তোমরা রিয়েলি 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 লাভ স্টোরি অনেক ধন্যবাদ আকাশ দাস লিখেছে আমাদের আজকে শিশির ভাইয়ার হয়তো একটি পা নেই কিন্তু ওনার যে ফ্রেন্ডগুলো আছে বা তখন ছিল রিয়েলি তাদের স্যালুট না দিয়ে পারছি না ভাইয়া আপনাদের ফ্যামিলি ওয়াইফ ফ্রেন্ড সোসাইটি এমন ভালোবাসার কাছে সত্যি অনেক কিছু শেখার আছে ফারহান হৃদয় লিখেছে শিশির ভাই ডোন্ট ওরি লাভ ক্যান উইন এনিথিং অ্যান্ড ইউ হ্যাভ আ লট অফ গ্রেট গ্রেট স্যালুট ফ্রেন্ডস সুপার সুপার যাই হোক সবাই অনেক ধরনের ইমোশন দিয়ে কথাবার্তা লিখেছেন সাজিদুল ইসলাম লিখেছে এমন ভালোবাসা শিশির এবং রোকেয়া বেঁচে থাকুক এই দোয়া আমাদের সবার পক্ষ থেকে রিপ ইন্ট্রো লিখেছে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটাই মানুষ হিসেবে মনুষ্যত্বের বহিঃপ্রকাশ উই রেসপেক্ট আওয়ার হিউম্যানিটি ভাই আপনার জন্য রইল আমাদের অসংখ্য শুভকামনা মোহাম্মদ আলমগীর লিখেছে সালাম কিবরিয়া ভাই এরকম একটি অসম মিষ্টি গল্প সিলেক্ট করবার জন্য এটা আসলে ক্রেডিট দোস্তের শাকিল কারণ এই গল্পটি নির্বাচন করতে গিয়ে তাকে যথেষ্ট বেগ পেতে হয়েছে মাথার অনেক চুল তার পড়ে গিয়েছে ইদানিং রাস্তাঘাটে দেখলে আপনারা তাকে চিনতে পারবেন না আমার ডান পাশে বসে আছে বেচারি আসাদুজ্জামান পাভেল লিখেছি শ্রী অর্ধাঙ্গিনী সত্য কিন্তু কখনো কখনো তার থেকে বেশি এটা রোকে আবার প্রমাণ করলো রোকে তোমায় সমবেদনা জানাবো কি তুমি তো আইডল বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল তোমরা বন্ধুরা প্রমাণ করেছো এমন পৃথিবী এক পৃথিবী সালাম ফ্রেন্ডস ওকে রায়হান খান লিখেছে ওনারা আল্লাহর ইবাদত করার জন্যই ওনারা এত খুশ সুখী অরূপ সেন লিখেছে থ্যাংকস কিবরিয়া ভাই এত সুন্দর একটা লাভ স্টোরি গিফট দেবার জন্য রেহানা আক্তার মিতু লিখেছে অসাধারণ রোকে আপুকে অন্তরের অন্তঃস্থল থেকে স্যালুট আপুর চেষ্টা এবং শিশির ভাইয়ের ফ্রেন্ডসদের কারণে আজকে শিশির ভাই একটা সাধারণ মানুষ এবং আল্লাহ সব সময় তোমাদের পাশে থাকবে এই যে ভালো লাগাগুলো এই যে এত রাতে রাত জেগে আমি এটা বিশ্বাস করি যে কাঁথার ভেতরে শুয়ে কিংবা কম্বলের ভেতরে শুয়ে একা একা হয়তো বা হেডফোন লাগিয়ে রেডিও শুনছেন অনেকে ফেসবুকে এসছেন এসে লাইক দিচ্ছেন এবং কমেন্টস করছেন তাদেরকে দেখছেন এবং সকালবেলা মোটামুটি হুমড়ি খেয়ে পড়বে এই এই পেজটাতে অনেকেই। সব বন্ধুদেরকে বলতে চাই আপনারা আছেন বলেই আমাদের হ্যালো 8920 আমাদের কথা বলার প্ল্যাটফর্মটা এত বেশি সুন্দর। আমাদের সবার ভালোবাসা থাকুক আমাদের এই অনুষ্ঠানটার প্রতি, কারণ আমরা এখানে এমন কিছু মানুষকে আনতে চাই যাদের দ্বারা আমরা প্রতি মুহূর্তে শিখি। আমরা বিলিভ করি যে সমাজে অসাধারণ কিছু মানুষ আছেন যাদেরকে ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি অমুকের মতো হও, অমুকের জীবনী পড়ো, অমুকের জীবনী পড়ো বললে অসাধারণ কিছু হওয়া যায়। কিন্তু রবীন্দ্রনাথের ওই কবিতাটার মতো যে দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুপা ফেলিয়া, একটি ধানের উপর একটি শিশির বিন্দু। সুন্দরের সন্ধানের জন্য কিংবা যদি বলি যে অসাধারণ কিছু, সেই সন্ধানের জন্য কিন্তু একেবারে দূরে যেতে হবে, অসাধারণ কিছু খুঁজে বের করতে হবে, ব্যাপারটা আসলে এরকম না। আমাদের চারপাশেই না অনেক সুন্দর সুন্দর অনেক অসাধারণ জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে। এই মানুষগুলোই আমাদের জীবনে কোনো না কোনো ক্ষেত্রে আইডল হতে পারে। এবং একই সাথে একটা হ্যালো 8920 তে যখন একটা কষ্টের গল্প আসে, দুঃখের গল্প আসে, ঠিক তখনই আমরা দেখি যে ওই দুঃখে একই সাথে যখন আমরা ব্যথিত হই এবং আমাদের জীবনে কিন্তু অনেক কিছু শেখার হয়ে আসে। প্রিয় শ্রোতা, আমাদের এখানে গত দিন যিনি এসেছিলেন তার জীবন থেকে আমরা অনেক কিছু শিখেছি, তার জীবনের গল্পটা আমরা প্রচার করবার পর আমরা শত শত এখানে অনুভূতি পেয়েছে এবং ফোন কল পেয়েছি, সেই সব ফোন কলগুলো আমরা এখন প্রচার করব। তিনি ছিলেন হচ্ছে অনিক। হ্যাঁ, অনিকের জীবনের যে গল্প, সেই জীবনের গল্প প্রচার হওয়ার পরে কি কি বলেছেন, আমরা প্রথমেই বলে নিয়েছিলাম যে এটা একটা সুপার ন্যাচারাল থট থেকে গল্পটা প্রচার করা হচ্ছে, আমরা সেগুলো একটু ফোনের রিয়াকশন শুনবো। আর এই ফাঁকে আপনাকে একটু বলে নিই, যারা ফোন কল করছেন আমাদের এখানে নিয়মিত তাদের মধ্যে থেকে তিনজনকে আমরা দিচ্ছি ক্লোজ আপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আমরা চলুন ফোন কলগুলো শুনি এবং শোনার পর আমি আবার ফিরে আসছি।
আমি অনন্ত বলছি দুবাই থেকে। অনিক ভাইয়া অনেক কষ্ট করে তার জীবনের যুদ্ধ চালু করেছেন এবং প্রার্থনা করি যাতে অনিক ভাইয়া ভালোভাবে পড়ালেখার জন্য খুবই সাময়িকভাবে হতে পারেন। ওকে আমি জানাচ্ছি আমার আদর সালাম।
আমি নাকি বলছি অনিক ভাইয়া গল্পটা কেউ বিশ্বাস করুক নাই করুক, 100% বিশ্বাস করলাম। আশা করি অনিক ভাইয়ার ভবিষ্যৎটা যেন সুন্দর হয়।
আমি ইকবাল হুসাইন, অনিক ভাইয়ার গল্পটি শুনলাম, যদিও আধুনিক বিজ্ঞানের আলোকে বিশ্বাসযোগ্য নয় কিন্তু গল্পটি 100% সত্য। অনিক ভাইয়ার যে জীবন সাথী তার প্রতি আমার কথা হলো, কষ্টের মাঝেও তোমার পড়াশোনা চালিয়ে যাও, অচিরেই হোক তোমার হাত চালিয়ে ডাকবে।
আমি মোহাম্মদ ছেলাল উদ্দিন, অনিকের জীবন কাহিনী শুনে আমার খুব কষ্ট লাগছে। অনিককে ভালো বেতনে কৃষি চাকরি দিয়ে সহযোগিতা করতে চাই।
আমার নাম মোহাম্মদ কামাল হোসেন। অনিকের গল্প কেউ বিলিভ করুক বা না করুক, আমি বিলিভ করি, কারণ আমি জানি পৃথিবীতে মানুষের পাশাপাশি জিন কুরাইদের বসবাস আছে। আমার মনে হয় অনিকের জীবনটাকে এরকম কিছুই বিষণ্ণ করে তুলেছে। অনিকের প্রতি রইল শুভকামনা।
আমি শিশা বলছিলাম নারায়ণগঞ্জ থেকে। ঘটনাটা কালকে শুনলাম, আমি 100% বিলিভ করি এই ঘটনাটা অবশ্যই সত্যি। ধন্যবাদ অনিক ভাইয়াকে, তার জন্য রইল অনেক অনেক শুভকামনা।
আমার নাম মানস সরকার। একজন বিজ্ঞানের ছাত্র হিসেবে আমি অনিকের জীবনের কথাগুলো বিশ্বাস করতে পারিনি, কিন্তু নিজের স্ত্রী লেখাপড়ার জন্য অনিক নিজের রক্ত বিক্রি করে দেয়। অনিক নিজে লেখাপড়া করেনি কিন্তু লেখাপড়ার প্রতি এই শ্রদ্ধা আর ভালোবাসাটুকু সত্যি আমাদের বিস্মিত করে। অনিক তুমি অনেক বড় হও।
অনিক ভাইয়ার গল্পে যে ঘটনাটি শেয়ার করছে, এখান থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে কোন প্রাণীকে শুধু শুধু আঘাত করা যাবে না যদি তারা আমাদের ক্ষতি না করে।
আমার নাম মোহাম্মদ মাসুম। আমি অনেকের গল্পটা শুনে 100% বিশ্বাস করেছি, কারণ জিন ও ইনসান দুটি আল্লাহর সৃষ্টি। এই বিষয়ে কারো বিশ্বাস না থাকে আমাদের মনে করতে হবে তার ইমানের ঘাটতি আছে।
মাসুদুরানা বলছিলাম। অবিজ্ঞানিক একটা কাহিনী শুনলাম, আমার কাছে খুবই ভালো লাগলো। অনেক বলল যে যা বিশ্বাস করার মতো না, আমার জন্য এটা সঠিকই বিশ্বাসযোগ্য।
আমি রেজাউল করিম হৃদয় বলছি। অনেক জীবনের গল্পে যা কিছু বলছিল জিনের বিষয়টা নিয়ে সম্পূর্ণ সত্য, এটাকে আমি বিশ্বাস করি।
সুমন বলছি মাদারীপুর থেকে। অনেকের গল্প শুনে খুব ভালো লাগছে আমার, আমি অনেককে হেল্প করতে চাই।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। দূরত্ব অপেক্ষা অনিশ্চয়তা শত বাধা পেরিয়ে কাছে আসার আত্মবিশ্বাসী গল্পগুলো নিয়ে আবারও শুরু হয়েছে ক্লোজ আপ, কাছে আসার গল্প। তাই এবার লিখে পাঠান আপনার কাছে আসার গল্প। নির্বাচিত সেরা তিন গল্প নিয়ে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে তৈরি করা হবে তিন নাটিকা। তাই এখনই লিখে ফেলুন আপনার আত্মবিশ্বাসী কাছে আসার গল্প এবং পাঠিয়ে দিন জিপিও বক্স নম্বর 4034 নম্বরে অথবা ইমেইল করুন closeupgolpo2@gmail.com এ।
একটা বেজে 47 হচ্ছে সময়, এখনো কান পেতে আছেন অনেক শ্রোতা দেশের বাইরে থেকে এবিসি রেডিও এফএম 89.2 এ। আমরা ইন্টারনেটে দেখতে পাচ্ছি, আমাদের ইন্টারনেটের ওয়েব ঠিকানাটা হচ্ছে www.abcradiobd.fm, ওখান থেকে লাইভ শোনেন অনেকে। এবং আমাদের যে ফ্যাসিলিটিটা আছে ইন্টারনেটে, বিশেষ করে যে কজন মানুষ আমাদের ওয়েবসাইটে একসাথে শুনতে পারবেন, আমাদের হ্যালো 8920 যখন শুরু হয় নেটওয়ার্কটা জ্যাম হয়ে যায় এবং গাদাগাদি করে একটা জায়গায় রাখলে যে অবস্থাটা হয় ওরকম অবস্থা হয়ে যায়। এভাবে এখন ধীরে ধীরে কমছে, কারণ হ্যালো 8920 এখন শেষ হয়ে যাবে। তারপরও ওখানে অসংখ্য মানুষ, অনেক মানুষ ওখান থেকে শুনছেন দেশের বাইরে থেকে। এবং দেশের ভেতরে থেকে যারা আমাদেরকে এই যে লেপ মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে, কানে হেডফোন লাগিয়ে ঘুম ঘুম চোখে আমাদেরকে শুনলেন, সেই সব বন্ধুদেরকে শুভরাত্রি বলার সময় হয়েছে। এবং একই সাথে বলতে চাই, যারা এই লেপের ভেতর থেকে আমাদেরকে শুনছেন, তাদের জীবনের অসাধারণ কিছু গল্প হয়তো লুকিয়ে আছে, যেটা প্রচার হলে দেশ এবং লাখো মানুষ অনেক বেশি উপকৃত হবে, অনেক কিছু শেখার আছে। হ্যালো 8920 সিলেবাস বিহীন একটা অনুষ্ঠান, এখানে শুধুমাত্র গল্প প্রচারের ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য রাখা হয়, যে আপনার জীবনের গল্প শুনে কেউ যদি স্বইচ্ছায় কিছু শিখতে যায়, তাহলে সেই শেখার জায়গাটি আছে কিনা। আমরা কোনো ধরনের উপদেশ দিই না এখানে, আমরা শুধু গল্পটাকে তুলে ধরি। প্রিয় শ্রোতা, এরকম অসংখ্য ফোন আমরা প্রতি সপ্তাহে পাই, যে ফোন কলগুলোর মধ্যে থেকে আমরা কিছু ফোন কল শুনতে শুনতে আজকে বাড়ি চলে যাচ্ছি। আগামী বুধবার ঠিক আবারও আরজে কিবরিয়া এবং আরো একজন বন্ধুকে সাথে করে নিয়ে, আর যে কিবরিয়ার টিম মেম্বার, আমি বলবো যে হ্যালো 8920 জন্য নিবেদিত প্রাণ, আর যে শাকিল সহ খালিদ এবং লোবান সবাইকে নিয়ে আমরা হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন এবং সবসময় বলছি আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিওর সাথেই থাকুন। হ্যাঁ, যাবার আগে আজকে যে তিনজন উইনার হলেন, যারা পাবেন ক্লোজ আপ এর সৌজন্য আকর্ষণীয় গিফট হ্যাম্পার, তাদের নামটা আমি একটু বলে দিচ্ছি, তানিয়া, মারুফ এবং ওমর। আমি আবারও বলছি, তানিয়া, মারুফ এবং ওমর। আপনাদেরকে যথারীতি যথাসময় আপনাদেরকে ফোন করা হবে এবং ফোন করার পরে যে সময়টি দেওয়া হবে সেই সময়ের মধ্যে আপনারা অফিসে এসে আপনাদের জন্য যে গিফট হ্যাম্পারটি রয়েছে সেটা কালেক্ট করে নেবেন। অনেক অনেক বেশি ভালো থাকুন এবং আবারও বলছি এবিসি রেডিওর সাথেই থাকুন। সবার পক্ষ থেকে শুভরাত্রি।
আমার নাম আচল, আমার লাইফ স্টোরি শেয়ার করতে চাই, উইচ ইজ ভেরি ভেরি ট্রু। আমার লাইফ স্টোরিটা আসলে মানুষকে ইন্সপায়ার করবে, স্পেশালি উইমেন। 12 বছর বয়স থেকে একটা মেয়ে তার পরিবারের সাথে এবং সম্পূর্ণ সোসাইটির সাথে কিভাবে একা সংগ্রাম করে সাইকেল বেঁচে থাকতে পারে, শুধু আমি এই স্টোরিতেই আপনাকে বলতে চাই।
আমি একটি মেয়েকে দীর্ঘ 7 বছর প্রেম করেছি, কিন্তু শেষ পর্যন্ত সেই মেয়েটি আমাকে দুঃখ দিয়ে চলে গেল। তারপর 50টা মেয়ের সাথে ভালোবেসেছিলাম। এখানে অনুষ্ঠানটি আপনাদের কাছে আমি বলতেছি।
আমার নাম মাজেদা, আমি গুলশান 2 থেকে বলছি। আমি একটা বাসায় কাজ করি, আমি ছোটবেলার থেকে গাছে উঠতাম, কিন্তু আমি জানতাম না এই গাছে উঠে আমার জীবন একদিন সর্বনাশ নেমে আসবে। তাই আমি এবিসি রেডিওর মাধ্যমে এসে আমার জীবনের যা কথা আছে আমি সবাইকে জানাতে চাই।
আমি আতিক বলতেছি, মধ্যবিত্ত ঘরের ছেলে। আমি একটা মেয়ের প্রেমে পড়ি, সিগারেট বিড়ি এসব খাওয়া শুরু করি। আমার আব্বা বুঝতে পারে, বুঝতে পারার পর আমার আব্বা নিজে যায় মেয়েটার আরেক জায়গায় বিয়ে দিলেন। এরপর আমার জীবনে একটা প্রিয় প্রেম আসে, তো ওই মহিলাটা আমার ছেড়ে চলে যায়। তো আমি আপনাদের এবিসি রেডিওতে আসতে চাই।
দূরত্ব, অপেক্ষা, অনিশ্চয়তার শত বাধা পেরিয়ে কাছে আসার আত্মবিশ্বাসী গল্পগুলো নিয়ে আবারও শুরু হয়েছে ক্লোজ আপ কাছে আসার গল্প। তাই এবার লিখে পাঠান আপনার কাছে আসার গল্প। নির্বাচিত সেরা 3 গল্প নিয়ে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে তৈরি করা হবে 3 নাটিকা। তাই এখনই লিখে ফেলুন আপনার আত্মবিশ্বাসী কাছে আসার গল্প এবং পাঠিয়ে দিন জিপিও বক্স নম্বর 4034 এ অথবা ইমেইল করুন closeupgolpo2@gmail.com এ।
আমার নাম মোমো, আমার বয়স 17 বছর আর আমি SSC পরীক্ষার্থী। আমার এই এতটুকু থেকে নেই, আমি সবার সামনে একদিন স্কুলে সুইসাইড করতে গিয়েছিলাম, গ্রামের জীবনের গল্পে আমার জীবন কথা বলতে।
আমি ওমর, আমার মা খুব কষ্ট করে বড় করছে। আমার একটা মেয়ের সাথে 4 বছর সম্পর্ক ছিল, এর মধ্যে আমার অন্য একটা মেয়ের সাথে পরিচয় হয়। আমি তাকে বিয়ে করি, বিয়ের 2 মাস পর সে আমাকে রেখে চলে গেল। আমার কষ্টের জীবনের গল্পগুলো আপনাদের সবাইকে বলতে চাই।
আমি রাবিয়া বলছি, আমি আমার বাড়ি থেকে চলে আসছি আমার বাবা মার সাথে ঝগড়া করে। আমার বাবা আমার প্রতি অনেক অমানবিক নির্যাতন করতো। আমি হ্যালো 8920 আসতে চাই।
আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন সাকিব। আমি একজন মেয়েকে অনেক ভালোবাসতাম, সেও আমাকে অনেক ভালোবাসত, বাট যখন আমি একটু ভালো হতে চললাম তখন সে আমাকে অ্যাভয়েড করতে শুরু করলো। আমি আমার কথাগুলো আমি ওখানে এসে বলতে চাই।
আমার নাম তানিয়া, আমার বিয়ে হয়েছে সেপ্টেম্বর মাসের 6 তারিখ। হাজবেন্ড বাইরে চলে যায়, সে মালয়েশিয়া থাকে, কিন্তু এখন শ্বশুর আমার সাথে মানসিক নির্যাতন শুরু করতেছে। আমি এটা বলার জন্য আমি এবিসি রেডিওতে আসতে চাই।
মনে হলো যে আমি বিশাল একটা পাহাড় থেকে পড়ে গেলাম।
এবিসি রেডিওতে
This track was downloaded from FusionBD.com.